exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
The original Guru Guru is back.
Welcome back, dear listener. Twin break it for our free alum. Dhaka FM 90.14 Karachi. And yes, this is your one and only favorite show. Bhalobasha Bangladesh. Well, Bhalobasha favorite show, right? Okay, that's me. Achi tomader sathe. Well, amra kintu mane onek kothai bolchilam. Tai na ami tomaderke janiye dicchi je kibhabe oji likhe tumra amader sathe connected thakte parbe. That means hot seat e amader sathe boshte parbe Bhalobasha Bangladesh shote. Pashapashi eo janiye dicchi je facebook.com/ilovedhakafm eta hocche amader Dhaka FM 90.14 ফ্যান পেজে লিংক তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তাই না? তবে এত কিছু যখন বলছিলাম তখন মানে আমার একটা ব্যাপার মাথা চলে আসলো যে আজকে আমি যখন অফিসে আসবো, স্টুডিওতে আসবো, তার আগে হঠাৎ করে আমি দেখলাম বাসায় যে ইন্টারনেটের যে লাইন সেটা ডিস্টার্ব করছে, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কখনো কানেকশন হচ্ছে, কখনো পাচ্ছে না। লাইক আমি একটা নতুন ছবি আপলোড করতে চাচ্ছিলাম, 21 ফেব্রুয়ারির ছবি, বাট আমি পারলাম না। দেন তখনই আমার মনে হলো যে ওয়েল মানে আর দেরি কেন, আমাদের সবারই কিন্তু মানে আমরা একটা উচ্চগতির হোম ইন্টারনেট ইউজ করা উচিত, রাইট? তো সবাইকে বলেছি আমরা একটা উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট ঘড়িতে জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি এবং ফিচারগুলো হচ্ছে বাফারলেস জিটিবি অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, 1 ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে, তাই না? ওকে, আর আমার একটি কথা তো সবাইকে বলে দিয়েছি এবং সেই সাথে একটা কথা বলি যে ফোন একেবারে তাই ফোনের সিম যদি ইউজ করার কথা বলি, আমাকে আমার একটা ফ্রেন্ড আস্ক করলো যে দোস্ত নতুন কি আছে বাজারে। লাইক আমরা তো জানি অনেক সিম কোম্পানি আছে আমাদের বাজারে, বাট সে বলছে একটু আপডেটেড যেটাতে নেটওয়ার্কটা খুব স্পিডি হবে। সো আমার তখন মনে হলো যে ইয়েস ডিয়ার লিসেনার, একটাই অপশন সবার আগে 64 জেলায় পৌঁছে গেছে রবির 4.5G নেটওয়ার্ক, আর প্রতিদিন 1 GB করে পরপর 4 দিন ফ্রি ইন্টারনেট পেতে এখনই আপনি ডায়াল করুন *123*44# আর আমি মাত্র ডায়াল করে অফারটি কিন্তু নিয়ে নিয়েছে, আপনিও ডায়াল করুন, নাম্বারটি আবার বলছি *123*44#। সো এখনই ট্রাই করুন রবি 4.5G, বিস্তারিত robi.com.bd। ওকে রিয়েল লিসনার্স, সো অনেক কথা হয়ে গেছে, বাট এই মুহূর্তে আমাকে নিতে হচ্ছে আবার ছোট্ট একটি ব্রেক, টুইং ব্রেকে যাচ্ছে এবং টুইং ব্রেকে গিয়ে কিন্তু আবারও ফিরে আসছি খুব দ্রুত। সো কোথাও যাওয়া যাবে না, ভালোবাসতে হবে শুধুই ভালোবাসার বাংলাদেশকে। এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টাউ টুইং।
ওই পারিলে পয়সা ফুটাইতে ফুটা নি দেখাস, লাগে কিন্তু বাপের টাকা কিনে আমি বেটি এনেছি। মাইয়া
আম্মা একটা কথা বলি, আপনি তো ভদ্র বলে মাইয়া, তাহলে কথা এত গন্ধ কেন? মুখটা ফ্রেশ করেন, যান ম্যাজিক দিয়ে মুখ ধুয়ে আসেন।
ন্যাচারাল মিট ও লবঙ্গের গুণে ম্যাজিক এক্সট্রা ফ্রেশ, দূর করে দুর্গন্ধ, আনে আত্মবিশ্বাস। ম্যাজিক ফ্রেশ, মুখে ফ্রেশ কথা।
ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সবচেয়ে দ্রুত গতির গ্রামীণ ফোন 4G ইন্টারনেট জার্নি শুরু করতে আমরা রেডি। যারা 4G নেটওয়ার্ক এরিয়াতে আছেন, সেট হয়ে নিন এবং জেনে নিন 3টি সহজ স্টেপে কিভাবে এই গতির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। প্রথমে বর্তমান 3G সিমটি 4G সিমে রিপ্লেস করে নিন। তারপর আপনার হ্যান্ডসেটটি 4G এনেবলড কিনা নিশ্চিত হয়ে নিন। আর সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE এনেবলড করে নিন। ব্যাস, গ্রামীণ ফোন 4G তে আপনার জার্নি আনন্দময় ও গতিময় হোক।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টাউ টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
This is Dhaka FM 90.4.
Skincare, lifestyle, simple solution to everyday problems. Adharikata, Shondurjo. সবই পাবেন এখানে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল আটটায় শুনুন
মেরিল প্রোটেক্টিভ কেয়ার সুপার উইন্টার ডেজ সুপার উইন্টার ডেজ
প্রতিদিন আমরা আড্ডা দিব একটা ডিফারেন্ট টপিক নিয়ে টু মেক ইউর লাইফ বেটার সো স্টে টিউন টু ঢাকা এফএম 90.4 শুনছেন ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং
এই আমার ট্রিট কিন্তু এখনো দিলি না
আরে বাবা হবে আগে হাতে টু পাইস আসতে দে
আরে ইচ্ছেটাই হলো বড় কথা তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি
কিনলে ডিটোস পাবে ফ্রি সস ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস
জীবন এবং প্রতিটি মুহূর্তে বিদ্যুৎ অপরিহার্য আর এই বিদ্যুৎ তখনই নিরাপদ যখন এটি সঠিক কেবলস দিয়ে পরিবাহিত হয় যেমন বিজলি কেবলস 99.99% বিশুদ্ধ কপার 100% কন্ডাক্টিভিটি হওয়ায় বিদ্যুৎ অপচয় কম বুলেট টেস্টে পরীক্ষিত এবং বিএসটিআই মান সম্পন্ন বিজলি কেবলস আছে বিশেষ ফায়ার রেজিস্ট্যান্স কেবলস বিজলি কেবলস যে কোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে আপনার সম্পদকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন
আগেই বাসের ছাদে এক বিন্দু জায়গা থাকতো না ডাক্তার দেখানো ছিল পাক্কা এক সপ্তাহের মামলা
প্রেশার 150/100
চিন্তার কিছু নাই এটুকুর জন্য ঢাকায় আসতে হবে না
বেঁচে থাকো বাবা
গ্রামে এখন স্কুল একটাই কিন্তু মাস্টারের অভাব নাই ইন্টারনেটে চলছে বাচ্চাদের সায়েন্স প্রজেক্ট
এই যে এখানে
কাল পরে সারের লড়াইটা কেমনে কেমনে জানি ইন্টারন্যাশনাল হয়ে গেল
হো গ্রামের বাতাসে আইলো শহরের হাওয়া গ্রামের বাতাসে আইলো শহরের হাওয়া
কি যে হচ্ছে ভাইরে ভাই
শহরের সুখ যায় গ্রামে বসে পাওয়া
সবাই বলতো বড় হওয়ার জন্য গ্রামটা নাকি অনেক ছোট আর এখন দুনিয়াটাই তো কয়েক ইঞ্চির
দেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্ক পৌঁছে গেছে 64 জেলায় দেশের প্রতি ইঞ্চি এবার হবে ডিজিটাল রবি
শুনছেন ঢাকা এফএম 90.4
লেখা অল ইউ ক্যান ইট বাফে কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে
এইসব অফার বাদ দিন এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777
ঘরে ঘরে পড়ে গেছে রাশান ভাষা শেখার হিড়ি কারণ এই বিশ্বকাপে ভীষণের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই সুযোগ পাচ্ছেন রাশিয়া যাওয়ার আর সাথে থাকছে আরো এক্সাইটিং নানা উপহার ভীষণ ক্রাফটিং হ্যাপিনেস
This is
Dhaka FM 90.4
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে যে গান চির সবুজ
ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া
যে গান মন ছুঁয়ে যায় যে গান আজও অমলিন
কফি হাউসের সেই আটটা আগার নেই আগার নেই
এই ধরনের ক্লাসিক গানগুলো শুনতে টিউন করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক সেশন রবি থেকে বৃহস্পতি সকাল 9টায় শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ
ঠিক
জমে উঠেছে সেরা রাঁধুনি 1424 এর মহামঞ্চ। প্রতি সপ্তাহে এক্সপার্টদের স্পেশাল রেসিপির সাথে সাধারণ রাঁধুনিরা দেখাচ্ছেন দেশি বিদেশি রান্নায় মুন্সিয়ানা, বেকিং, সেলিব্রিটি আপ্যায়ন কিংবা পুরো একটি রেস্টুরেন্ট সামলানোর কারিশমা। এর মাঝে কে হবে সেই অসাধারণ, দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 9টায় শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে।
আমার ট্রিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
আগেই বাসের ছাদে এক বিন্দু জায়গা থাকতো না, ডাক দেখানো ছিল পাক্কা এক সপ্তাহের মামলা।
প্রেশার 150/100,
চিন্তার কিছু নাই, এটুকুর জন্য ঢাকায় আসতে হবে না।
বেঁচে থাকো বাবা।
গ্রামে এখন স্কুল একটাই, কিন্তু মাস্টারের অভাব নাই। ইন্টারনেটে চলছে বাচ্চাদের সায়েন্স প্রজেক্ট। কি যে হচ্ছে ভাইরে ভাই,
শহরের সুখ যায় গ্রামে বসে পাওয়া।
সবাই বলতো বড় হওয়ার জন্য গ্রামটা নাকি অনেক ছোট, আর এখন দুনিয়াটাই তো কয়েক ইঞ্চি।
দেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্ক পৌঁছে গেছে 64 জেলায়। দেশের প্রতি ইঞ্চি এবার হবে ডিজিটাল। রবি,
you're listening to Dhaka FM 90.4।
ঘুম ভাঙলে দুই পাশে স্বপ্ন হাসে চোখের কাছে,
এভাবেই তৈরি হোক আনন্দের কিছু গল্প। স্প্রে এবং স্টিম বাটন, সিরামিক কোটিং সোল প্লেট, কাপড়ের কোন ক্ষতি না করি আপনাকে রাখে রেডি ফিশার আয়রন।
তুমি তো প্ল্যান্টে মাটি করে দিল।
মাটি না, বালি করে দিলাম।
ইস্পাহানি মির্জাপুর ভালোবাসার বালি ট্যুর, ইস্পাহানি মির্জাপুর কিনলে পাচ্ছেন প্রিয়জন সহ ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে হাজার হাজার আকর্ষণীয় মক সহ প্রতি প্যাকে নিশ্চিত সার। জামানে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর।
আরে রাশেন ভাই, এত দই মিষ্টি নিয়ে যাচ্ছেন?
বাসায় রং করাচ্ছি তো, এই খুশিতে হালকা খাওয়া দাওয়া আর কি।
বলেন কি, বাড়ি রং করানো তো হেভি ঝামেলা, সারা ঘরে ধুলা ময়লার উড়াউড়ি আর রং ছড়াছড়ি।
আরে না, বাজার ইপিটুলস দিয়ে রং করাচ্ছি।
ইপিটুলস?
বাড়ি রং করার সময় ধুলোবালির ঝামেলা কমাতে বাজার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলো ময়লা রং না ছড়িয়েই এখন বাড়ি রং করার কাজ হবে আরো দ্রুত আরো নিখুঁত। বিস্তারিত জানতে ফ্রি কল করুন 08000123456 নম্বরে।
আমার ট্রিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলে এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
তোমার
ফুটে বাতাস বেশি, ফুটবল
তুমি নিজের চকায় তেল দাও,
তুমি
ঘরে ঘরে পড়ে গেছে রাশন ভাষা শেখার হিড়ি, কারণ এই বিশ্বকাপে ভীষণের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই সুযোগ পাচ্ছেন রাশিয়া যাওয়ার, আর সাথে থাকছে আরো এক্সাইটিং নানা উপহার। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস।
আগেই বাসের ছাদে এক বিন্দু জায়গা থাকতো না, ডাক্তার দেখানো ছিল পাক্কা এক সপ্তাহের মামলা।
প্রেশার 150/100,
চিন্তার কিছু নাই, এটুকুর জন্য ঢাকায় আসতে হবে না।
বেঁচে থাকো বাবা।
গ্রামে এখন স্কুল একটাই, কিন্তু মাস্টারের অভাব নাই। ইন্টারনেটে চলছে বাচ্চাদের সায়েন্স প্রজেক্ট। কি যে হচ্ছে ভাইরে ভাই,
শহরের সুখ যায় গ্রামে বসে পাওয়া।
সবাই বলতো বড় হওয়ার জন্য গ্রামটা নাকি অনেক ছোট, আর এখন দুনিয়াটাই তো কয়েক ইঞ্চি।
দেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্ক পৌঁছে গেছে 64 জেলায়। দেশের প্রতি ইঞ্চি এবার হবে ডিজিটাল। রবি
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
the original guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, ঢাকা এফএম 90.4 টিউন করে আছো এবং হ্যাঁ 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 তোমার সবচেয়ে বেশি প্রিয় ভালোবাসার প্রোগ্রাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে কিন্তু তাসমিয়া উপস্থিত হয়ে গেছি এবং সেই সাথে কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি আমাদের কিন্তু স্টুডিওতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়ে গিয়েছেন তোমাদের সবার প্রিয় গুরু এবং সেই সাথে কিন্তু দুজন ভালোবাসার কপিল তোমাদেরকে আজকে গল্প শোনাবার জন্য উপস্থিত হয়ে গেছেন। সো আর দেরি না, সবাই কিন্তু ঝটপট বসে পড়ো এবং মানে টিউন করে বসে পড়ো এবং পাশাপাশি কিন্তু ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ফেসবুকের লিঙ্কটা আবার বলে দিচ্ছি সবাইকে, facebook.com/ILoveDhakaFM এটা আমাদের ওয়ান এন্ড অনলি ফ্যান পেজের লিঙ্ক ঢাকা এফএম, এবং পাশাপাশি আমাদেরকে টেক্সট করতে পারো তোমাদের মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে এবং 16260 হচ্ছে আমাদের মেসেজ করার নাম্বার, রাইট? ওকে, সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি আমরা একটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলে জিটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করতে পারেন 09611337 এই নাম্বার, এবং পাশাপাশি আপনাদেরকে আরো একটা আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার বন্ধুরা প্রায় বলে যে তারা সবসময় আপ টু ডেট সিম ইউজ করতে চায়, নেটওয়ার্ক ইউজ করতে চায়, সো রবি হতে পারে তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন। ইয়েস ডিয়ার লিসনার, সবার আগে 66 জেলায় পৌঁছে গেছে রবির 4.5G নেটওয়ার্ক, আর প্রতিদিন 1GB করে পরপর 4 দিন ফ্রি ইন্টারনেট পেতে এখনই ডায়াল করুন *123*44#, আর আমি মাত্রই ডায়াল করে অফারটি নিয়ে নিলাম, আপনিও ডায়াল করুন, নাম্বারটি আবার বলছি *123*44#। ওকে, সো এখনই ট্রাই করুন রবি 4.5G, বিস্তারিত rubi.com.bd। অনেক কথাবার্তাই হলো এবং এখন মনে হয় আমি আর দেরি না করে তোমাদের সবার প্রিয় গুরুর কাছে চলে যাচ্ছি, রাইট? ওকে,
মানে আমি হয়তো ভাবছিলাম যে আজ হয়তো আমার কথা বলার সুযোগটাই হবে না, কারণ তাসমিয়া যে সেই 11টা থেকে শুরু করেছে একা একাই ফ্লোর নিয়ে কথা বলেই যাচ্ছিল এবং আমি যখন ঢুকেছি তখন থেকে বলছিল যে আপনাদের সকলের প্রিয় গুরু চলে এসছে। আর আমি মনে মনে ভাবছিলাম যে কখন ছাড়বে মাইক্রোফোনটা, কারণ ও যখন কথা বলা শুরু করে ক্রমাগত শুরুই করে থামতে চায় না কোনোভাবে। যে মাঝে মাঝে মনে হয় ট্রেন যখন চলে ওই ট্রেনের থামাতে গেলে টান দিতে হয় না চেইন, তো তাসমিয়ার চেইন টান দিতে হবে জানি থেমে যায়।
সব গুরু আপনার ভালোবাসা,
আমার ভালোবাসা। আচ্ছা, সকল শ্রোতাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। এই একটা দিনের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি যে ভালোবাসার কথাগুলো কখন শুনব, কখন জানাব, আর এই মুহূর্তে বাড়তি কোনো কথা না বলে সকল শ্রোতার প্রতি ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে শুরু করতে যাচ্ছি ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ, যেখানে এই মুহূর্তে স্টুডিওতে একজোড়া ভালোবাসার গল্প আজ আমরা শুনব। যাদের গল্প আমরা শুনব তারা 14 মাসের নবদম্পতি। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন নাফিজা এবং প্রিন্স, যারা তাদের ভালোবাসার কথা আজ বলবো, এবং আমার যতটুকু মনে পড়ছে, স্পষ্ট মনে পড়ছে এবং এটি একদম সঠিক তথ্য যে আমি অনুষ্ঠান করছি বিগত প্রায় 2 মাস ধরে এই মাইক্রোফোনের সামনে। 2 মাসের প্রথম আজ আমরা কোন একজন দম্পতির ভালোবাসার কথা শুনব। হয়তো জানো ভালোবাসা কাকে বলে, কত প্রকার, কি কি, ভালোবাসতে গেলে আসলে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, ভালোবাসার শুরুটা কিভাবে হয়, ধৈর্যটা কি, সবকিছু আজ শুনব এই নবদম্পতির কাছ থেকে। তো আজ আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি চলে যাই নাফিজার কাছ থেকে। আমরা শুরু করি প্রথম, নাফিজা কেমন লাগছে স্টুডিওতে বসে ভালোবাসার কথা বলতে পেরে?
দাদা অনেক ভালো লাগছে।
আচ্ছা শুরুতে বলছি
গুরু, অনেক ভালো লাগছে যে এত সুন্দর একটা সুযোগ আমাকে করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঢাকা রেডিওকে, ঢাকা এফএম কে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি যে তুমি অনেক আগে থেকে এই অনুষ্ঠানটি শুনতে, তো সেই সম্পর্কে যদি এক ঝলক আমাদেরকে একটু বলো।
আমি আসলে গুরু আপনাকে ইউজ করার জন্য আসলে প্রোগ্রামটা শুনতাম, একদমই সত্যি কথা। কারণ আমি প্রোগ্রামটা শুনতাম হলো আমি বুকায় ফোন ইউজ করতাম, তো
কত সালের ঘটনা
এটা? 2006 সালের ঘটনা।
আচ্ছা
আমি 2006 সাল থেকে আপনার প্রোগ্রামটা শুনি, হ্যাঁ রেগুলার শুনি, কিন্তু শোনা হতো যে আমি কিছুক্ষণ প্রিন্সের সাথে কথা বলার জন্য দেখা যেত যে আপনার রেডিওটা অন করে রেখেছি, যাতে পাশের রুম থেকে আমার প্যারেন্টস যাতে বুঝতে না পারে যে আমি প্রিন্সের সাথে কথা বলতেছি।
আচ্ছা তার মানে বিষয়টি হচ্ছে আমি যখন মানে আজকে থেকে প্রায় 9-10 বছর আগে 2006-07 দিকে যখন আমি অনুষ্ঠান করতাম তখন আমার কণ্ঠটাকে মাইক হিসাবে ব্যবহার করা হতো, মানে আমি ক্যাম্পেইন করছি আর এদিকে তোমরা তোমাদের প্রেম চালিয়ে যেত, এভাবে আমার কণ্ঠকে ব্যবহার করতে তোমরা। আচ্ছা অনুষ্ঠান শেষে কিন্তু আমাকে ফাইন দিয়ে যেতে হবে, হ্যাঁ কারণ যেহেতু আমার কণ্ঠ ব্যবহার করে তোমরা প্রেম করেছো এবং নবদম্পতি হিসাবে আজ এসছো, তো ওটার একটা পুরস্কার আমাকে দিয়ে যেতে হবে।
দাদা আমি কিন্তু আপনার অনেক বড় একটা ফ্যান, অনেক বড় ফ্যান গুরু, আমি আপনাকে সেটা প্রকাশ করে বুঝাতে পারবো না যে আমি কত বড় ফ্যান।
আমি যখন কথা বলেছি ইনফ্যাক্ট কথা বলতে বলতে হয়তো এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা প্রিন্সের কাছে একটু যেতে চাই, প্রিন্স ব্যক্তিগত জীবনে কি করা হয়
এই মুহূর্তে? আমি জব করছি এয়ারটেল বাংলাদেশ লিমিটেডে, পাশাপাশি জবটা চয়েস করার প্ল্যান আছে। সো রিসেন্টলি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হয়তো সুযোগ পেয়ে যাব, করছি পাশাপাশি ট্রান্সপোর্ট বিজনেসের সাথে ইনভলভ আছি, তো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে আমার গাড়িগুলো ভাড়া দেওয়া আছে।
আচ্ছা তারপরে চাকরি এবং ব্যবসা দুটো একসাথে করা হচ্ছে?
জি জি দুটো একসাথে করা।
বাহ চমৎকার। নাফিজা যেহেতু ভালোবাসার কথা বলতে আসা, খুব স্বাভাবিকই আমরা সেই ভালোবাসার কথার গল্পটা জানতে চাই, শুরুটা হলো কিভাবে?
শুরুটা গুরু 2006 সালে।
আচ্ছা
আমি ক্লাস 10-এ পড়ি, বাচ্চা একটা মেয়ে বলতে গেলে।
আচ্ছা একটা প্রশ্ন বলি, তখন তো আমার অনুষ্ঠান যারা শুনতো আমি বারবারই বলতাম অল্প বয়সে প্রেম করবে না, অল্প বয়সে প্রেম করবে না, এটা শোনার পরও প্রেম করছে, মানে কতটা অবাধ্য তুমি। আচ্ছা শুনি, তারপর 2006 সালের
ঘটনা, আমি ক্লাস 10-এ পড়ি, তো আমি ছোট মানে যখন একটু বুঝতে শিখছি তখন থেকে গুরু আমি একটু বাউন্ডেলে টাইপের, বাউন্ডেলে টাইপের বলতে আমি কোথাও গেছি কোনো ছেলের সাথে আমার আই কন্টাক্ট হয়েছে, তো আমি তার সাথে আই কন্টাক্টে ফাইজলামি করতাম, এরকম আমি লাইফে মানে আমার ওই ক্লাস 10
মানে ছেলে পটানোর মোটামুটি কিংবা ছেলে ঘোরানোর একটু অভ্যাস ছিল,
অভ্যাস ছিল একটু না ভালো অভ্যাস ছিল আমি অস্বীকার করব না, এবং আমি অনেক ছেলের প্রতি ক্র্যাশও খাই। তো 2006 সালে আমরা স্কুল থেকে, আমি স্কুল থেকে এসে বিকালবেলা হতো যে আমাদের বাড়িতে আমরা অনেকগুলো মানে প্রায় পুরো বিল্ডিং এ 5-6টা আমরা মেয়ে ছিলাম, তো আমরা সবাই মিলে ছাদে খেলতাম, ছাদে খেলতাম, আমার বাবা একটু কনজারভেটিভ মাইন্ডের, তো আমার বাবার কথা হলো বাসা নিচে যাওয়া যাবে না, কারোর সাথে মেশা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, যা করার বাসার মধ্যে, তো সে কারণে আমরা বাসায় একটু বাসায় ছাদে খেলাধুলা করতাম। তো আমি আমার বাসা থেকে 4-5টা বাসা পরে একটা বাসা, সে বাসা চারতলা থেকে, চারতলা জানালাটা অলরেডি সারাদিন অফ থাকতো।
আচ্ছা
এক্সাক্ট আমরা যে টাইমে বিকাল 5টার সময় আমরা ছাদে উঠতাম, ঠিক এক্সাক্ট ওই টাইমটাতেই ওই জানালাটা ওপেন হতো, তো এরকম আমরা এবং বাইনোকুলার দিয়ে দেখতো।
আচ্ছা এটা কি তুমি দেখতে পেতে?
হ্যাঁ আমরা দেখতে পেতাম, প্রায় 3 মাসে ভদ্রলোক প্রিন্স সাহেব এই কাজটা করেছে, সে 3 মাস এই কাজটা করেছে, বাট আমরা
দূরত্ব কতদূর ছিল, মানে দুটো ছাদের দূরত্ব কতদূর ছিল যে বাইনোকুলার থেকে
4-5টা বাসা
মানে খালি চোখে দেখা যেত না?
হ্যাঁ খালি চোখে দেখা গেল, অত ভালোভাবে দেখা যেত না, কারণ ভালোবাসার মানুষ একটু ভালোভাবেই দেখতে হবে।
আচ্ছা আচ্ছা,
যেহেতু আমার আগেই সে মন দিয়ে ফেলে দিল,
আসবো সব বিষয়ে। আচ্ছা তারপর?
তারপরে সে এরকম অনেকদিন অনেকদিন কি প্রায় 1.5-2 মাসের মতো সে দেখতে
দেখে যাচ্ছে,
আমরা এটা বেশ কিছুদিন শুধু আমরা না আমাদের ছাদের সবাই খেয়াল করছি।
আচ্ছা
তো আমাদের সাথে একটা ছোট বাচ্চা ছেলে খেলতো যার নাম লিমন, অল মানে আমাদের রিলেশনের অল ক্রেডিট গোজ টু হিম, ছেলেটা বাচ্চা তখন হয়তো সে 3-4 পড়তো। আমার একদিন সন্দেহ হলো যে ওই বাসাটা কে এইরকম ভাবে ডেইলি একটা এক্সাক্ট টাইমে ওপেন করে জানালাটা, আবার আমরা চলে যাওয়ার পরে আবার বন্ধ হয়ে যায় জানালাটা, আমরা চলে যাচ্ছি কিন্তু আমি আবার একটু লুকায় খেয়াল করতাম, দেখতাম যে আমরা চলে গেছি জানালাটা অফ হয়ে গেছে, তো ব্যাপারটা নিয়ে আমার খুব সন্দেহ জাগছে, তো আমি ওই ছেলেটাকে একদিন পাঠাইছি ওই বাসায়, তারপর বাকিটুকু তুমি একটু বলো, ভালো হয় তো।
আচ্ছা হ্যাঁ শুনি, ভাই কেন এরকম বাইনোকুলারদের দেখতেন, দূরবীনতে কেন দেখতে হতো?
আসলে ওই সময়টা আমি ছিলাম শান্তনু মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির স্টুডেন্ট।
আচ্ছা,
অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ পড়াশোনা করছি তখন। তো এমনিতেই ক্রিয়েটিভ ইউনিভার্সিটি, সবকিছুই ক্রিয়েটিভ হওয়া উচিত, সো লাইফ স্টাইলটাও ছিল একদম ক্রিয়েটিভ।
আচ্ছা,
তো ওই মোমেন্টে যেটা ছিল যে আমি ভার্সিটি থেকে বাসায় ফিরতাম, আর বাসায় ফেরার পরে ওই জানালাটা খুলতে হতো, আসলে ও বলছে যে ওরা দেখার জন্য। আসলে আমি প্রথম প্রথম যেটা হতো যে আমি আমার ওই বেড়িবাদ দেখা যেত, তো
বেড়িবাদ দূরবীন দিয়ে বেড়িবাদ দেখতাম।
এক্স্যাক্টলি, তো পরবর্তীতে যখন বেড়িবাদ দেখতে দেখতে
মানে ভালোবাসার বাচ্চা ভেঙে গেল।
গুরু আমাকে কিন্তু আগে এই কথাটা বলে নাই, আজকে কিন্তু বলতেছে, কিন্তু আমাকে বলছিল যে সে আমাকে দেখার জন্য জানালাটা ওপেন করতো
না। বাইনোকুলারটা যখন আস্তে আস্তে মুভ করতে শুরু করে তখন একটা বাসার ছাদ আসে।
আচ্ছা,
তখন ওই যে মাংস চুরি একটা খেলা আছে না ছাদের উপরে খেলে, এটা ওরা খেলত। তো তখন ওই মোমেন্টে যেটা ছিল যে আমি ইউনিভার্সিটি থেকে আসছি, যে আমার পড়ার টেবিলটা ওখানেই ছিল, আমি ওটা খুলতাম জানালাটা এসে, আবার সন্ধ্যার পরে মশার ভয়ে জানালাটা কিন্তু বন্ধ করে দিলাম।
আমাকে পুরো ইনসাল্ট করলাম, মনে রেখো কিন্তু বাসায় কিন্তু আমার সাথে যাইতে হবে।
এটা কিন্তু জাতা হয়ে গেল, একজন মানুষ কি মানে আনন্দ নিয়ে বলছে যে কেউ একজন আমাকে জানালা খুলে দেখছে বাইনোকুলার থেকে, আর অপরপক্ষে বলছে ভাই আমি দেখতাম যে বেরিবাদ দেখা যেত এই কারণে দেখতাম। আচ্ছা এই যে একটা মিথ্যা কথা তুমি জানতে, এটার বিচার কিন্তু হওয়া উচিত আজ
বাসায় নিয়ে বিচার করবো।
প্রথম মাসটা ওরকমই ছিল যে হ্যাঁ ওটাই দেখবো, মানে মানে ওই ওই নদী দেখতে ভালো লাগতো, গ্রাম থেকে আসছি তো ওইগুলো দেখতেই ভালো লাগতো, ঢাকা শহরে চার দেওয়ালের মাঝে মানে বলতে গেলে একদম দম বন্ধ হয়ে সেরকম। তো আমরা হঠাৎ করে বাসা শিফট করে ওই বাসাটা আসি, ওই বাসায় আসার পরেই ওর বাসার ছাদ, দেন ওই বেড়িবাদ, প্রথমে বেড়িবাদ তারপর ওর বাসার ছাদ। তো এই
কখনো না, আগে আমার বাসার ছাদ তারপরে বেরিবাদ, উল্টা কেন বলতেছো?
আচ্ছা, তারপরে যেটা হলো যে ওকে দেখতাম, তো দেখতে দেখতে হ্যাঁ দেখতে ভালো লাগতো, ঠিক আছে, তো ওই দেখলাম বাইনোকুলার দেখে। তো এখন প্রথমে তো খালি চোখে দেখতাম, খালি চোখে ভালো চোখ ক্লিয়ার করে আসছে না, তো হঠাৎ করে খালার বাসায় গেলাম, যাওয়ার পর দেখি হাতের কাছে একটা বাইনোকুলার আছে। তো বাইনো চিন্তা করলাম যে বাইনোকুলার দিয়ে তো নিশ্চয়ই একটু ভালোভাবে দেখা যেতে পারে,
একটু জুম করা যাবে।
এক্স্যাক্টলি, তো জুম করে ওটা দেখলাম, বাইনোকুলারটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখতাম যে হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। তো আলটিমেটলি ও যখন মানে ছাদে চলে যেত তখন তো জানালো অটোমেটিক ক্লোজ হয়ে যেত, কারণ ক্লোজ হওয়ার একটা কারণ ও চলে গেছে, এটা একটা কারণ সত্যি কথা বলতে, আর দ্বিতীয়ত হচ্ছে মশার জন্য।
এতক্ষণে স্বীকার করলাম,
ঠিক আছে, তো এই মশার জন্য করলাম। তো এরপরে যেটা হতো যে এভাবে দেখতে 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 হঠাৎ করে একদিন ও আমার বাসায় ওই ছেলেটাকে পাঠালো, লিমনকে।
মানে কত মাস ধরে এরকম দেখা দেখি হচ্ছিল?
ওই তিন চার মাস।
তিন চার মাস, তিন চার মাসে কারোর সাথে কোন প্রকার কোন মানে আই কন্টাক্ট হয়নি? বাইনোকুলার কন্টাক্ট হতো।
তো এভাবে করে যখন ওই লিমন আসলো বাসায়, ও আসছে মূলত নাফিজা পাঠাইছে যে হ্যাঁ তুমি কেন বাসায় গেছো, মানে বাসায় গিয়ে বলছো এই ছেলেটাকে জেনে আসো। তো আমার কাছে তখন
অ্যাকচুয়ালি আমার কিউরিওসিটি ছিল যে আমি ভাবছিলাম যে ওই বাসা আমার কেউ পরিচিত বা আমাদের কেউ পরিচিত আছে, যে জানাতে চাচ্ছে না সে ওখানে আছে, সে আমাদেরকে ফলো করতেছে। এখন আমার কথা হলো লুকায় ফলো করবে,
তোমার সেই কৌতূহল থেকে জানার জন্য,
কৌতূহল থেকে আমি জানার জন্য ছেলেটাকে পাঠাইছি।
আচ্ছা দেখি শুনি,
তারপরে যেটা হয়েছে যে ওই লিমন আসলো বাসায়, তো আমার কাছে কাগজ কলম কিছুই নেই, কারণ আমাদের তো তখন যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সবই আঁকাচোকার পড়াশোনা। তখন আমি আমার কাটিস পেপার আর্ট করার জন্য যেটা ওইটা প্লাস হচ্ছে পেন্সিল দিয়ে ওকে আমার নাম আর মোবাইল নাম্বারটা লিখিয়ে দিলাম, দিলে বললাম যে এটা তুমি একটু পৌঁছাও। আর তখন থেকে আমি একটা কার্টুন আঁকতে শুরু করছি, জীবনে আজও পর্যন্ত শেষ করতে পারি এটি, ঠিক আছে, ওকে উপহার দেওয়ার জন্য একটা কার্টুন আঁকতে শুরু করছি, ইয়া বড় একটা কার্টুন যেটা আজও শেষ হয়নি, আর মনে হয় শেষ হবেও
না। তারপরে আপনি ছেলেটিকে,
তো এরপরে দিয়ে দিলাম, তারপর ও আমাকে মানে কল করলো।
আমি বলি ওইভাবে তো না, আমার তো
আচ্ছা আজকে কি ঝগড়া লেগে যাবে, কে বলবে কে ছাড়বে, কে বলবে কে ছাড়বে, আমাকে কিন্তু রেফারি হতে হবে তাহলে, যেটা মনে হচ্ছে যে একটা বাসি দরকার আমার। আচ্ছা আমরা আমরা যেটা শুনি যে তাহলে প্রিন্স যেটা করলে সেটি হচ্ছে যে লিমন, লিমনের কাছে তুমি হচ্ছে তোমার মোবাইল নাম্বার এবং তোমার নামটি লিখে দিলে। তারপরে লিমন যখন তোমার কাছে আসে,
লিমন যখন আমার কাছে দাদা জিনিসটা পৌঁছালো, তখন মাগরিবের আজান পড়তেছে, মাগরিবের আজান পড়তেছে, বাট আমি ছাদে, আমি আর আমার রিলেশনের আরেক সাক্ষী হাসিনা, সে আর আমি ছাদে। তো লিমন আমার কাছে যখন পেপারটা এনে দিল, তো ওর হাতে লেখা হলো পেঁচানো লিখা, তো আমি বুঝতে পারতেছিলাম না, আমি বলতেছি কি লিখছে, ঠিক এভাবে কি লিখতেছে, পড়ালেখা জানে না, ঠিক এভাবে বলছি। পরে আমি তার নামও বুঝতে পারি নাই, তার ইউনিভার্সিটির নামটাও বুঝতে পারি নাই, আমি জাস্ট তার ফোন নাম্বারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। বুঝার পরে আমি তাকে ডিরেক্টলি, আমার তখন পার্সোনাল কোন ফোন ছিল না,
2006 এর কথা, তো ওই সময় আসলে মোবাইল থাকারও কথা না স্বাভাবিক
দৃষ্টিতে। তো আমি আমার মার মোবাইল থেকে তাকে ফোন দিলাম, মিস কল দিলাম, সেই দিন না তারপরের দিন, তারপরের দিন আমার ফোনটা আমি স্কুল থেকে এসে বিকালে অ্যাজ ইউজুয়াল যেভাবে ছাদে উঠি সেভাবে ছাদে উঠেছি, সেভাবে ছাদে খেলাধুলা। এরপরে ইচ্ছা করে করলাম কি, যত মেয়ে ছিল ইচ্ছা করে সময়ের আগে খেলাটা ব্রেক করে দিলাম, যে খেলবো না খেলবো না, ভালো লাগতেছে না, এটা বলে ওদেরকে পাঠাই দিলাম, পাঠাই দিলাম ছাদে। আমি আর হাসিনা আর কেউ নাই ছাদে, আমি আমার মোবাইলটা নিয়ে এসে ওকে মিস কল মারি। সে ছাদে, সে যে জায়গাটা বসে জানালার কাছে এক্সাক্ট সেই জায়গাটায় সে বসে আছে, সে তাকায় তাকায় দেখতে।
তুমি কি তার মুখমণ্ডল কখনো দেখতে পারছিলে?
পরিষ্কার মুখমণ্ডল দেখতে পারিনি। তো আমি তাকে যখন মিস কল দিলাম, আমি ছোট্ট করে একটা মিস কল দিয়েছি, সে সাথে সাথে কলটা ব্যাক করেছে।
হ্যাঁ,
ওয়েটই করছিল যে আমি তাকে কলটা দিব, কিন্তু একটু আগে অস্বীকার করলো যে সে আমাকে দেখে নাই, সে বেরিবার দেখত।
আচ্ছা, তারপর যখন কলটা দিল কি বলল প্রিন্স?
সে যখন মানে কলটা দিল, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কে, সে বলল যে বাইনোকুলার দিয়ে যাকে দেখেন সে।
আচ্ছা,
এভাবে বলার পরে তাই মনে হচ্ছে আচ্ছা তাহলে তুমি
গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন বাঁশি বাজছে, যেটা মানে ধরে নাও বাঁশি বাজলো, এই মুহূর্তে নাফিজা পুরো চুপ থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ইঙ্গিত না দেবো কথা বলবে না। নাফিজা যদি কথা বলে, তাসমিয়া তুমি প্রথমে হলুদ কার্ড দেখাবে, তারপর সেকেন্ড টাইম হলুদ কার্ড দেখাবে,
জানার পরে ও একটা পর্যায়ে বললো কি, যে আমি তোমার সাথে বলছে যে তুমি আমার সাথে বিয়ে করবে, মানে বন্ধুত্ব করতে চাই। মানে আমি ওই এক ঘন্টা বা আধা ঘন্টা এরকম কথা হয়েছে। তো কথা হওয়ার পরে ও তো মানে কথা হলো, আসলে অনেক আগের ঘটনা তো অতটা মনেও নেই। তো যেটা হচ্ছে যে কথা হলো, কথা হওয়ার পরে যে ও আমাকে বলতেছে যে তুমি ইয়া করো,
খুব ইশারা করছে। ঠিক আছে, আজকে আমি এক যন্ত্রণায় পড়বো, আমি বুঝতে পারছি। নাফিজা তোমাকে ফ্লোরটা
দিই দাদা, কারণ ভদ্রলোক মন ভোলা লোক সব ভুল বলতেছে। তারপরে আমি যখন ওকে কল দিলাম, মেনলি ও চুপ করে আছে, ও ডিরেক্ট প্রথমে কথা বলে নাই। পরে আমি বললাম, আপনার এত বড় সাহস কেন, আপনি জানালা দিয়ে দেখেন কেন, আপনার প্রবলেম কি? ঠিক এভাবে একটু থ্রেটের সুরে বললাম। সে বলতেছে আমি তো আপনার, আমি তো তোমাকে দেখি না, আমি বেরিবার দেখি। পরে আমি বললাম, আপনি ফোনটা ধরে চুপ করে আছেন কেন? বলতেছে শ্বাস প্রশ্বাস শুনতেছি। আমি বললাম অপদার্থ একটা। বলতেছে আমার মাও সেটা বলে।
আচ্ছা,
সে এইটা বলল। পরে আমি বললাম, আপনি আর জানালা খুলবেন না, জানালা দিয়ে তাকাবেন না, বাইনোকুলার দিয়ে দেখবেন না, আমরা এখানে এতগুলো মেয়ে খেলে আপনার লজ্জা করে না, একটা ছেলে মানুষ তাকায় তাকায় দেখেন। বলতেছে ঠিক আছে, জানালা খুলবো না, কিন্তু জানালার ভিতর থেকে দেখবো। আমি বললাম জানালার ভিতর থেকেও দেখবেন না, পর্দা টেনে রাখবেন।
আচ্ছা,
পরে সে বলতেছে যে ঠিক আছে দেখা যাক কি হয়। তো আলটিমেটলি আমি ফোনটা রেখে দেওয়ার আগে আমি বললাম যে আপনি আর এই নাম্বারে কল দিবেন না, এটা আমার নাম্বার না, আমার আম্মুর নাম্বার।
আচ্ছা,
কিন্তু বেহায়া মন, তার বেহায় এমন, তাকে আমি মানা করার সত্ত্বেও সে তার একটা জিপি নাম্বার থেকে আমাকে মিস কল দিছে।
মানে বিয়ে হয়ে গেছে তো এই কারণে বেহায় এমন, আর বিয়ে যদি না হতো, কারণ জানে যে হারাবার তার ভয় নেই, পাশে বসে আছে, এই কারণে বেহায় এমন বলছে। আচ্ছা শুনি, তারপর?
তারপরে রাতে 7:30 কি 8টার দিকে হঠাৎ করে একটা জিপি নাম্বার থেকে আমার মোবাইলে মিস কল আসে। সে আমাকে তার নাম্বার দিয়েছিল, সেটা হলো বাংলা লিঙ্ক, বাট সে মিস কলটা দিয়েছে একটা জিপি নাম্বার থেকে। তো আমার সন্দেহ হয়ে গেছে, কারণ নর্মালি আমার নাম্বার থেকে কোন মিস কল আসে না, অন্য নাম্বার থেকে বিশেষ করে। তো আমি নাম্বারটা টুকে নিয়ে দ্রুত নিস্তালায় গেলাম, আমরা তখন দোতলায় থাকি, নিস্তালায় গেলাম। নিস্তালায় হাসিনাকে গিয়ে বললাম, হাসিনা আমাদের বাসায় নিস্তালায় থাকত, ওকে আমি গিয়ে বললাম যে আমার মনে হয় ওই বেয়াদবটা ফোন মিস কল দিছে, ওই কল দিয়ে একটা শাটিং দিতে হবে। বলতেছে যে আবার কি দরকার, আরে না ওই ছেলে না, বেশি বাড়াবাড়ি করে নেই ছেলের সাথে। আমি বলছি না, এই ছেলে ফোন দিবে কেন, আমি তাকে একটা কথা বলছি, তো বেয়াদব কেন, বলি শুনে না কেন, কথা কথা শুনতে পারে না, যা বলি তা বুঝলেই তো হয়। আমি কল দেওয়ার পরে সে তাকে আমি যখন আবার মিস কল দিলাম, সে ঠিকই হাসিনার নাম্বার আবার সে ব্যাক করছে, ব্যাক করে বলতেছে আমি অপেক্ষায় ছিলাম তুমি একটা মিস কল দিবা, আমি কল ব্যাক করবো।
এটা কি সত্যি প্রিন্স?
হ্যাঁ অবশ্যই দাদা, এটা সত্যি ছিল। তো ওই সময়টাতে ও যেটা করতো যে রামুর নাম্বার যখন মিস কল দিতাম, তো রামুর নাম্বার যদি ফ্রি না থাকতো, রামু যদি আমার নাম্বার নিয়ে যেত, তখন ও টিএনটি দিয়ে আর কি কল করতো। তো ছিল।
আচ্ছা আমি একটু জানতে চাই, এরকম মোটামুটি মিস কল দেওয়া কথা বলা কতদিন হলো?
এরকম দাদা ওয়ান উইক চললো।
ওয়ান উইক
চললো
না, মানে টোটাল একদম শুরু থেকে যখন মানে ছাদে দূরবীন দিয়ে তিন চার মাস হয়ে গেছে।
তারপরে মোবাইলে মিস কল নেওয়া চলতেছে ওয়ান উইক। কিন্তু এই ওয়ান উইকের মাঝে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হলো আমার ছোট ভাই, ওর এক্সাম শেষ হয়ে গেছে। তো আলটিমেটলি ওর একটু রিফ্রেশমেন্টের জন্য আম্মু ওকে ঢাকার বাইরে আমার দাদু বাড়িতে নিয়ে গেল। দাদু বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওকে বললো নিয়ে যাবে, তো বাসায় আমি, আমার ছোট বোন আর আমার আমার কি বলে বাবা রইলাম। তো বাবা সারাদিন বাইরে থাকতো অফিসের কাজে, টিএনডি থেকে আমি ফোন দিয়ে তাকে ফোন দিয়ে ধুমায় আমরা কথা বলতাম, মানে ইচ্ছা মতো আমরা কথা বলতেছি, কনভারসেশন করতেছি, বাট আমাদের মধ্যে তখন কোনো রিলেশন নাই।
তুমি কি ততক্ষণ পর্যন্ত তোমার ভেতরে কোনো ইচ্ছা পোষণ হয়নি যে মানুষটি কেমন দেখতে? কারণ সে তো তোমাকে দূরবীন দিয়ে মোটামুটি কাছে থেকে দেখেছে।
অ্যাকচুয়ালি আমি তার ভয়েসের প্রেমে পড়ে গেছিলাম তখন।
আচ্ছা, কণ্ঠের প্রেমে পড়ে গেছিলাম।
কণ্ঠের প্রেমে পড়ে গেছিলাম, এবং আমার একটা টার্গেট ছিল যে সে দেখতে যেমন হোক না হোক আলটিমেটলি আমি
তো এখানে বেশি দিন ঝুলবো না। বিষয়টা সেরকম ছিল যে আমি যেহেতু এখানে বেশি দিন ঝুলবো না, আমার প্রাক্তন অভিজ্ঞতা থেকে যেটা বলে যে আমি মোটামুটি কথাবার্তা বলবো, তারপর তো শেষ। বিষয়টি তো ততক্ষণ পর্যন্ত ওরকমই ছিল তোমার কথা মতে। আচ্ছা, তারপর
কথা বলছি টিএনডিতে, একদিন আমি প্রশ্ন করলাম, আচ্ছা আমাদের তো এটা কোনো সম্পর্ক না, আমরা কেউ কাউকে চিনি না জানি না, বাট কথা বলে যাচ্ছি, আমাদের তো একটা সম্পর্কের নাম হওয়া দরকার, হোক সেটা বন্ধুত্ব বা কিছু। সে আমাকে বলল যে প্রিন্স আমাকে বলল যে আমি বন্ধুত্ব করব না, আমি অন্য কিছু করতে চাই। তো আমি সব বুঝেও না বুঝার মতো বললাম যে কি করতে চান। তো সে আমাকে বাকিটুকু প্রিন্স বলো
না, এই সম্পর্কের নাম কি দেওয়া যায়। তখন আমি নামটা দিয়েছিলাম, এই সম্পর্কের নাম হচ্ছে একটা কিছু, একটা কিছু, আর কিছুই না। মানে
আচ্ছা প্রিন্স, একটু মাইক্রোফোনের সামনে কথা বলতে হয়।
জি, এর নামটা ছিল একটা কিছু। একটা কিছু কি? তখন আমি বললাম যে এটা একটা কিছুই থাক, এটার নাম একটা কিছুই থাকবে। তো আলটিমেটলি এটা বললো কেন, তারপর বললো যে ঠিক আছে। ও একটু জোর করতেছিল যে হ্যাঁ তুমি বলো এটা কি, মানে কি সম্পর্ক হবে এটা সেটা। তো আমি বললাম আসলে কি, আমি ঘুরানো পেঁচানো বলছি না, আমি সরাসরি বলছি, আমি বাংলাতেও বলতে পারবো না, ইংলিশেও বলতে পারবো না, তো এটা আমার জন্য একটা প্রবলেম হয়ে যাবে, তো আমি ঘুরাতে পারবো না। ও বললো যে বন্ধুত্ব করি, সেটাই ভালো হবে। আমি বন্ধুত্ব থেকে যদি অন্য কিছুতে গড়ায়, সেটা হচ্ছে বন্ধুত্বকে অসম্মান করা হবে। সো আমি বন্ধুত্বটাকে বন্ধুত্বের পর্যায়ে রাখতে চাই, আর যেহেতু অন্য কিছু করবো সেক্ষেত্রে আমি বন্ধুত্বটা করবো না।
তো অন্য কিছু কি করবো?
হ্যাঁ, বন্ধুত্বকে অপমান করাই যাবে না, আর বন্ধুত্ব থেকে রিলেশনে যাওয়াটা মানে এটার মতো ডিসগাস্টিং বিষয় হতেই পারে না। মানে দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ থেকে,
এটা তোমার ব্যক্তিগত ভাবনা।
তো সেক্ষেত্রে ওকে আমি বললাম যে ঠিক আছে, ওকে বলতে তাহলে কিভাবে বলবো, আমি বাংলায় বলতে পারবো না, ইংলিশেও বলতে পারবো না। তখন আমি বললাম তোমাকে, আমি গুরু যেটা আমি ওকে বলছিলাম যে তোমাকে আমি ইয়া বলি, নেপালি ভাষায় বলি, সেটা হচ্ছে যে মেধুবলে মায়া খাচ্ছ।
এটা মিনিং হচ্ছে যে, এক মিনিট, আরেকবার কি শব্দটা ছিল
গুরু? যেটা ছিল যে মেধুবলে মায়া খাচ্ছ, মানে এটা মিনিং হচ্ছে আমি তোমাকে ভালোবাসি।
আচ্ছা,
এটা ছিল। তখন ও বললো যে
এটা হচ্ছে নেপালি ভাষায়।
হ্যাঁ, তখন ও আবার, মানে এই দুটো ওয়ার্ড আমি জানি। তো আবার জামে যেটা ছিল যে চাইনিজ, আমার একটা ফ্রেন্ড কোর্স করতো ওখানে, তো ওর কাছ থেকে আমি জেনে নিলাম যে আসলে বলতো এই, মানে আমি তোমাকে ভালোবাসি, এটা তো চাইনিজে কি বলে, চাইনিজ না, এটা কোরিয়া যাওয়ার সময় মনে হয় শিখে সম্ভবত, জামে সারাং, আই ডোন্ট নো, যেটা চাইনিজ অথবা কোরিয়ান এই ভাষা হবে এটা, জামে সারাং। তো এটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তো ওকে দুইটা ওয়ার্ডই বললাম, মেধুবলে মায়া খাচ্ছ, আর এটা হচ্ছে জামে সারাং। তো ও আমাকে বলতেছে যে এ দুটো কি, তো সবই বুঝতে পারে, আপনি বুঝতে পারছেন কতটা ফাস্ট।
আচ্ছা, তারপরে নাফিজা কাছে আসি, নাফিজা কি দুটো শব্দের মানে মানে বুঝতে পেরেছিলে?
না, আমি এই শব্দ দুটোর মানে বুঝতে পেরেছিলাম,
অন্তরালের মানেটা বুঝতে পেরেছি।
অন্তরালের মানে তো আগেই বুঝে ফেলছি যে সে আমার প্রতি উইক, বাট সে হয়তো বা একটা সুযোগের অপেক্ষা আছে। তো সে যখন আমাকে এই সেন্টেন্সটা বললো, আমি বললাম এটা মানে কি, সে তখন বললো যে তুমি কি ভালো আছো। আমি বললাম আমি ভালো আছি, সেটা সরাসরি জিজ্ঞাসা করলে হয়, এত ভূমিকা করার কি আছে, বলতেছে না এমনি। তো সেদিন আলটিমেটলি ফোন আমরা রেখে দিছি, কথাটা শেষ। আম্মা ঢাকায় নেই, আব্বা চলে আসছে, আব্বা চলে আসার টাইম হয়েছে। তো আমি মানে কথা বলে বলে ডায়ালে নাম্বারটা চেঞ্জ করে রাখতাম।
আচ্ছা, যদি আব্বা কখনো সন্দেহ
হাতে ধরা না পড়ি,
তোমার খুব টেকনিক্যাল ব্রেন ছিল,
যেহেতু আমার বাবা একটু
মানে শাসনের মাত্রাটা
বেশি ছিল তার। তো এইভাবে তারপরে হঠাৎ করে মাঝখানে আমাদের ওয়ান উইক কোন কমিউনিকেশন হয় নাই, বিকজ অফ আমার কাজিনের বিয়ে ছিল, আমি মোহাম্মদপুরে তাজমহল রোডে চলে আসি কাজিনের বাসায় ওর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। তো বাট বিয়েতে আমি আসছি ঠিকই, বাট মনটা আমার সে আমার মিরপুরে পড়ে আছে, ছাদে পড়ে আছে, জানালায় পড়ে আছে, ফোনে পড়ে আছে, কারণ আমার তো পার্সোনাল ফোন, আমি কথা বলতে পারতেছি না, কন্ট্যাক্ট করতে পারতেছি না। তো আলটিমেটলি সাত দিন পরে আমি খালামণির, সেটা দিনটা ছিল চব্বিশে মে 2006 সালের চব্বিশে মে তার আগের দিন আমার কাজিনের বিয়ে হয়েছে। চব্বিশে মে একটা গ্যাপ ছিল, পঁচিশে মে মেনলি ওদের রিসেপশন, হ্যাঁ বউ ভাত হবে, রিসেপশন হবে। তো সেই দিন মোটামুটি সবাই বিজি বাসায়, কারণ পরের দিন তো আমাদের ফ্যামিলিতে একটা প্রোগ্রাম। আমি খালামণির ফোনটা আমি আর আমার কাজিন মিলে চুরি করলাম, বলতে লুকায় বাহিরে নিয়ে গেলাম। তো আমার আমি নাম্বারটা যেহেতু মুখস্থই ছিল, আমি ফোন দিলাম না, মিস কল দেওয়ার সাথে সাথে সে আমাকে কল ব্যাক করলো। কল ব্যাক করলে বলল তোমার খুব মানে সেই কণ্ঠটা, আসলে আমি যদি আবার কোনোদিন ফিরে পাই, আমি ফিরে পাইতে চাই আমার লাইফে আবার, সে মানে কি বলবো, এই কণ্ঠটা আসলে এক্সপ্রেস করা যাবে না। সে এমন ভাবে খুব আত্মনাদ নিয়ে আমাকে বলছে, অভিমান আত্মনাদ ভালোবাসা সবকিছুই ছিল তার কথাটার মাঝে, যে সাত দিন পরে তোমার কল দিতে ইচ্ছা করলো, তোমার ফোনের অপেক্ষা কত কতদিন ধরে করতেছি, তুমি একটা কল দিচ্ছ না আমাকে। পরে আমি তাকে বুঝাই বললাম যে আমি একটা,
ওই কথাটা কি প্রচুর আত্মনাদ জড়িয়েছিল?
হ্যাঁ, অনেক কিছু জড়াই ছিল। আমি আসলে
আমরা একটু শুনতে চাই প্রিন্সের মুখ থেকে।
না দাদা, এটা ছিল যে আসলে গুরু যেটা
যেটা
গুরু বলতেছিলাম যে মানে ওই সময়টা আসলে ওই মোমেন্টটা শেয়ার করা যাবে না, যে মানে বলার বাহুল্য যে মানে এতটা মানে সাতটা দিন অপেক্ষা করা।
এই সাতটা দিন কি গ্যাপ ছিল কি বিয়ের কারণে?
বিয়ের কারণে গ্যাপ ছিল কি, আমার কাজিনের মানে ইনস্ট্যান্ট প্রোগ্রাম গুলো হয়েছে ওয়ান উইকের মধ্যে।
আচ্ছা, মানে বিয়ের কারণে গ্যাপটা ছিল। আচ্ছা হ্যাঁ, এই সময় অনুভূতিটা
মানে যেটা ছিল যে মানে আমি মানে আপনার মানে কান্ট এক্সপ্রেস মাইসেলফ যে ও যখন মানে সাত দিন একটু বলে গেলেও পারতো, সাতটা দিন প্রায় পুরোটাই নিখোঁজ, কিছুই নাই, ছাদে নাই, কোথাও নাই, মানে পৃথিবীর মনে করেন যে সবকিছু ভেঙে মনে হয় মাথার উপর পড়তেছে এরকমটা ফিল হচ্ছে। ও যখন ফোনটা করলো মানে সাত দিন যেমন পুরো আকাশে যেন মেঘ, কালো মেঘ ঘন হয়ে আসছে, এবং চৈত্র মাসের রৌদ্র যেমন মাথে ঘাটে পড়ে যেমন ফেটে চৌচির হয়ে আছে, হঠাৎ করে ওর ফোনটা হচ্ছে বৃষ্টির মতো মানে পড়লো, মানে এবার সব মানে ফাটা মাঠের যত ফাটা দাগ আছে সব একদম বন্ধ হয়ে
গেল, ফসল ফুললো।
এক্স্যাক্টলি, তো ওরকমটা একটা ফিল ছিল। মানে চৈত্র মাসের রৌদ্র আমি কখনো যাই না, যে আপনি দেখেছেন কিনা।
আমার একটা ব্যক্তিগত প্রশ্ন এই মুহূর্তে না করলে পরবর্তীতে ভুলে যাব, সেটি হচ্ছে যে ও যখন 2006 এর কথা বলছে, যখন ক্লাস টেনে পড়ে মানে মাধ্যমিক দেওয়া হয়নি, তুমি তখন ভার্সিটিতে পড়ছো?
হ্যাঁ, ভার্সিটিতে পড়ছি।
আচ্ছা, তুমি এসছো কোথেকে? মানে তখন মানে তুমি যে বলে গ্রামের বাড়ি, মানে এই ভার্সিটিতে পড়ার উপলক্ষে কি গ্রাম থেকে আসা, নাকি এর আগে থেকে ঢাকায় থাকা?
না, আমি যখন মাঝে মাঝে আপনার যখন ম্যাট্রিক শেষ করলাম তখন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যান্ড ফোনেটিক্স এর কোর্স করতে ঢাকায় আসি, তো ওর কারণে ওটা দরকার ছিল তখন।
আচ্ছা, মাঝে ঢাকায় আসা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, দূরবীন দিয়ে এমন বিশেষ কোন বিষয়টা তোমাকে আকর্ষিত করেছিল যে হঠাৎ করে সাত দিন না থাকাতে যে উদাহরণটা তুমি দিলে? মানে আমি তো মোটামুটি বেশ নাটক লেখি কিংবা লিখেছি, এই ডায়লগটা আমার ব্যবহার করতে হবে, কৃতজ্ঞতা শিখায় তোমার নামটা আমি দিয়ে দেবো ডেফিনেটলি, চুরি করার অভ্যাস আমার নেই বলেই নিলাম। এই যে তো কাব্যিক লাইনটা কিংবা কাব্যিক অনুভূতি যে ওই মুহূর্তে তোমার ভেতরে ছিল, এমন কি তুমি দেখেছিলে যে মানে ভুলতে পারছিলে না এই সাতটা দিনে? সাত বছর না, সাত মাস না, যে সাত দিন, আর এর আগে দূরবীন থেকে দেখা মোটামুটি দু চার মাস, কাছ থেকে কিন্তু পরিচয় আমরা যতটুকু কথাবার্তা শুনে বুঝলাম
কখনোই
দেখা হয়নি। তো টেলিফোনের কথাতে এমন মানে ও তো বলল তোমার গলা মানে কণ্ঠ শুনে সে পুরো দিওয়ানা হয়ে গেছে, তোমার কি বিষয়টা ছিল যে ওকে দেখে আসলে মানে কেন এত পাগল হয়ে যাওয়াটা কেন?
আচ্ছা ভালো লাগে কখন যে কাকে কিভাবে ভালো লাগে
সেটা তো কোনো মানে
এটা হয় না দাদা, আসলে মানে ওটা
রাইট অ্যান্সার হয় না।
হ্যাঁ মানে ওটা ভালো লাগে আসলে, এই অনুভূতিটা কেউ কোনোদিন কখনোই এক্সপ্রেস করতে পারবে না কেন তোমাকে আমার ভালো লাগে, মানে এটা একমাত্র আসলে মন বলতে তো কিছু নাই, এটা আমরা আমি বিলিভ করি যে মন বলতে কিছু নাই, ব্রেনই সব,
ব্রেনই সব।
হ্যাঁ কি মানে কেন ওকে এত পছন্দ করে, কেন ওর ফোনে আমি বেকুল, মানে এটা কখনোই আমি মানে কেউ কোনোদিন বলতে পারবে না, বাট আমিও বলতে পারবো না যে কেন ও নাই সাত দিন আমি কেন ওর জন্য পাগল, মানে কেন পাগল মানে এটা কখনোই সম্ভব না এক্সপ্রেস করা, তো আজও পাচ্ছি না মানে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর যখন কথা হলো,
তারপর যখন কথা হলো, তো কথা হওয়ার পরে যখন মাগরিবের আজান দিচ্ছে, অনেক কথা হয়েছে মাঝখানে, তো সেক্ষেত্রে মাগরিবের আজান দিচ্ছে, তো আজান দেওয়ার পরে একটা পর্যায়ে আমি বললাম যে আজকে আর ও ওই সময় ডিসিশন নিয়ে নিচ্ছে যে
আমি একটু বলতে চাই দাদা, এখানে আমি যখন তাকে কল করেছি প্রায় আমি পুরো তাজমহল রোড ঘুরে ফেলছি তার সাথে ফোনে কথা বলতে বলতে প্রায় দেড় দুই ঘন্টা, ওদিকে আমাকে বাসা থেকে খুঁজছিল।
মানে তুমি কি তাজমহল রোড ঘুরছিলে নাকি মনে মনে ভাবছিলে যে আমি এখন তাজমহল দেখছি ওকে?
তাজমহল দেখছি এইরকম অবস্থায় হয়ে গেছিল আর কি। তো আমাকে যখন খুঁজতে বের হয়ে গেছে ওকে আমি ফোনে লাইনে রেখে রান্নাঘরে সবাই রান্না করতেছে, আমি রান্নাঘরের সাথে যে বারান্দা থাকে খুবই জরাজীর্ণ একটা বারান্দা, যেহেতু বিয়ে বাড়ি খুবই বাজে অবস্থা ছিল, আমি সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি ওর সাথে কথা বলতেছি, ওইখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না দাদা, যখন লাস্ট পর্যায়ে যখন সে আমাকে মানে আমরা একজন আরেকজনকে নিজের মনের ভাব প্রকাশটা করবো সেই টাইমটা এক্সাক্ট, তো মাগরিবের আজান কন্টিনিউসলি হচ্ছে, তখন ও আমাকে বলল যে পৃথিবীর সেই শ্রেষ্ঠ লাইনটা যে আমি তোমাকে ভালোবাসি, এবং আমি একটা সেকেন্ডও লেট করি নাই।
আমি এখানে একটু অ্যাড করি তোমার সাথে, যেটা হচ্ছে যে এক্স্যাক্টলি যে সিনটা হয়েছে ওখানে, যে ও আমাকে মানে আমি ওকে বললাম যে দেখো আমি আর ওয়েট করতে পারছি না, আমি কিচ্ছু বলবো না, এখন মাগরিবে আজান দিচ্ছে, আমি তোমাকে
সবচেয়ে পবিত্র মুহূর্ত ওই মুহূর্তে
একটা কথা তোমাকে বলতে চাই, ঠিক আছে? তো আমি আমি একতরফা মানে তুমি কখনো জীবনে যদি ঝগড়া করতে যাও বলতে পারবো না যে তুমি আগে প্রপোজ করছো আমাকে, আর আমি কখনো বলতে পারবো না যে তুমি আমাকে প্রপোজ করছো আগে আমি তোমাকে প্রপোজ করছি আগে, না কথা হবে একসাথে দুজন একসাথেই বলবো, তো এভাবে যদি হয় তাহলে ওকে নাহলে নাই, এরকম একটা বিষয়। তো ও আমাকে যেটা বলতে চাইল যে ঠিক আছে, ও রাজি, ও বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি কি বলবো, তো আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করো, ওকে প্রপোজ যখন করব দুজন একসাথে করব, কেউ আগেও না পরেও না, মানে এটাই। তো তখন আমি বললাম যে আমি, আর ও বলল
আমি।
হ্যাঁ তোমাকে
তোমাকে
ভালোবাসি
ভালোবাসি,
মাগরিব আজান চলছে ঠিক এরকম, আর ওই ফিলটা বোঝানো যাবে না যে এরকম
এই 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 মুহূর্তগুলো আসলে বোঝানো সম্ভব না, কোনো অক্ষর এখন পর্যন্ত তৈরি হয়নি, মানে বলার জন্য হয়তো অনেক অক্ষর আছে কিন্তু প্রকৃত অর্থে ওই অনুভূতিটা আসলে কখনো প্রকাশ করা যায় না, এটা কখনোই সম্ভব হয় না বলে যে আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি ছিল। হ্যাঁ তারপর
কিন্তু গুরু আমি একটু শেয়ার করতে চাই আমার লাইফে ওই মাগরিবের আজানের দিনটা, এই কিছুদিন পরে আমাদের রিলেশনের ১২ বছর হবে, এই ১২ বছর অবধি মানে ১১ বছর অবধি, ১২ বছর তো এখনো হয়নি, ১১ বছর অবধি আমি সেই দিনটা ফিরে পাই, আমরা এখনো যত যাই হোক সারাদিন ঝগড়া হচ্ছে, আমরা কিন্তু প্রচুর
ঝগড়া করো সেটা বুঝতে পারছি,
আমরা
বুঝতে পারছি
না, ৫ বছর তো মানে মোটামুটি ৫ বছর ভালো সম্পর্ক ছিল, মানে সম্পর্কটা কখনোই কোনো কিছু মানে আমার একটা জিনিস কি আমার রাগ কখনোই পছন্দ না, মানে আমার একটাই লজিক যে যখন আপনি রাগবেন রেগে গেলে একদম হেরে যাবেন এরকম একটা বিষয়, আর একটা জিনিস হচ্ছে যে রেগে গেলেন রেগে যাওয়ার পরে যেটা হয় ক্ষতিটাই বেশি হয়।
এক্স্যাক্টলি একদম,
তো রাগ করা মানুষ আমার কখনোই পছন্দ না, যে মানুষ কান্না করে ওরে আমি দেখতেই পারি না, ঠিক আছে চোখে পানি পড়লে তো তার আরো দেখতে পারি না, ঝগড়া করলে তাকে একদম পছন্দ না, মানে এরকমটাই ছিল। তো তখন প্রথম প্রথম তো বুঝতাম না যে রাগ করতে পারে, আফটার ৫ ইয়ার্স যখন রিলেশনটা যখন কন্টিনিউ করে ৫ ইয়ার্স পর থেকেও প্রথমে রাগ করলো ১ মিনিট, ভাঙত রাগ ভেঙে যেত ১ মিনিট ২ মিনিট পরে, ২ মিনিট ৩ মিনিট, এরপরে উইক ডে উইক মান্থ দেন ২ ৩ ৩
এখন ইয়ারলি।
আচ্ছা, আমরা আমরা একটু শুরু থেকে আসি। তারপর যখন বলল মানে মাগরিবের আজানের সময় যে আমি তোমাকে আমি তোমাকে তোমাকে ভালোবাসি, দুজন যৌথ কণ্ঠে যখন ধ্বনিত হলো ভালোবাসার কথা, তারপরে কি হলো?
তারপরে আমি গুরু ওর কাছ থেকে বিদায় টিদায় নিয়ে ফোন রেখে দিলাম, কারণ বাসায় এমন।
ততক্ষণ পর্যন্ত তুমি তো প্রিন্সকে দেখোনি?
না, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কেউ কাউকে দেখিনি। কেউ
কাউকে? ও তোমাকে দেখেছে?
ও আমাকে দেখেছে।
তুমি তো দেখোনি? না দেখে কি তুমি মানে ভালোবেসে ফেললাম?
না দেখে ভালোবেসে ফেললাম, কিন্তু সেই ভালোবাসাটা তো অ্যাকচুয়ালি আমি তখনও সিরিয়াস ছিলাম না।
মানে তখন পর্যন্ত কি তোমার মনে ছিল যে জাস্ট টাইম পাস?
জাস্ট টাইম পাস, আমি তখন পর্যন্ত সিরিয়াস না।
ততক্ষণ পর্যন্ত তুমি সিরিয়াস না? আচ্ছা, বাকি বিষয় আমরা শুনব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। আর বলছি, আগামী পর্বে যদি আপনি হট সিটে বসে আপনার ভালোবাসার কথা সারা বিশ্বের কাছে জানাতে চান, বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ঘরে ঘরে আপনার ভালোবাসার কথাকে ছড়িয়ে দিতে চান, তাহলে যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG স্পেস আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমি আরো একবার বলছি, স্টুডিওতে এসে আপনার ভালোবাসার কথা সরাসরি গুরুর সামনে বসে যদি বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে।
একেবারে তাই, এবং সেই সাথে চলে যাচ্ছে আমার ছোট্ট একটা টাইম চেকের বিরতিতে। সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4 এন্ড ইয়েস, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
This is
Taka FM 90.4.
Jomuna Refrigerator Time Check. Ekhon shomoy rat 12ta.
Suraiya Mahmuda, Jomuna Research Center.
Jomuna amar proyojon bujhe. Amar fridge e rakha khabar gulo protidini noshto hoye jacchilo. E karoney ami emon ekta fridge khujchhilam jate khotikarok silicon ekdomi byabohar hoy na. যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
সারা দেশে সবার সাথে এক স্টেশন এক নেশন, দিস ইজ
ঢাকা FM 90.4, ঢাকা FM 90.4, সবার সাথে 90.4, সারা দেশে 90.4।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইন ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
এই আমার চিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে ইচ্ছেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস স্ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 0961144222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
এই আমার চিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে ইচ্ছেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
শুনছেন ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4। আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
এই আমার চিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা, হবে, আগে হাতে টু পাইস আসতে দে।
আরে ইচ্ছেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
You're listening to Chaka FM 90.4।
ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, ঢাকা FM 90.4 টিউন করে আছে এবং ইয়েস 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 ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে কিন্তু তাসমিয়া আছে তোমাদের সাথে। সেই সাথে ভালোবাসার যত কনফিউশন আছে, দূরত্ব আছে কিংবা যাই বলি না কেন, এই সবকিছু কিন্তু দূর করার জন্য তোমাদের সবার প্রিয় গুরু রাজগুরু আছেন তোমাদের সাথে আমাদের হটসিটে বসে, এবং অতিথিও আছেন দুজন যাদের কথা তোমরা এতক্ষণ শুনছি। তবে বলে দিচ্ছি যে আম্বার আইটি যদি তোমরা তোমাদের বাসায় কানেক্টেড করতে চাও তোমাদেরকে কি করতে হবে। আম্বার আইটির উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং ইয়েস লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। ওয়েল, অনেক কথা হয়েছে, সবাইকে বারবার বলছি আমাদেরকে কিন্তু চাইলে তোমার টেক্সট করতে পারো, কমেন্ট করতে পারো, এবং সব কথা শেষে আমি আবার চলে যাচ্ছি আমাদের গুরুর কাছে। জি গুরু।
আচ্ছা, আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই মুহূর্তে আমাদের ঢাকা FM এর যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, যেটি facebook.com/ILoveDhakaFM, সেখানে দুটো পোস্ট দেওয়া আছে। পোস্টগুলোকে চাইলে একটু শেয়ার করতে হবে, কারণ শেয়ার করলে হয়তো আজকের অতিথি আপনার জীবনের সিদ্ধান্তকে পাল্টে দিতে পারে। কিভাবে পাল্টাবে সেটি হয়তো অনুষ্ঠান শেষ করা পর্যন্তই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, তো একটু শেয়ার করতে পারেন যদি আপনার মন চায়। আর একটা SMS না পড়লে না, সাধারণত আমি SMS পড়ি না, কখনোই পড়ি না, মানে মজা লেগেছে SMSটা পড়ে। সেটি হচ্ছে একজন লিখেছেন জাকারিয়া নুহু নামে, যে উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ব, যে ওরে আল্লাহ, আপু যে এত কথা বলতে পারে, প্রিন্স ভাই কেমনে পারেন। আমি আসলে SMS পড়ি না, কিন্তু হঠাৎ করে আমার চেক করতে যে আমি দেখলাম যে মানে যেভাবে শ্রোতাটি লিখেছেন, মানে বোঝাই যাচ্ছে যে নাফিজ আর কথা শুনে সে রীতিমতো ভয় পেয়ে গেছে, যে ওরে আল্লাহ, তো মেশিন গান চলছে, ভাই পারে কিভাবে। আচ্ছা নাফিজা, আমরা এখন বাকি কথা শুনতে চাই। অনেকটা না বুঝেই বলে ফেলা যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তারপরে কি হলো?
তারপরে আমি দু একদিন পরে আমাদের বাসায়, মানে মিরপুরে আমার বাসায় আমি চলে আসলাম। চলে আসার পরে অ্যাজ ইউজুয়াল আমার আম্মার ফোন থেকে আবার মিস কল দিলাম। মিস কল দেওয়ার পরে সেদিন আমি আসলে ওয়েট করি নাই এরকম কোনো কিছুর জন্য, যে জিনিসটা আমার জন্য ওয়েট করতেছিল। তো আমি মিস কল দেওয়ার পর আমি ওকে বললাম আমি ছাদে আসতেছি, তুমি জানালায় আসো, আমি কথা বলতে পারবো না। ও জানালায় আসলো, আমি ছাদে, মেঘলা আকাশ, আকাশটা মেঘলা, মানে ওই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল।
আচ্ছা,
তো ও আমাকে বলল যে ও খুব চিৎকার করে করে বলতেছে লিমনকে পাঠাও, লিমনকে পাঠাও, খুব চিৎকার করে বলতেছে। আজান তখন, ও যখন বলতেছে একদিকে আজান পড়তেছে, মাগরিবের আজান, আবার সেই মাগরিবের আজানটাই পড়তেছে, ও চিৎকার করে বলতেছে লিমনকে পাঠাও। আমি লিমন লিমন মানে অ্যাজ ইউজুয়ালি এখন যা হয় বাচ্চারা সন্ধ্যার পরে হাত মুখ ছাদে থাকতে দেয় না, নামাজে যায় বা পড়তে বসে। ওকে আমি একটু রিকোয়েস্ট করে ওকে আমি পাঠালাম যে তুমি এক দৌড়ে যাবা এক দৌড়ে আসবা, তোমাকে আমি চকলেট খাওয়াবো। ও এক দৌড়ে গেল এবং আলটিমেটলি এক কথা ঝড়ের গতিতে গেছে, ঝড়ের গতিতে আসছে, কিন্তু ঝড়ের গতিতে যে আসছে আমার জন্য যেটা নিয়ে আসছে সেটার জন্য আমি কোনোভাবেই মানসিকভাবে তৈরি ছিলাম না। সেটা হলো একটা সাদা কাগজে লাল, আমি রং না আসলে ব্লাড, প্রিন্স ওকে অপেক্ষা করাইছে 2 সেকেন্ডের মতো, নিজের হাতটা কাটছে, সেটা মনে হয় প্রিন্স বলে ভালো হয় যে ও আমাকে যেটা, প্রিন্স আমাকে যেটা বলছে আমি পরে জানতে চাইছিলাম আর কি। তো লাল সাদা কাগজের মধ্যে রক্ত দিয়ে লেখা একটা হাড় আঁকা, হাড় আঁকা, সেটার মধ্যে লেখা আমি তোমাকে ভালোবাসি। আমি দেখার জিনিসটা দেখার পর আমার খুব হাত পা কাঁপতেছিল, কাঁপতেছিল, আমি কি বলবো, আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি, আমার খুব রাগ হলো, আমি বললাম যে লোক ছেলেটা কি পাগল নাকি, সে আমাকে ভালোবাসে ঠিক আছে, ভালোবাসার বহিঃপ্রকাশ করছে ঠিক আছে, বাট সে আমার জন্য হাত কাটবে কেন, হাত কাটতে যাবে কেন। আমি তার সিরিয়াসনেসটা একটু করে বুঝতে পারলাম যে আমি তার প্রতি সিরিয়াস না হলে সে আমার প্রতি সিরিয়াস। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আমি যদি তার সাথে বিট্রে করি, বা এই যে 7 দিনের আমাদের একটা ছোট্ট গ্যাপ, সেই গ্যাপটায় যে তার এত বড়, মানে সে এত বড় একটা স্টেপ নিতে পারছে, সে অনেক বড় কোন স্টেপ নিতে পারবে, আমার কেন যেন তখন মনে হয়েছে। বাট ওই টাইমে কোনো ওয়ে ছিল না যে আমি তাকে ফোন দিয়ে একটা কিছু বলবো। আবার মনে হচ্ছিল যেহেতু বাসা কাছে, মনে হচ্ছিল যে আমি এখনই বাসা থেকে নামি, নেমে যায় দুটো চল লাগাই আসি, যে ফাইজলামি নাকি লাইফটা, যে যা ইচ্ছা তাই করবো, কিন্তু আমার কোনো ওয়ে ছিল না। আলটিমেটলি এর মধ্যে আমি এই ঘটনা ঘটতেছে।
আমি একটু প্রিন্সের কাছে যেতে চাই 1 মিনিটের জন্য, কারণ এই মুহূর্তে লক্ষ কোটি লোক শুনছে তোমাদের কথা, শুনে অনেকেই কিন্তু কাল তার জীবনটাকে অন্যভাবে দেখতে পারে, কিংবা ইনফ্যাক্ট এই মুহূর্তে সে তার জীবনটাকে অন্যভাবে দেখতে পারে। নাফিতা যেটা বলল সেটা হচ্ছে, যেহেতু আমি নাফিতাকে তখন আটকে বললাম যে আগে তোমার কাছ থেকে শুনতে চাই, প্রথম দিকে হয়তো নাফিতা সিরিয়াস ছিল না, বাট এই যে রক্ত দিয়ে ভালোবাসার লেখাটা মানে দেখতে পাবার পর হয়তো নাফিতা ভয় পেয়ে গেছে যে যে ছেলে হাত কেটে এই 7 দিনের জন্য এরকম কিছু করতে পারে, ভবিষ্যতে আমি যদি বিট্রে করি আরো বড় কিছু হতে পারে। আমার প্রসঙ্গটা হচ্ছে, নাফিতার কাছে তো পরে আসবো, কারণ প্রথমেই বলেছে যে আমি সিরিয়াস না রিলেশনের ক্ষেত্রে, ছিলামও না, কিন্তু প্রিন্স এই ধরনের মানে পদক্ষেপ কেন, মানে এর ভেতরে কি আসলে খুব মানে হিরোইজম খুঁজে পাওয়া যায়, নিজেকে হিরো হিরো মনে হয় যে ছবিতে যে আমরা দেখি যে নায়িকার কারণে হাত কেটে লেগেছে, এটা কি এরকম কোন সেন্স কাজ করে? কারণ আমি ব্যক্তিগত জীবনে কখনো এরকম কাজ করিনি, কিংবা কখনো ব্যক্তিগতভাবে সাপোর্টও করি না এই বিষয়টা, হাত কাটাকাটি কিংবা যে সুইসাইড অ্যাটেম্প নিয়ে ভালোবাসা না পেলেই। তোমার কাছে আসলে কি মনে হয়েছিল, মানে কেন ওই মুহূর্তে কি ফিল হয়েছিল যে হাত কাটতে হলো?
গুরু, এই বিষয়টা আসলে উল্লেখ করার মতো এরকম যে, আমি যখন ওকে, ও যখন আমাকে বলল, আমি যখন ওকে বললাম বা যে দুজন যে ক্রস করলাম ভালোবাসি তোমাকে, তো এরপরে 7টা দিন আর একটা গ্যাপ ছিল।
আচ্ছা,
যে গ্যাপটা থাকার কারণে ওই 7 দিন, মানে আপনাকে যদি কখনো লাল পিঁপড়া কখনো দেখেছেন কিনা জানি না, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেওয়ার পরে মনের মধ্যে যে মানে একটা ব্যথা জমে, ওটা যাকে কামড়ায় সেই বোঝে। বাট ওই 7 দিনের ফিলটা ছিল ঠিক ওরকম, মনের মাঝখানে কুটকুট করে কামড়ায়, মানে যদি আপনি কখনো ছ্যাঁকা খেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন।
না, ছ্যাঁকা খাইনি ভাই।
তো মানে ওরকম যারা জীবনে ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছে, ঠিক আছে, তারা বুঝতে পারবে যে একটা মেয়ে ভালোবাসি তোমাকে বলার পরে 7 দিন কোনো প্রকার কন্ট্যাক্ট নাই, কিছুই নাই। তো ওই 7টা দিন মানে আমার জন্য ছিল 7 সমুদ্র পাড়ি দেওয়ার মতো একটা অবস্থা। তো ওই মনের মধ্যে লাল পিঁপড়া কামড়ালে যেমন কুটকুট করে ব্যথা করে, আর বাংলা সিনেমা দেখলাম কি নায়ক কি করে, মদের বোতল নিয়ে খাইতে খাইতে রাস্তা দিয়ে গান করতে করতে চলে, বাট আমার পক্ষে তো ওটা সম্ভব ছিল না। তো ওই কষ্টটা এক্সপ্রেস করতে পারছিলাম না আসলে কি হবে। তো তাৎক্ষণিক ভাবে যেটা হলো, না না এরকম না আসলে, মানে একদম মাথা কুল, আমার জীবনে একটা জিনিস হচ্ছে আমি কখনো নষ্ট হব না, খারাপ হওয়া আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে একটা স্মোকিং করা সম্ভব না, আমার পক্ষে সুইসাইড অ্যাটেম্প্ট নেওয়া সম্ভব না, আমি কখনো বাজে ছেলে হতে পারবো না। তো এই যে বিষয়গুলো ছিল, মানে এটা একটা মেয়ের জন্য আমি কেন বাজে হতে যাব, বাট আমার জীবনটাকে নষ্ট করব না, আমি আমি আমার ওইতে বোঝানোর চেষ্টা করবো যে আমি তোমাকে সত্যিকারই ভালোবাসি এটা। বাট ওই যন্ত্রণাটুকু দূর করার জন্য আমার হাতটা যখন আমি একটু মানে সুতা দিয়ে, মানে আমি তো বেশি কাটিনি, কারণ আমার তো আমি নিজেকে তো সুইসাইড অ্যাটেম্প্ট নিব না, মানে যেটা হচ্ছে যে ও হয়তো অনেক ঘাবড়ে গেছে, বাট ইটস রিয়ালিটি যে আমি সুতা দিয়ে একটু একটু করে আঙুলে মাথাটাকে পেঁচালাম, কলমের কালির মতো বানালাম, ঠিক আছে, দেন ব্লেড দিয়ে একটু করে যখন আঁচড় দিলাম কেটে গেল, বাট ওই রক্তটা যখন বেরিয়ে গেল তখন আমার যেটা ফিল হলো যে সমস্ত যন্ত্রণা মনে হয় বের হয়ে গেছে। মানে হাড়টা যখন কাটার পরে ফিল হলো যে যন্ত্রণাটুকু পুরোটা চলে গেছে, আমার সাত দিনের যত ক্লান্তি ছিল সব চলে গেছে ওই আঙুল কাটার মাঝখানে। যে হ্যাঁ, আঙুল দিয়ে যখন কলম বানালাম, আঙুল কেটে কলম বানালাম, বানানোর পরে লিখলাম যে আমি তোমাকে ভালোবাসি, সাতটা দিনের যত কষ্ট ছিল একবারে শেষ। তো ওই মোমেন্টটাতে ওটাও বোঝানো সম্ভব না, ওটা যখন আপনি ওই জায়গাটাতে থাকবেন দেন রিয়েলাইজ করা যায়, আদারওয়াইজ না। বাট ওই একটাই কথা, আমি ভালো ছেলে হতে চাই, আমি নষ্ট হব না, আমি মারা যাব না, আমি স্মোকিং করব না, ড্রিঙ্কস করব না, কোন নেশার মধ্যে যাব না, বাট আমি খারাপ হতে পারবো না। এই কনসেপ্টটা সবসময় একরাজ করে যে সবাই বলবে যে হি ইজ এ গুড বয়, মানে এটাই আমার শুনতে ভালো লাগে যে ছেলেটা খুব ভালো ছেলে, মানে শুনতে হবে আমাকে। কিন্তু ওই যে আঙুলটা কাটলাম, কাটার পরে কলম বানিয়ে লিখলাম, মনের যত কষ্ট আছে
একটা শান্তি হলো,
হ্যাঁ চলে গেল, এবার ও দেখলো ও নার্ভাস।
আচ্ছা এখন আমরা আসি, হ্যাঁ নফিজার কাছে উত্তরটা আমরা পেয়ে গেছি যে কেন সে হাত কাটলো। হ্যাঁ বলো, তারপরে
তারপরে আমি তো আর তাকে বলার কোনো ওয়ে ছিল না। সেই রাত্রে রাতটা পার করলাম, পরের দিন নর্মালি স্কুলে গেলাম, ক্লাস করলাম, বাসায় চলে আসলাম বিকালবেলা আবার সেই ছাদে, বাট কথা বলার কোনো ওয়ে হচ্ছিল না। পরের দিনের পরের দিন আমি আম্মুর ফোন থেকে আবার মিস কল দিলাম, কল ব্যাক করলো।
মিস কলটা দেয়া হতো কেন, মানে মানে হিস্ট্রি যেনি না থাকে আম্মুর কাছে যে কত টাকা ছিল, কত টাকা খরচ হলো, আম্মু যেন ধরতে না পারে।
আচ্ছা,
ওই যে বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, তো ওরকম হয়ে গেছিল ব্যাপারটা। আচ্ছা তারপরে,
তারপরে আমি তখন একটু রাগারাগি করলাম যে এসবের কি, এসবের মানে কি, এসবের তো কোনো মানে হয় না, আমি না থাকলে কি আপনার লাইফটা চলবে না, চলতে হবে না, তোমার লাইফটা তো চালাতে হবে, চলতে হবে, তুমি এসব কেন পাগলামি করো। তখন এই যে একটু আগে সে যে কথাগুলো এক্সপ্লেন করলো, সে তখন আমাকে এই কথাগুলো এক্সপ্লেন করছে।
আচ্ছা,
তো আমি আর কিছু বলি নাই, যে হয়তো তার আত্মার তৃপ্তি, আত্মার শান্তি, আত্মার তৃপ্তি আত্মার শান্তি থেকে সেটা পেয়েছে। তারপরে এভাবে চললো, চলতে থাকলো, আমার এসএসসি টাইম চলে আসলো, আমি এসএসসি দিলাম।
ও মানে এসএসসি দিয়েছো তো?
হ্যাঁ দিয়েছি।
না আমি যেভাবে তোমার প্রেমের কথা শুনছিলাম, ভালোবাসার কথা শুনছিলাম, আমি ভাবলাম যে লেখাপড়া তো মনে লাটে উঠে গেল। আচ্ছা মজা করলাম
গুরু, আমি লেখাপড়াটা ঠিকভাবে রেখেছি। তারপরে এভাবে চলতে থাকলো, আমি তারপরে আমার এসএসসির রেজাল্ট বের হলো, কলেজে ভর্তি হলাম, আমি বিসাইসি কলেজ থেকে এইচএসসি পাস করেছি
মিরপুরে।
বিসাইসি কলেজে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমার লাইফের সবচেয়ে জঘন্যতম দুইটা বছর কেটেছে, কারণ আমি এখানে একটু স্কিপ করে গেছি, সরি আমার ভুল হয়ে গেছে, সেটা হলো যে আমি এর মধ্যে বাসায় একটু আমার ফ্যামিলি একটু হিন্টস পেয়ে যায়, আমার প্যারেন্টস, আমার বাবা মা একটু হিন্টস পাওয়ার পরে, প্রথম যেদিন আমার বাবা হিন্টস পেল, তো আমার বাবা হিন্টস পাওয়ার পরে আমাকে সে একটু শাসন করলো, যতটুকু শাসন মানে যতটুকু আমাকে শাসন করা দরকার সে শাসন করলো। তো ভাবলো যে আমি হয়তো ঠিক হয়ে যাব। তো তারপরে এসএসসি রেজাল্ট বের হয়ে গেল, আমি কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হওয়ার পরে আমাকে বাবা একটা ফোন কিনে দিল, নোকিয়া 1600 মডেল ফোন কিনে দিল। তো তখন তো আমার জন্য প্রেম করা এখন আরো ইজি হয়ে গেছে, কারণ আমার পার্সোনাল ফোন, প্রিন্স আমাকে একটা সিম কিনে দিল, সারাদিন আমরা ওই ফোনে কন্ট্রাক্ট করলাম, আমার বাবার ফোনে, মানে বাবা যে ফোনটা আমাকে কিনে দিয়েছে ওই ফোনে কন্ট্রাক্ট করলেও রাতে আমি সিমটা চেঞ্জ করে ও আমাকে যে সিমটা কিনে দিয়েছিল সেই সিমটা দিয়ে আমি কথা বলি।
এর মধ্যে দেখা হলো কতবার?
হ্যাঁ, আমরা তো দেখা হওয়ার ঘটনাটাই
বলি। জনগণ তো যারা শুনছে মনে করছে এরা কি শুধু হাওয়ায় হাওয়ায় প্রেম করে গেল নাকি দেখা সাক্ষাৎ হলো?
দেখা সাক্ষাৎ এর মাঝে আমি, আমরা এসএসসির পরে, না না সরি, এসএসসির পরে না, আমাদের এই যে রিলেশন সাত দিন করে গ্যাপ, 14 দিন পরে আমি ওকে বললাম আমি তোমার সাথে দেখা করতে চাই সাথে সাথে, কিন্তু ও আমাকে বললো যে না আমি এখন দেখা করবো না, এক দেড় মাস পরে দেখা করি। তো আমি বললাম না আমি এক দেড় মাস ওয়েট করতে পারবো না, আমার দেখা করতে হবে। সে খুব মানে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে আমি বললাম প্রবলেমটা কোথায়, আমরা যেহেতু একজন একজনকে ভালোবাসি দেখা করতে, তোমার এখন তুমি কি দেখতে খারাপ, দেখতে বেটো তাই দেখা করতে চাচ্ছ না? যার সাথে আমি খুব তেল মেরেই বললাম যে যাকে আমি ভালোবাসছি তাকে তো ফোনেই ভালোবাসছি, এখন দেখা দেখে আর কি হবে, আমি দর্শনে বিচার করব না, মন দিয়ে আমি বিচার করেছি। তাকে আমি এই কথা বলার পরে সে বলল যে অ্যাকচুয়ালি আমি আসলে আমি ক্লিন শেভ হয়েছি তো, আর আমি চুল কাটছি তো এখন আমাকে ভালো দেখাচ্ছে না, দু একদিন পরে একটু দাড়িটা খোঁচা খোঁচা হবে, চুলটা একটু বড় হবে, তারপর আমি দেখা করব। পরে আমি বললাম না হবেই না, আমি কালকেই দেখা করতে যাই। তো আলটিমেটলি আমি যে স্কুলে পড়তাম একটা আমরা টাইম ফিক্স করলাম, যেহেতু আমি ওকে চিনতাম না, একটা ড্রেস কোড ফিক্স করলাম আমরা, আমি হোয়াইট একটা ড্রেস পরব ওকে বলে দিলাম, ও বললো একটা রেড শার্ট পরবে, ড্রেসটা আমি এখনো সযত্নে রেখে দিয়েছি।
আচ্ছা,
তো যেদিন আমরা দেখা করলাম দিনটা ছিল ফ্রাইডে সকালবেলা 10টার সময় কথা হলো যে ওই স্কুলের সামনে থাকবে আমার, আমি যে স্কুলে পড়তাম মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের সামনে ও থাকবে, আমি ওই স্কুলের সামনে আসব। আর সে সকাল 8টা থেকে একটা রিক্সাওয়ালাকে ভাড়া করে সে বেলা 10টা পর্যন্ত সে রিক্সাওয়ালাকে নিয়ে সে ওয়েট করতেছে। তার মানে তার ইচ্ছাটা এরকম ছিল যে আমি যে যাতে অপেক্ষা না করি সে অপেক্ষা করার করুক, কিন্তু এরপরে সারা জীবন সে আমাকে অপেক্ষা করাইছে।
আবার খোঁচা হয়ে গেল এই স্বভাবটা না, মানে যা যাতা মানে একদম যাতা, খুব ভালো যাচ্ছে যেতে যেতে হালকা করে একটা খোঁচা দিয়ে দিল,
এটাই তো ভালোবাসা গুরু।
না সেটা আমিও বুঝি খুব ভালো করে, এখানে তো ফিল করতে পারছি, বললাম যে যাতা। তারপরে
আমাদের দেখা হলো, রিক্সা উঠলাম। তো আমি দেখা করার আগে আমি ফোনে একটা শর্ত দিয়ে রাখছিলাম, আমাকে টাচ করা যাবে না, আমার পাশে খুব ভদ্রভাবে বসে থাকতে হবে যতক্ষণ আমি থাকবো। তো আমি দেখা রিক্সা ওঠার পরে আমরা প্ল্যান করলাম যে কোথায় যাব, যেহেতু আমার বাসা থেকে একটু রেস্ট্রিকশন ছিল, আমার টাইমলি বাসায় পৌঁছাতে হবে যেহেতু আমি এবার ক্লাস মিস দিলাম। পরে সে আমাকে বললো যে আমরা মিরপুর বেড়িবাতেই যাই, এক ঘন্টা রিক্সা কন্ট্যাক্ট করলাম, এক ঘন্টা ঘুরে আমরা চলে আসব। বেড়িবাঁধে যাওয়ার পরে সে খুব নার্ভাস, প্রচুর ঘামতেছে, সে এতটাই ঘামতেছে সে বারবার মুখ মুছতেছে টিস্যু দিয়ে। পরে আমি বললাম প্রবলেমটা কি? পরে আমি বললাম যে আচ্ছা তুমি হাতটা কোথায় কাটছো, আমি কি দেখতে পারি? অ্যাকচুয়ালি আমার সন্দেহ ছিল তখন পর্যন্ত,
যেটা কি মানুষের রক্ত না মুরগির
রক্ত, আমি
এরই না হচ্ছে ভালোবাসে প্রিন্স।
আমি তারপরে সে আমাকে হাতটা বের করে আঙুলটা দেখালো, আঙুলটা দেখানোর পরে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে না আঙুলটা টাচ করলাম, আঙুলটা টাচ করে বললাম যে এইটুকু। বলার পরে ও মানে স্তব্ধ হয়ে গেছে, মেয়েটার জন্য আমি এত কিছু করলাম আর মেয়েটা বলে এইটুকু।
আমরা একটু প্রিন্সের কাছে যেতে চাই প্রিন্স, ওই মুহূর্তে আসলে, কারণ প্রথমত হচ্ছে তুমি হাত কেটেছ, সেটাকে সে প্রমাণ করার জন্য দেখতে চাইলো যেটা কি মুরগির রক্ত ছিল নাকি মানুষের রক্ত ছিল, দ্বিতীয়ত বুঝতে পারাবার বুঝে এইটুকু, মানে আর একটু কেন বড় ফেরে মানে কাটনি, আর এই সম্পর্কে শুনতে চাই ওই মুহূর্তে কি মনে হয়েছিল
দাদাজি? ওই গুরু ওই বিষয়টা যে আমি বলতে চাচ্ছি যে ও আমাকে যখন বলল যে আসলে দেখতে চাই এইটুকু, তখন আমার মনে হচ্ছিল যে আসলেই মানে ভালোবাসা কি এটা বুঝতেই পারে না, এবং মানে এরকম তখন আমার মনে হচ্ছিল যে পুরোটাই ফান করছে বা এরকম কিছু যে তখন, বাট ওই সময়টাও নিজেকে একটু চুপই রাখি, কিছুই বলি না, বুঝতেও দেই না, বাট একটু চুপ রাখি।
মনে মনে কি প্রচন্ড রাগ উঠছিল?
না এরকম কিছু না, রাগ আমার কখনোই রাগ করতে ভালো লাগে না, রাগ করলে বেশি বোরিং লাগে নিজের কাছে। তো একটা পর্যায়ে হঠাৎ করে ওই প্রথম দিন ঠিক আছে আমরা যখন গেলাম দেখা করলাম, দেখা করে আস্তে আস্তে তো যখন শেষ মুহূর্ত একদম, তখন শেষ মুহূর্ত ও যখন বুঝতে পারলো, আবার আমার সাথে যখন অনেকটা টাইম পাস করলো, করার পরে ও বুঝতে পারতেছে যে আমি ওকে অনেক লাভ করি, ও তারপরে ও একটু সিরিয়াস হয়ে যায়, ঠিক ওই মোমেন্ট থেকেই মনে হয় যে ওর টার্ন করে আমার দিকে বেশি।
আচ্ছা,
তো টার্ন করে, টার্ন করার পরে ওর ওই টার্ন শুরু, মানে এরপর কখনো লাইফে পিস ব্যাক হয়নি,
তার মানে ভালোবাসা ইউটার্ন নিল।
হ্যাঁ,
আচ্ছা, এখন আমি ইউটার্নের গল্পটা শুনতে চাই।
গুরু, ইউটার্ন আরেকটা কারণে নিয়েছে, আসতেছি। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমার এক স্কুল ফ্রেন্ড আছে, যার কথা না বললেই না, বিপাশা। সে আমাকে অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে বিপাশা, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাকে একদিন প্রশ্ন করলো যে তুই এই ছেলেটার সাথে লং টাইম স্টে করতেছিস প্রায় এক বছর উপরে, তুই কি সিরিয়াস? তখন আমি বললাম আরে কিসের সিরিয়াস, দূর, দুই দিন পরে ছাড়া দিব, অপেক্ষা কর, সুযোগে আসি।
সম্পর্কের এক বছর পর্যন্ত তোমার মন মানসিকতা এমন ছিল যে মানে সুযোগ খুঁজছি কিভাবে এখান থেকে পালাবো, শুধু পাচ্ছি না,
সুযোগ পাচ্ছি না।
আচ্ছা,
তো তার কিছুদিন পরে, এরপরে আমি যখন কলেজে ভর্তি হলাম, আমি বিকালে স্যারের বাসায় পড়তাম, কোচিং এ পড়তাম, তো ওর সাথে লং টাইম স্টে হইতো, তখন স্টে কথা হইতো, দেখা হইতো, স্টে হইতো, মানে স্টে করতে পারতাম। তো আস্তে আস্তে ফিল করতে পারি আর ভালোবাসাটা সেই দিন আরো বেশি ফিল করতে পারি। আমি একদিন ওকে আমার এক ফ্রেন্ডের একটা ব্রেকআপের ঘটনা বলছিলাম, বলার পরে মানে আমি আমার ফ্রেন্ডের জন্য খুব কষ্ট পাইছিলাম। তখন আমি ওকে বললাম যে আমার সাথে যদি এরকম কেউ, আমি যাকে রিয়েল লাভ করি সে যদি আমার সাথে এরকম করে তাহলে আমি খুব কষ্ট পাবো। তখন ও আমাকে বলল যে নাফিজা, তোমাকে আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো সবসময় মনে রাখবা, তোমাকে তুমি যদি তোমাকে যদি কেউ তুলে নিয়ে গিয়ে রেপ করে, তুমি বাংলা সিনেমার নায়িকার মতো বা অ্যাজ ইউজুয়াল যা করে সুইসাইড করার চিন্তা করে, তুমি সেটা করবা না।
আচ্ছা,
তুমি ডিরেক্ট আমার কাছে আসবা, আমি তোমাকে দুধ দিয়ে গোসল করে আমি আবার আমার বুকে টাইনা নিব, কারণ আমার ভালোবাসাটা এতটাই পবিত্র। ওর ভালো লাগছে, ও রেপ করছে, বাট আমার ভালোবাসা আমার কাছে। এই কথা বলার পরে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। সে সেকেন্ড আরেকটা কথা বলছে, সেটা হলো তুমি যদি আমার সামনে কোনো ছেলেকে লিভ টুগেদার করো, আমি ভাববো যে হয়তো তোমার বাধ্যতা ছিল সেখানে, তুমি নিজেকে বাঁচানোর জন্য বা তাকে বাঁচানোর জন্য বা এমন কোন বাধ্যবাধকতা ছিল যা করার জন্য তুমি বাধ্য হয়েছো তাকে লিভ টুগেদার করতে। আমার আমার তাতেও কোনো প্রবলেম নাই। এরপরে সে তার লিভ টুগেদারের পরে যখন আমি তোমার ঠোঁটে আবার লিভ টুগেদার করবো না, আমার আর কোনো ইয়ে থাকবে না, তোমার কোনো কালিমা থাকবে না।
তখন তুমি কিসে পড়ছো?
কলেজে পড়ছো? কলেজে ভর্তি হয়েছি।
ভর্তি হয়েছো, এবং এটা হচ্ছে যখন তুমি তোমার বান্ধবীকে বলে যে ধুর সুযোগ খুঁজছি, তারপরের ঘটনা,
তার কয়েকদিন পরের ঘটনা তারপরে ও আমাকে কথাগুলো বলার পরে, আমি জানি না তখন আমার ভিতরে কি কাজ করছে, বাট আমি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি জীবনে আমার অতটুকু বয়সে আমি যদি কোনো ভালো কাজ করেছিলাম লাইফে, তার প্রতিদান হিসেবে আল্লাহ আমাকে কিছু বরদান করছে। আমার কাছে শুধু এইটুকুই মনে হয়েছে, মহান আল্লাহ তাআলা আমাকে বিশেষ কিছু দিছে, আমাকে এটাকে লালন করতে হবে, পালন করতে হবে, আমার মতো গড়ে নিতে হবে, তাইলে আমি এর সাথে ভালো থাকবো।
তার মানে হচ্ছে বিগত এক বছর ধরে অনেক ধরনের কথাবার্তাতে যা হয়নি, যে ধারণাটি ছিল যে আমি জাস্ট টাইম পাস করছি, একটা সময় ছেড়ে দেব, হঠাৎ করে প্রিন্সের দুটো কথা তোমার ধ্যান, তোমার চিন্তা সবকিছু পাল্টে দেয়। প্রিন্সের কাছে একটু আসতে চাই। প্রিন্স, সাধারণত যেটা হচ্ছে তুমি যে কথা যে দুটো কথা তুমি বলেছ, এই দুটো কথা নিয়ে আমি একটু তোমার কাছে জানতে চাই কিংবা শুনতে চাই, যে আসলে এই ধরনের মন মানসিকতা কি হঠাৎ করে যে ভালোবাসো তাকে খুশি করার জন্য, নাকি বাস্তবিক অর্থেই তুমি এই আদর্শ বিশ্বাস করো?
না গুরু, অ্যাকচুয়ালি আপনি দেখেন একবার চিন্তা করে যে এখানটাতে যে আপনি যদি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি স্বাধীনতা না দেন, সে কিন্তু চলতে পারবে না। আপনি এই সমাজে চলতে গেলে নারী পুরুষ একসাথেই চলবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে যখন একসাথে চলবে, তার মানে আপনি এই চলার পথে কিন্তু অনেক কিছু হতে পারে,
খুবই স্বাভাবিক,
বাট ওটা বাস্তবতা মেনে নিতে হবে। বাট যদি আপনি যদি আমাদের স্বাধীনতার যুদ্ধের কথা ওই দিক সাথে চলে যান, হাজারো বীরাঙ্গনাকে কিন্তু বিয়ে করেছিল আমাদের যারা মানে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তারাই কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করেছিলেন। তো ওই জায়গাটাতে ফিজিক্যাল রিলেশন এটা কিছুই মিন করে না, এটা কিছুই ভ্যারি করে না, ফিজিক্যাল রিলেশন নাথিং একদম লাইফে। মানে আপনি কতটা পবিত্রভাবে নিজেকে মানে তাকে অ্যাকসেপ্ট করছেন, এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। তখনকার সমাজে বিশেষ করে দেখা যায় রাজনৈতিক অস্থিরতা থাকে, তারপরে আমাদের টিজিং এর মাত্রাটা আমাদের সমাজে অনেকটা বেড়ে গেছে,
অনেক বেড়ে গেছে।
তো এ কারণে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের হ্যাসাল হতে পারে, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একটা মেয়ে হঠাৎ করে রেপ্ট হয়ে গেছে, এটা হতে পারে, কিন্তু স্কুল লাইফে অ্যাভেলেবেল কিন্তু এগুলো ঘটে।
মানে আমাদের সামাজিক যে অস্থিরতা চলছে এবং সামাজিক যে বিশৃঙ্খলা চলছে, বলা যেতে পারে শুধু আমাদের না, গোটা বিশ্বেই, গোটা বিশ্বে পৃথিবীর উন্নত দেশেও কিন্তু আমরা দেখছি ধর্ষণের শিকার হচ্ছে, ফ্রিজিং এর শিকার হচ্ছে। তো গোটা বিশ্বে যে অস্থিরতা চলছে সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, এটা কি তুমি বলতে চাইছো?
এরকম একটা ঘটনা আমি ওই সময়টাতে পেপারে পড়েছিলাম, ঠিক আছে, পড়ার পরে আমার মনের মধ্যে এরকম আসছে যে ও যদি হঠাৎ করে এরকম কিছু শিকার হয়ে যায় তখন তো ও আমার জীবন থেকে হারিয়ে যাবে, ও কিনা সুইসাইড করে ফেলে, তো আমি তো ওকে পাবো না। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে ওর সাথে আমার সবকিছুই মিলে, সবকিছু অ্যাডজাস্ট হয়, তো ও যদি এরকম একটা মানে কিছুর মধ্যে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে ও তো হারিয়ে যাবে। তো ওকে আমি যেটা বললাম যে বাস্তবতা হচ্ছে এটাই যে জীবনে স্বাধীনতার যুদ্ধে অনেক মা বোন তাদের ইজ্জত হারিয়েছে, বাট তারা কিন্তু বেঁচে ছিল, তারা কিন্তু তারপরে পরবর্তী জীবন স্টে করেছে এবং জীবনটা সুন্দর হয়েছে। তো তুমি যদি রেপ্ট হয়েও যাও বা এরকম অ্যাক্টিভিটি যদি তোমার জীবনেও ঘটে, বাট আমি তোমাকে আবার দুধ দিয়ে গোসল করিয়ে নিব, ঠিক আছে, আবার আমরা জীবনে একসাথে পথ চলবো। বাট কথা হচ্ছে ওই সময়টা আমি একটা পেপারে ঘটনা পড়ার পরেই আর কি ওকে
তার মানে বিষয়টি যে এমন নয় যে তোমার ভেতর আগে থেকে লালন করতো তা না, পত্রিকার প্রকাশিত সংবাদ থেকে তুমি অনেকটা সতর্ক হয়ে যাও এবং তুমি নিজেকে নিজে বিচার করো যে আমার ভালোবাসার মানুষের সাথে যদি হয়, কারণ যার ঘটনা তুমি পড়েছো সেও কিন্তু কারোর না কারোর বোন, কারোর না কারোর ভালোবাসার মানুষ, কারোর না কারোর মেয়ে, তো তোমার ভালোবাসার মানুষের সাথে যদি এমন হয় তাহলে তাকে সতর্ক করার জন্য এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে কি করতে হবে, সেই সম্পর্কে পূর্বগতভাবে তাকে আশ্বাস দেয়া কিংবা বিশ্বাস দেয়া। ওকে নাফিজা, তারপরে
যখন আমার ভিতরে রিয়েলাইজেশনটা চলে আসলো, আমি আস্তে আস্তে উইক হওয়া শুরু করলাম তার প্রতি,
সত্যিকার অর্থে
এবং তার প্রতি আমার রেসপেক্টটা বেড়ে গেল যে আমি অ্যাকচুয়ালি আমার আমি প্রেম বিয়ে এই জিনিসটাকে বিশ্বাস করতাম না। এই যে একটু আগে সে যেটা বলল সেরকম কিছু আমার পারিপার্শ্বিক কারণে আমি ব্যাপারটা বিশ্বাস করতাম না, ফ্যামিলিগত কিছু কারণে বিয়ে প্রেম জিনিসটাকে বিশ্বাস করতাম না। দ্যাটস ওয়াই হয়তো আমি অনেক ছেলেদের সাথে মিশেছি, টাইম পাস করেছি। তারপরে এইভাবে হওয়ার পরে আমাদের রিলেশন চলতে থাকলো, একটু একটু করে আমার বাসায় বোঝা শুরু করলো। তারপরে আমার বাবা আমার ফোনটা নিয়ে নেয় যে তোমার ফোনটা, যখন বুঝতে পারলো যে মানে তারা একটু হিন্টস মানে আইডিয়া করলো যে আমার হয়তো কারোর সাথে অ্যাফেয়ার চলতেছে, আমি পড়াশোনায় আমি একটু অমনোযোগী হয়ে গেছে, ওকে ফাইন, আমাকে হঠাৎ করে বললো তোমার ফোন ইউজ করা বন্ধ, তুমি ফোন ইউজ করতে হবে না, তুমি পড়াশোনা করো, কলেজে আসবা যাবা, স্যারের বাসায় আসবা।
আচ্ছা, আমি তোমাকে একটু থামিয়ে বলি, আমাদের এই মুহূর্তে যে সকল শ্রোতারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ইতিমধ্যে আমাদের ফেসবুক যে পেজটি আছে facebook.com/ILoveDhakaFM, সেখানে দুটো পোস্ট দেয়া ছিল যেখানে একটি স্টিল পিকচার ছিল এবং আরেকটি আমাদের মানে অনুষ্ঠানের প্রচারের জন্য যাচ্ছিল। বাট বর্তমানে যারা আছেন ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন যে আমাদের এই অনুষ্ঠানের এই মুহূর্তটুক এখন ফেসবুক লাইভে সরাসরি আছেন, অর্থাৎ স্থির চিত্র থেকে সরাসরি যারা নাফিজাকে এবং প্রিন্সকে দেখতে চান ফেসবুক লাইভের মাধ্যমে তারা দেখতে পারেন facebook.com/ILoveDhakaFM। আর বেশি বেশি শেয়ার করতে হবে। তারপরে
আমি ফোনটা নিয়ে নিল, তো আমার তো কন্ট্যাক্ট করার বইটা একদমই অফ হয়ে গেল। তারপরে আমার ফোনটা লাকিলি তখন আম্মু যে ফোনটা ইউজ করতো মেনলি, যেই ফোনটা দিয়ে আমি তাকে মিস কল দিতাম সেই ফোনটা নষ্ট হয়ে গেল। আম্মু আমার যে ফোনটা নোকিয়া ১৬০০টা ইউজ করা শুরু করলো।
আচ্ছা,
তখন প্রিন্স নিজের সেমিস্টারের টাকা থেকে কিছু টাকা মানে সে সেভ করে আমাকে একটা নোকিয়া ১৬০০ ফোনই কিনে দিল, যাতে আমি ব্যাটারিটা চেঞ্জ করতে পারি, আমার ফোনটা চার্জে না দেওয়া লাগে।
আচ্ছা,
আমার ফোনটা ইউজ করতাম, ফোনটা আমি লুকায় রাখতাম, সারাদিনে ফোনটা আমি বের করতাম না, ফোনটা আমি রাখতাম অড্রাইভের নিচে, একটু ফাঁকা জায়গা থাকতো, ফাঁকা জায়গাতে আমি ফোনের বডিটাকে খুলে এক জায়গায় রাখতাম, ব্যাটারিটাকে আলাদা জায়গায় রাখতাম, সিমটাকে আলাদা জায়গায় রাখতাম, যাতে যদি কোনোভাবে আমি ধরা খাই একটা জিনিস হাতে পড়বে আরেকটা পড়বে না, এবং সম্পূর্ণ আইডিয়াটা ছিল ওর।
মানে মোটামুটি তোমাদের আজকের পর্ব থেকে আমাদের যে সকল শ্রোতা শুনছেন তারা প্রেমকে কিভাবে সেভ করতে হয়, কিভাবে লুকিয়ে চাপিয়ে রাখতে হয়, সব বিদ্যা আছে মোটামুটি, প্রেম বিদ্যা যা যা দরকার, ডক্টর ডিগ্রি আজকে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে
এভাবে অনেকদিন চলার পরে, প্রায় মাস ছয়েক চলার পরে, আমি ওর সাথে কথা বলতেছি, আসলে ওই যে চুরি করতে করতে শ্বাস বেড়ে যায় একটা ব্যাপার আছে না, সেই রকম ব্যাপার হয়েছে। আমি রাতে ও এর আগে একটু বলে নেই, আমরা যে ফোনটা চুরি করে ইউজ করতাম সবসময় বাসার সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ফোনটা বের করতাম রাত আড়াইটা তিনটায়,
কারণ চোররা চুরি করে তখনই যখন সবাই ঘুমিয়ে যায়, তার আগে তো চুরি করা সম্ভব হয় না।
রাত আড়াইটা তিনটায় ফোনটা বের করে কথা টথা বলে আবার সেফলি যেখানে রাখি সেখানে রেখে দিতাম। যখন মাস ছয়েক পরে আমি ফোনটা নিয়ে সরাসরি আমার আম্মার কাছে ধরা খাই।
আচ্ছা,
আমি কথা বলতেছিলাম তখন রাত সাড়ে আটটা নয়টা বাজে এরকম।
আচ্ছা,
আমার আম্মা পিছন থেকে এসে আমাকে ধরে ফেলে ফোনটা। ফোনটা ধরে ফেলার পরে আমাকে আম্মা কিছু জিজ্ঞাসা করার আগে আব্বা বলল যে ছেলেটা কে, ছেলেটা কে। আমি কিছু বলতেছিলাম না, চুপ করেছিলাম, মাথা নিচু করে চুপ করেছিলাম, কোনো কথা বলতেছিলাম না। আমার ছোট ভাই,
তখন কি তুমি কলেজে পড়ছো?
হ্যাঁ, তখন আমি কলেজে পড়ছি, 2007-08 ঘটনা,
আটের দিকেরই হবে।
হ্যাঁ, আটের দিকের ঘটনা। আব্বা, আমার ছোট ভাই ক্রিকেট খেলতো, ওর একটা ব্যাট ছিল। আব্বা আমার কোনো কথা শোনার আর প্রয়োজন বোধ মনে করে নাই। আমি দাঁড়াই ছিলাম, আমাকে ইনস্ট্যান্ট দাঁড়ানো অবস্থায় সে ওই ব্যাটটা দিয়ে আমাকে যতটা বেধর প্রহর করা যায় করছে, যতটা বেধর প্রহর করা যায়। আমি সাত দিন বাথরুমে যেয়ে বসতে পারি নাই, সাতটা দিন। তারপর আমি মুখ দিয়ে বের করি নাই যে আমি
তোমার আম্মু ঠেকাতে আসিনি, কারণ এই জিনিসটা না আসলে খুব একটা বয়সে যাওয়ার পর ছেলেমেয়েদের গায়ে, প্রথমত ছেলেমেয়েদের গায়ে হাত তোলাটা কখনোই ঠিক না, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে হয়তো বাবা মা বাধ্য হয়ে যায়, বাট একটা বয়সের বিষয় আছে। তা তোমার বাবা যে বয়সে তোমার গায়ে হাত, মানে তোমার মা আটকাতে আসেননি নাকি সেই সাহসটা?
আম্মু খুব ক্ষিপ্ত ছিল ব্যাপারটাতে। অ্যাকচুয়ালি আমি ফ্যামিলির বড় সন্তান, বংশের বড় সন্তান। হ্যাঁ, আমাকে নিয়ে তাদের অনেক আশা ছিল, হয়তোবা মানে আশা, হয়তোবা সেটা কোনো কারণে মানে আমার একটা রিলেশন ইনভলভ হওয়ার কারণে তারা হয়তো ভাবতেছিল যে তাদের আশাটা হয়তো সেভাবে
অনেকটা এরকম ছিল যে মেয়েটা তো
নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে এতটা বেধর প্রহর করলো, আমি সাত দিন কলেজে যাইতে পারলাম না, আমার দুই থায়ে শুধু পিটাইছে আর কোথাও না, দুই থায়ে পিটাইছে, আমি বাথরুমে বসতে পারি নাই। আমি মানে কি বলবো, আমার জন্য একটু মুভ করা খুব কষ্টকর ছিল। ওর সাথে আলটিমেটলি তখন কন্ট্রাক্ট অফ। আবার কয়েকদিন চুপ স্টপ থেকে আবার আমি বাসার সবকিছু ম্যানেজ করে কলেজ শুরু করলাম। স্যার আমার যত কোচিং করতাম সব টিচারকে আব্বাস বাসায় নিয়ে আসছে।
আচ্ছা,
সবাই বাসায় পড়াবে, কেউ বাহিরে পড়াবে, আমি বাহিরে যেতে পারবো না এমন একটা কথা, এরকম ব্যাপার। আলটিমেটলি চলে আসলো আমার HSC টাইম, আমি ইন্টার পরীক্ষা দিব। তখন আমি কোন আমার সেই ফ্রেন্ড কোন ফ্রেন্ডের ওয়েতেই আমি আবার ফোনটাকে আমি আবার সেই Nokia 1600টা ও আমাকে আবার পৌঁছায় দিল, কারণ আমাদের তো কন্ট্রাক্ট করতে হবে।
না, এখানে তোমার সাথে একটু আমি অ্যাড করে দিই, যেটা হচ্ছে যে নোকিয়া ফোনটা কিন্তু তখনও সেভ হয়ে যায়। সেভ হয়ে যায় কিভাবে, যে ও তখন বলতেছিল যে এই ফোনটা আমার বাসা, আমার বোন ছিল তখন কমার্স কলেজে পড়ে, রাজনা, দিনুজ্জাহান রাজনা। তো ও যেটা করলো যে ওই ফোনটা ওর, ওর ফোনটা আমার কাছে রাখতে দিছে, এই ফোনটা আমার না, এই কথা বলেই ফোনটা সেভ। তখন আমি আমার ইনস্ট্যান্ট, ও ওই তাৎক্ষণিকভাবে ওই প্লেসেই বসা ছিল, মানে মাইর খাওয়ার পরও বসা ছিল, বসে থেকে TNT থেকে আমাকে ফোন করলো। ফোন করার পরে জানালো যে তুমি যেভাবে পারো ফোনটা সেভ করো। তো আমার উপস্থিত বুদ্ধিগুলো অলওয়েজ ভালো ছিল, তো সেক্ষেত্রে আমি আমার বোনটাকে পাঠাই দিই বাসায়, যে বলো যে তুমি বলবো যে এটা তোমার ফোন, গেমে আসো। তো ও আমার কথা হচ্ছে ওই মোবাইল মানে TNT থেকে যখন কল করলো, কল করে আমি বললাম যে তুমি বলবা এটা রাজনার ফোন, আমি রাজনাকে পাঠাচ্ছি। তো রাজনা আলটিমেটলি বাসায় চলে গেল, বাসায় যাওয়ার পর রাজনা বলল যে এটা আমার ফোন, আমি মার খাওয়ার পরে,
মানে তোমার কাছে আব্বু হাতে হাতে ধরলো এবং প্রহার করলো আটটা সাড়ে আটটা নটা বাজে, ওই
তৎক্ষণাৎ মানে আমাকে প্রহার করার পরে
ওই জায়গাটাই বসা ছিল, ও জায়গায় আমাকে শুধু ফোন করে ইনফর্ম করবে ওই জন্য বসা ছিল। যখনই আমি জানলাম ও সেফ, তখন আমার বোন গিয়ে বলে ফোনটা আমার, ঠিক আছে, আমি গতকালকে বিকেলে ওকে আব্বুর কাছে দিয়েছিলাম রাখতে, ঠিক আছে ভাইয়া ফোনটা পেলে নিয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি ভয়ে দিয়েছি রাখতে, তো আমার ফোনটা আমি নিতে আসছি।
তোমার আব্বু কি কোনো কিছু জানতে চায়নি?
তখন বিশ্বাস করে ফেলেছে, তখন আবার মানে এটা হচ্ছে ইনস্ট্যান্ট তার মাইন্ড চেঞ্জ হয়।
আচ্ছা,
তো যখন দেখলো যে না আমার মেয়ে তো দোষ নেই, আমি তো অযথাই শুধু শুধু মারলাম, কারণ ও তো ফোন করে যে ইনফর্ম করছে এটা তো সে দেখেনি,
দেখেনি,
তার মানে তাৎক্ষণিক ভাবে।
আর দ্বিতীয়ত হচ্ছে তোমার আব্বুর যখন গায়ে হাত তুলো তার আগে তো কোনো কিছু শুনতেও চায়নি, মানে কোনো কিছু ক্রস চেক করার কোনো সুযোগ
ছিল না তার কাছে।
আচ্ছা, তারপর
তো তারপরে রাজনা চলে যাওয়ার পরে আমি আসলে এখানে একটু স্কিপ করে গেছিলাম, রাজনাকে অনেক অনেক থ্যাংকস তার জন্য। ও ফোনটাকে আমাদের বাসার জুতার র্যাকটা ছিল সিঁড়ির ঘরের ওখানে, সিঁড়ির ঘরের ওখানে জুতাটা লুকে লুকায় রেখা ও চলে গেছে। ও আমাকে ইশারায় বলল যে মোবাইলটা এখানেই আছে। তারপর আমি মোবাইলটা আবার নিয়ে নিই কোনো ওয়েতে, একটু ইয়ে করে বাহির গিয়ে ওয়ে নিয়ে নিই। তারপর আমি আর কয়েকদিন ওর সাথে একটু যোগাযোগ করি না, যোগাযোগ করি না, একটু চুপ ছিলাম, যোগাযোগ করি না। তারপরে আমার বাবা সব টিচারকে বাসায় নিয়ে আসলো, আমার যত টিচার ছিল সবাই বাসায় পড়াবে। এখন সে যদি 1,00,000 টাকাও স্যালারি চায়, আমার বাবার কথা হলো বাসায় এসে পড়ান, আর কোনো কিছু দরকার নেই, বাসায় এসে পড়াবে। বাসায় এসে পড়ালো, আলটিমেটলি আবার দুই থেকে আড়াই মাস পরে আবার আমি ফোনটা নিয়ে ধরা খাই, সেম ফোনটা নিয়ে।
আচ্ছা,
আবার আমি ফোনটা নিয়ে ধরা খাই, ওইবার আমার আর রক্ষা নাই, কোনোভাবেই আমার রক্ষা নাই।
তখনও সেফ,
তখনও সেফ, তখনও সেফ, বাট ফোনটা আর সেফ ছিল না ওইভাবে। ফোনটা সেভ করে আমার ফ্রেন্ড শাওন অর্ক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, আমি আল্লাহর কাছেই দোয়া করি, আমার ফ্রেন্ড অর্ক এসে বলল ওর গার্লফ্রেন্ডের ফোনটা আমার কাছে রেখে গেছে। আমার বাবাকে এসে বলল, আমার বাবা ওদেরকে খুবই মানে মুখে মারার যেভাবে হয় সেভাবে মারল আর কি। তারপরে ওরা ফোনটা নিয়ে গেল, নিয়ে গেল, আমি আমাকে বাসায় পুরো ব্লক করে দিল।
আচ্ছা,
সব টিচাররা বাসায় আসবে, আমি বাহিরের কিছু দেখতে
পাবো। সেকেন্ড টাইম যখন তুমি ধরা খেলে তখনও কি তোমার আব্বু জানতে চায়নি যে কার সাথে কথা বলছো?
কার সাথে কথা বলছি বা কিছু, ওই যে ওরা এসে সেভ করে গেছে, এর জন্য ওদেরকে বিলিভ করছে, বাট তাদের আমাকে নিয়ে একটা সন্দেহ থেকেই গেছে।
আচ্ছা,
থেকেই গেছে, এর জন্য আমার বাইরে যাওয়া অফ করে দিছে, আমার বাইরে যাওয়া অফ করে, আমার বাইরে যাওয়াটা অফ করে দিল তারা। এভাবে চলতে থাকলো, তারপর আমার HSC টাইম চলে আসলো, তখন আমাদের দেখা করার আর কোনো ওয়ে ছিল না।
আর ওই মোমেন্টেই একটা প্রবলেম যেটা ক্রিয়েট হয় আমাদের মাঝে, সেটা হচ্ছে যে একটু ডিস্টেন্স বাড়ে, বাড়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমার ভার্সিটি, আমার স্টুডেন্ট সন্তোষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তো ওই টাইমটাতে আমার ভার্সিটি পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ আমার ভাই কানাডাতে অ্যাক্সিডেন্ট করে। তো তখন আমি ওর সাথে আমার যোগাযোগ হয়, আমি বললাম দেখো আমার লাইফটা তো হেল হয়ে যাচ্ছে, শান্তনু ইউনিভার্সিটি মানে একটা বড় লোক ইউনিভার্সিটি, ওখানে অনেক মানে এক্সপ্লেন করে পড়াশোনা করতে হয়, তো আলটিমেটলি আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তো যাওয়ার তখন আমি বললাম যে তুমি আজকে মানে আমি হয়তো আর তোমাকে ভালোবাসতে পারবো না, যেহেতু তোমার বাবা মাও চাচ্ছে না, ঠিক আছে, আর বাবা মা জানে না, জানে যে একটা রিলেশন আছে বাট আমার ব্যাপারটা জানে না। তো তখন ইউনিভার্সিটি পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তো আমি ওকে বললাম যে দেখো আমাদের ভালোবাসা মানে কন্টিনিউ করা সম্ভব না, তো সেক্ষেত্রে আমরা কাজ করি, ব্রেকআপ নিয়ে নিই, কারণ আমরা এখন আলটিমেটলি আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, জীবনটা সুন্দর হবে না। আর মেইনলি হচ্ছে গুরু যে ভালোবাসার মানুষ যেন ভালো থাকে, এর নাম হচ্ছে
ভালোবাসা। হ্যাঁ,
তো এটা
ভেরি গুড, মানে চমৎকার একটা কথা প্রিন্স আজ বলেছে, যেটা হয়তো আমরা অনেক সময় অনেকবার বলি কিন্তু হয়তো শ্রোতারা বুঝবো কেন যেন বুঝে উঠতে পারে না। ভালোবাসার মানুষ ভালো থাকাটাই কিন্তু ভালোবাসা, ওই যে জোর করে হিংস্রতা দেখিয়ে তুলে নিয়ে যাওয়া, থ্রেড দেওয়া জোর করে, এগুলো আসলে কিন্তু ভালোবাসা বহিঃপ্রকাশ না। আমি যাকে ভালোবাসি সে ভালো থাকুক, এটাই ভালোবাসা। গুড,
তো এরপরে যেটা হলো, তো আমি অপশন বললাম যে তুমি চলে যাও, কারণ আমাদের রিলেশনটা এখানেই প্যাক আপ, কারণ হচ্ছে যে আমার জীবনটা সুন্দর হবে না, তুমি যে কাউকে ভালোবাসলে, তোমার আব্বুর পছন্দ অনুযায়ী বিয়ে করলে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, তো সেক্ষেত্রে তুমি এটা করো। তো ওই মোমেন্টে বলছে যে আমরা দরকার হলে দুজনে দুধ কলা খেয়ে বাঁচব, ঠিক আছে, তুমি আমার জন্য দুধ কিনে আনতে পারবে না, কলা কিনে আনতে পারবে না, নতুবা ডাল ভাত খেতে পারবো না, ঠিক আছে, জীবনে যত কষ্টই হোক দুজন একসাথে স্ট্রাগল করব, যাই হোক না কেন, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এটা নাফিজ আমাকে বলল। তারপর আমি তেজের কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম।
আচ্ছা, তারপরে ভার্সিটি ছেড়ে দিতে হলো?
হ্যাঁ, ভার্সিটি ছেড়ে দিতে হলো, বাট ও আমাকে আর ছাড়লো না। তো আমি ব্রেকআপ চাইলাম, কারণ আমার জীবন যদি সুন্দর না থাকে ভালোবাসা মানুষ তো ভালো
রাখতে পারবো না,
এক্স্যাক্টলি, সেজন্য ব্রেকআপ। বাট ও তখন ওই যে হাতটা শক্ত করে ধরলো, আজ পর্যন্ত ধরে আছে। তো এর মাঝখানে যেটা হলো যে ও তারপর কোচিং এভাবে করে যখন ও ভদ্রভাবে চলতে শুরু করলো, তখন আবার আলটিমেটলি ওর আব্বা মাকে ট্রাস্ট করতে শুরু করলো, ওদের মাইন্ড দ্রুত চেঞ্জ হয়। মানে এটা সবচেয়ে বেশি আমাদের জন্য ভালোবাসার সবচেয়ে প্লাস পয়েন্ট। এখনই অবিশ্বাস করে, আবার এখনই বিশ্বাস করে, মানে এটা হচ্ছে ঝড়ের গতিতে বিশ্বাস অবিশ্বাস চলতে থাকে। তো এটা খুবই প্লাস পয়েন্ট ছিল। তো ওই মোমেন্টে যেটা ছিল যে বাসার টিচার আবার বিলিভ করতে শুরু করে, ও আবার কোচিংয়ে যাইতে শুরু করে। তো আমাদের প্রথম প্রথম যেটা ছিল যে আমরা সবসময় সপ্তাহে একদিন দেখা করব, এরকম কথা কমিটমেন্ট ছিল। তো কিন্তু সপ্তাহে একদিন আর মন তো আর মানে না, ওই একদিন বলতে আমরা প্রতিদিন দেখা করতাম, আর
প্রতিদিনই একদিন।
তো এরকম আলটিমেটলি চলতে থাকে। তো আমাদের উপস্থিত বুদ্ধিগুলো অলওয়েজ ভালো ছিল। আলটিমেটলি ওর মা একদিন সন্দেহ করলো যে ও কোচিং মিস করে গেছে। তো আলটিমেটলি ভাগ্যটা আল্লাহর অশেষ রহমত যে উনি কোচিং এর বাইরে পর্যন্ত গিয়ে উকি মেরে দেখেছে আর জন্য মেয়ে কোচিং এ নাই, মানে ভিতরে যে আরেকটা রুম আছে ওটা উনি জানে। তো ওটাই ছিল প্লাস পয়েন্ট। তো উনি ও বাসায় গিয়ে দেখে ওর মা রেগে টেগে চেহারা, ওর মা রেগে মানে যদি রাগ করে চেহারা দেখলে বোঝা যায় যে উনি রাগ করেছে। আর ওর ব্রেনটা ভালো ছিল, ও বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে। তখন আলটিমেটলি ও আমাকে বললো যে ও আমার নাম্বারটা ওর স্যারের নাম্বার দিয়ে সেভ করে রাখে। আমি ফোন দিলাম, মানে স্যার ফোন দিল, ওর মা বলে কি আজকে তো আমি গেলাম, ও তো আপনার কোচিং এ তো যায় না, এটা না ও তো আমার কোচিং এ গিয়েছে, আমার তো কোচিং গিয়েছে ভিতরের রুমে, আপনি ভিতরে আসেননি কেন? ও আবার জানতে পেরেছিল ফ্রেন্ডের মাধ্যমে যে ওর মা কোচিং গিয়েছে। তো আলটিমেটলি আমাদের প্ল্যান কমপ্লিট। তো আমি বললাম যে আপনি ভিতরের রুমে আসবেন না, আমি তো ক্লাস নিতেছিলাম, ও তো ক্লাসে ছিল। তো যাই হোক, আমি যে বিষয়ের জন্য ফোন করছি, ও কিন্তু এখন কিন্তু পড়ালেখায় খুবই মনোযোগী, অনেক ভালো করতেছে, এই যে যখন প্রশংসা করলাম তখন আবার সে নর্মাল।
মানে এটা কি শিক্ষক হয়ে তুমি ফোন দিতে?
হ্যাঁ, শিক্ষক হয়ে আমি ফোন দিতাম, তখন আমার আবার কিন্তু কনভিনসড। তো সে তখন ওইভাবেই আমাদের চলতে থাকে। তখন আমি যখনই ফোন করি ওর সাথে যোগাযোগ যদি আমার একটু ডিস্টেন্সটা বাড়ে, সেক্ষেত্রে আমি ওর মাকে ফোন দিই টিচার হয়ে, তখন বলি যে হ্যাঁ কি অবস্থা, ওর পড়াশোনার খবর নেই। নেওয়ার পর ওর মাও আমাকে ফোন করে, ওই আলটিমেটলি নাম্বার চেঞ্জ করে দিলেই তো হলো। তো মানে বোকা মারানো খুব ইজি ছিল। তো এইভাবেই চলতে থাকে, পর্যায়ক্রমে চলতেই থাকে, চলতেই থাকে। তো আমাদের যেটা হয়েছে যে ওই যে ধরা খাওয়ার যে একটা প্রবণতা, ওটা কখনোই আমাদেরকে টাচ করে নেই, কারণ যতবারই ধরা খায় ততবারই আমরা কোনো না ভাবে এসকেপ করে যাই এবং সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি।
আচ্ছা,
তো এরকম আর কি আমাদের বিষয়গুলো ছিল। নাফিজা,
তারপরে এইচএসসি শেষ করলাম, ঢাকা ভার্সিটির জন্য কোচিং এ ভর্তি হলাম, তখন প্রিন্স এফএম মেথডের টিচার, তো ও আমাকে সাজেস্ট করলো।
আচ্ছা, আমাদের সময় কিন্তু বেশি নেই, তো একটু দ্রুত বলতে হবে।
আচ্ছা, ও আমাকে সাজেস্ট করলো যে তুমি স্পোকেনে ভর্তি হও এফএম মেথডে, তাহলে আমাদের রেগুলার দেখা হবে। তো আলটিমেটলি এইভাবে আমাদের চলতেছিল 2009 সাল। তখন আমার রেজাল্ট বের হলো, এইচএসসির রেজাল্ট বের হলো, আমি বিউবিটিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ওখানে বিবিএতে ভর্তি হলাম। বিবিএতে ভর্তি হলাম, তো এই 2010 থেকে 2014 বাসায় অনেক প্রবলেম হয়েছে, অনেক ধরা খাইছি, অনেক কিছু হয়েছে, এইভাবে আমাদের লাইফটা চলতে থাকলো।
প্রত্যেকবারই তোমার আমার প্রেমিক নামক শিক্ষকের কাছ থেকে বুদ্ধির সহযোগিতায় পারো পেয়ে গেছো?
পার পেয়ে গেছি গুরু, কিন্তু আমার প্রচন্ড মার খেতে হয়েছে প্রিন্সের জন্য, প্রচন্ড মার খেতে হয়েছে। হয়তো আমার বিয়ের পরও আমি বাবার কাছে মার খেয়েছি।
বিয়ের পরও?
বিয়ের পরও।
আচ্ছা, বিয়ের আগ পর্যন্ত আমরা একটু শুনি, তারপর বিয়েটা কিভাবে হলো সেটাই তো একটা গল্প।
তারপরে এই চার বছরে, বিবিএর চার বছরে অনেক কিছু হয়ে গেছে, সেই জায়গায় না যাই,
স্বাভাবিক ব্যাপার, প্রেম করেছো, ধরা খেয়েছো, আবার পার পেয়েছো,
মার খেয়েছি, পার পেয়েছি, এভাবে আমি চলতেছিল। 2014 তে আমার যখন বিবিএ কমপ্লিট হলো, আমাদের তো প্রাইভেট, আমাদের একটা ওয়ে আছে যে ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে হবে, ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আমি ওর অফিসে ইন্টার্নশিপটা করলাম, যাতে আমাদের রেগুলার কন্ট্রাক্ট হয়, রেগুলার একজন আরেকজনকে দেখতে পারি। তো ইন্টার্নশিপ শেষ হওয়ার পর আমার মা আমাকে একটু ইমোশনালি ব্ল্যাকমেইল করলো যে আমার তো বয়স হয়েছে, তোমার তো বিয়ে, তোমারও বয়স হয়ে গেছে, আমি বয়স বুড়ো হয়ে যাচ্ছি, তোমার বিয়ে শাদী দেওয়া দরকার, তোমার যদি পছন্দ থাকে তুমি আমাদেরকে বলো, আর নাহলে আমরা দেখি। ততদিন আমার জন্য খুব।
আচ্ছা, আমি একটু শুধু জিজ্ঞাসা করি শ্রোতাদের পক্ষ থেকে, এই যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, ইন্টার্নশিপের যে বিষয়টা আসলো, তার আগ পর্যন্ত যতবার তুমি ধরা খেয়েছো, যতবারই তুমি পারও পেয়ে গেছো, বাট এর মাঝখানে যে ধরা খাওয়ার মাঝখানটা, একবারও কি প্রিন্স যে চরিত্রটা, সেই চরিত্রটা সম্পর্কে কখনো তোমার বাবা মা জানতে পেরেছে?
বাবা কোনো ভাবে আমি সেটা আসলে,
মানে সে 2006 থেকে 2014 পর্যন্ত প্রিন্স নামক চরিত্রটা কখনো তোমার বাবা মার কাছে প্রকাশিত হয়নি। ওকে, তারপর?
তারপরে আমি, আমার যেহেতু দাদা দাদি নানা নানি কেউ নাই, আমি, আমার তো একটা ওয়ে লাগবে যে আমি কাউকে ভালোবাসি এই কথাটা আমার বাবা মার কাছে পৌঁছাইতে, যতই আমি আমার মার সাথে ফ্রি হই না কেন, আমি মার সাথে খুব ফ্রি। পরে আমি আমার মেজো মামি, কাছে শেয়ার করলাম। আমার মেজো মামি আমার আম্মার সাথে শেয়ার করলো, আমার আম্মা সবকিছু শুনেও সে আমাকে এসে ডিরেক্ট প্রশ্ন করলো। ওকে আমাদের বাসায় রাফসান নামে চিনে। রাফসান তোমার কি হয়? ডিরেক্ট একটু ভারী কণ্ঠে আমি বললাম যে আমরা একজন আরেকজনকে পছন্দ করি। আমি স্ট্রেটফরওয়ার্ড রিপ্লাই তাকে দিয়ে দিলাম। সে খুব খেপে গেল, খুব খেপে গেল, আমাকে আমাকে অনেক রাগারাগি করছে, অনেক গালিগালাজ করছে। অ্যাজ এজ এল মার যা করা উচিত আমিও হয়তো মা হলে তাই করবো, সেটাই সে করেছে। আমার বাবা আসলো, বাবার কাছে বলল 2014 শেষ হয়ে গেল ততদিনে, মানে যখন আমার ফ্যামিলিতে ব্যাপারটা জানছে তখন 2014 শেষের দিকে। 2015 ফার্স্টের দিকে আমার খুব প্রবলেম হচ্ছিল বাসা থেকে, তখন আমি প্রিন্সকে বললাম যে প্রিন্স আমি আর মানে আমি সত্যি কথা মেন্টালি ভাবে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, খুবই ডিপ্রেশনে চলে গেছিলাম যে একটা জিনিস কেন গার্ডিয়ান বুঝতেছে না যে ভালোবাসাটা কোনো পাপ না, কোনো পাপ না, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো ভুল করি নাই। হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারের মেয়ে, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, হয়তো তার আমাকে নিয়ে স্বপ্ন ছিল, আমি আমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখব, কিন্তু মানুষের তো সব স্বপ্ন পূরণ হয় না। আমাকে সেই জিনিসটা সেই স্কোপটা করে দিয়ে সে সেটা বুঝতে চাচ্ছিল না। আলটিমেটলি যখন প্রিন্স আর আমার ব্যাপারগুলো সহ্য করতে পারতেছিল না, প্রিন্স ডিরেক্ট আমার বাবার অফিসে গেল। বাকিটুকু প্রিন্স বললে মনে হয় ভালো হতো যে ওর সাথে আব্বুর কি কনভারসেশন হয়েছিল।
এখানে যে বিষয়টা হচ্ছে আমি তোমাকে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা একটু গুরু অনুমতি দিলে আমি একটু দেখে যেতে চাই। সেটা হচ্ছে কি যে ভালোবাসার আপনি দেখবেন যে ওই সময়টাতে একটা ফোন ছিল একটা অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার, তাই না? এটা আমি আসলে দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে আপনি যখন দেখবেন যে কখনো ভালোবাসা মানুষের সাথে মিথ্যা বলবেন না, প্লাস আপনি কখনো আপনার ভালোবাসা মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না, যেটা নাফিজার ক্ষেত্রে আমি বলবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে এটা নাফিজার ভুল ছিল। ওই সময়টা একটা ফোন চালানোর ক্ষেত্রে যে পরিমাণ মানে আমাদের অর্থ ব্যয় হতো, মানে সেটা আর্ন করতে গেলেও আপনার কিন্তু হ্যাঁ আর্ন করতে গেলেও কিন্তু আপনাকে যে ওই পরিমাণ শ্রমটা দিতে হতো। তখন আমি যে বলেছিলাম যে আই ওয়াজ টিচার ইন্ডিয়া ফিল্ম ইনস্টিটিউট, তো ওই টাইমটাতে কিন্তু আমি ও বলতো যে তুমি আজকে বাসা থেকে বেরোবা না, তো বাসা থেকে বেরোবা না। আমি আলটিমেটলি মানে ওকে না বলে মিথ্যা মানে ছোট ছোট মিথ্যা আজকে কিন্তু অনেক বড় এই বর্তমান যুগে, আমি বিয়ের পরে এখন আমি চরম একটা মিথ্যাবাদী হাজবেন্ড যদি হয় এখন আমি তাই হয়েছি, মানে এটা মানে বলতে পারি জোর গলায়। মানে এখান থেকে বলতে চাচ্ছি এই জন্য যে ও কিন্তু তখন আমাকে বলতেছিল যে তুমি যে বাইরে চলে যাচ্ছ, ঠিক আছে, আমি নর্মালি ওর ফোনটা ধরলাম, বাথরুমে গিয়ে বলতেছি আমি কিন্তু এক্সাম নিচ্ছি, ওখানে এক্সাম নিলে টাকা পাবো, ওই টাকা ফোনে রিচার্জ করে ওর সাথে কথা বলতে হবে। বাট ও এটা বুঝবে না, ও বলে তুমি এত রাতে কষ্ট করে বাইরে যাবা, তার চেয়ে বাসায় থাকো, বাসায় থাকো, এটা করো ওটা করো, পড়াশোনা করো, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। এটা তো আলটিমেটলি আমি জানি যে আমাদের ফোনে কথা বলতে গেলেও আমাকে কিন্তু ওই আর্নটা করতে হবে, কারণ আলটিমেটলি পকেট মানিটা তো জোগাড় করতে হবে। দেন ওইভাবে করে আর্ন করতাম, আর্ন করে 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 এভাবে। তো ওই যে নিজে এই কথাটা বলার মানে এটাই যে আমি ওই সময়টা থেকে একটা স্ট্রাগল করার যে একটা প্রবণতা ওটা আমার মধ্যে ক্রিয়েট হয়ে যায়। তো এইভাবে করেই আমি সবসময় ঢাকা শহর 2006 যখন আসছি, তো ওই টাইমটা জানুয়ারিতে মানে ওই সময় থেকে আমি একটা স্ট্রাগল লাইফ করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি ওর বাবার অফিসে যখন যাই, তো যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আমি জানি যে স্ট্রাগল কিভাবে করতে হয়, তো আমি আমার আর্ন করার অভ্যাস আছে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বিষয়ে আমি বিস্তারিত পরে বলবো, কোন বাবা মা যদি সন্তানের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ে থাকে কিংবা যদি এটা ভেবে থাকে যে আসলে আমার সন্তান যে ছেলেটিকে ভালোবেসে থাকে সে কতটুকু প্রতিষ্ঠিত, এটা কিন্তু অন্যায় চাওয়া না।
ডেফিনেটলি
এটা কিন্তু অন্যায় চাওয়া না। আমরা অনেক বাবা মাই হয়তো সন্তানের হয়তো মানে ভেবে থাকি যে বাবা বেশি করছে মা বেশি করছে, বাট বাবা মার এটা মৌলিক দায়িত্ব অধিকার, এ কারণেই তারা বাবা মা যে সন্তানকে একটা নিশ্চিত জায়গায় দেয়া, এই মানে বিষয় নিশ্চিত হওয়াটা তাদের প্রধান দায়িত্ব, এটা কোনো মানে অনৈতিক চাওয়া না।
জি গুরু, এখানে যে বিষয়টা হচ্ছে নাফিজার আর একটা কথা এখানে ভালো লাগছে গুরু, আমি ওর আব্বুর অফিসে যাওয়ার আগে একটু বলে দিই যে ও বলতেছিল এরকম যে আমাদের চাওয়াটা একরকমই ছিল যে আমরা কখনো আমাদের বিয়ে যদি হয়, আমার বাবা নেই, 2001 সালে মারা গেছেন, হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, তো ওই সময়টাতে যে নাফিজা মানে একটা কথা আমরা দুজনেই একমত যে আমরা বাবা মা যদি বিয়ে দেয় তাহলেই আমরা বিয়ে করব, আমরা কখনো পালিয়ে যাব না, কারণ বাবা মা আমাদেরকে লালন পালন করতে যতটা কষ্ট করেছে ওটা আমরা দেখি নাই, ওটা আমরা বুঝবো না জানবো না, বাট পালিয়ে গিয়ে তাদেরকে কষ্ট দিতে পারবো না। যদি বিয়ে যদি করতে হয় বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করব, ঠিক আছে, নতুবা নাফি যাবো, আমরা নাফিজাকে বুদ্ধি দিলাম দেখো আলটিমেটলি কিন্তু বাবা রাজি হবে, ও ভেঙে পড়ে, একটু হলে ভেঙে পড়ে, কান্নাকাটি করে এখনো করতেছে তাই, বাট আমার কিন্তু ভালো লাগতেছে না, মানে একদম কান্নাকাটি আমার পছন্দ না, মানে আমি আই হেট,
তুমি কাঁদছো কেন, চোখ বন্ধ মোছো,
হ্যাঁ তো এটা মানে আমার একদম পছন্দ না সেটা প্লিজ। তো বিষয়টা হচ্ছে যে মানে ও আমি বললাম দেখো, ও বলবে যে বাবা আমি তো, তুমি তো, আমি ওর সাথে বিচয় করতে পারবো না, আমি তোমার পছন্দের ছেলেকেও বিয়ে করতে পারবো না, তার চেয়ে বেটার হচ্ছে আমি তোমার মেয়ে আছি, মেয়ে হয়ে থাকি, যখন আলটিমেটলি তোমার এইজ যখন 28-30 তে চলে যাবে তখন আলটিমেটলি চিন্তা করবো এমনি তো আমার মেয়ে হয়ে আছে, বোঝা হয়ে আছে, তার সাথে কাজ করি, ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, তার মানে কি আলটিমেটলি বাবা মা কিন্তু বিয়েটা দিয়েই দিবে, তার মানে কি আমি আমার সেফ জোনে থাকলাম, যে বাবা আমি তোমার পছন্দ মতো বিয়ে করলাম না, কমিটমেন্ট ব্রেক হয়ে যাবে ওর সাথে, আবার তোমাকে কষ্ট দিয়ে ওকেও বিয়ে করলাম না, তার মানে আমি তোমার মেয়ে হয়েই থাকতে চাই যতদিন আমি বেঁচে থাকি। তো এই অধিকারটুকু আমার
আছে। আমি একটা প্রসঙ্গ এখানে একটু আরেকবার তুলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের অনুষ্ঠানে তো আসলে প্রচুর মানুষ শুনে এবং শুনে তোমাদের যে কোনো একটি কথা তার জীবনটাকে পাল্টে দিতে পারে, ঠিক যেমন ভাবে তোমরা ফোন লুকিয়ে রাখতে এক জায়গায়, ব্যাটারি এক জায়গায়, বডি মোবাইলের এক জায়গায় সিম, সেটা যেমন অনেকে শুনে কালকে থেকে হয়তো অ্যাপ্লাই করবে, আবার ঠিক তোমরা যেভাবে স্কুল বাং দিতে ছাদে যে দূরবীন দিয়ে দেখতে হয়তো কালকে থেকে দেখা যাবে অনেকে ছাদে দূরবীন দিয়ে দেখছে, হতে পারে, খুবই স্বাভাবিক। ঠিক এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের শ্রোতাদের জন্য, যে কথাটা তুমি একটু আগে বললে যে এটা কি তোমাদের দুজনেরই একমত ছিল যে যদি বিয়ে করি বাবা মার কথা মতো এবং সম্মতিতেই বিয়ে করবো? আমি শ্রোতাদের বলছি যে একটি গল্প থেকে, একটি ভালোবাসার গল্প থেকে অনেক কিছুই কিন্তু শেখার আছে, ঠিক যেভাবে তোমরা শিখছো তাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করা, কিভাবে প্রেমিক যখন শিক্ষক হয়ে ফোন দিত সেগুলো যেমন শিখছো, মোবাইল লুকিয়ে রাখা শিখছো, অনেক কিছুই যেমন শিখছো, ঠিক এটাও কিন্তু শেখা উচিত যে বাবা মাকে কিভাবে বাই লজিক এবং বাই টেকনিক দুটো দিয়েই কনভিন্স করা যায়, এবং ধৈর্য ধরে থাকা, ভালোবাসার প্রতি বিশ্বাস রাখা, এবং বিয়ে যদি করতে হয় বাবা মার সম্মতি নিয়েই বিয়ে করব, এবং তার জন্য যত ধরনের পদক্ষেপ বুদ্ধিমান এবং বুদ্ধিমতী হিসাবে নেওয়া উচিত, সে শিক্ষাটাও কিন্তু আমার মনে হয় যে তোমাদের দুজনের কাছ থেকে পাওয়া উচিত। বিশেষ করে তুমি যত সুন্দর করে উপস্থাপন করলে বিষয়টি, আমার মনে হয় শ্রোতাদের জন্য এটি একটি চরম শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আজ।
তারপরে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমি ওর আম্মুর সাথে, ওর আম্মুর অফিসে যাওয়ার আগ পর্যন্ত আম্মু আমাকে একটু সাপোর্ট করেছিল, যে ওর আম্মু ফার্স্ট টাইম আমার সাথে মিট করলো, সেখানে আমার সাথে গিয়েছিল এক্সিম ব্যাংকে জব করে আমার একটা মামা, ওর নাম হচ্ছে রাজুল ইসলাম পলাশ, তো ও আমাকে সাপোর্ট করে, বললাম যে আজকে তো আমাকে ওই বাসায় ডেকেছে দেখা করার জন্য, তো আলটিমেটলি মনে হয় আমাকে কোনো মাস্তান ছেলে পেলে দিয়ে মারটার দেওয়াবে, তুই একটা কাজ কর, আমি খুব ভয় পাচ্ছি, চল। ওর আম্মু আমার সাথে ফার্স্ট টাইম মিট করলো, তো আমাকে দেখে, মানে আমাকে দেখে অপছন্দ করার মতো কিছু ছিল না, হয়তো এখন আমাকে তো কেমন যেন একটু কালো কালো লাগতেছে, অনেক স্ট্রাগল করছি বর্তমান লাইফে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই সময়টা ওর, একদিন মজার একটা ঘটনা বলি, তো ওর আম্মুও বেরোয়েছে রাস্তায় এবং ওর ছোট বোন তৃষাও বেরোয়েছে, তো আমি অফিসে যাচ্ছি খুব গেট আপ সেট আপ একদম হাইফাই, ঠিক আছে, তো দেখার পরে ওর ছোট বোন মুখ দিয়ে আমি আবার লিস্টিংটা পড়তে পারি, ওর বোন বলছে ওয়াও, শালি প্রথমেই ওয়াও বললো, ঠিক আছে, তো এটা মানে আমার ছোট বোন তো, হ্যাঁ, তো আমার ওর মানে এটা ওয়াও বললো, আর আম্মুকে তৃষা বলছে দেখো কত সুন্দর একটা ছেলে যাচ্ছে, তো ওকে, তো আমি বললাম যে আজকে জানো একটা মজার ঘটনা ঘটেছে, তোমার আম্মু, তোমার বোন আমাকে দেখে বলেছে ওয়াও, আর তোমার আম্মু না আমার দিকে হা করে তাকিয়েছিল, ঠিক আছে, তো যাই হোক আলটিমেটলি এরকম একটা ঘটনা একটা ছিল। তো যাই হোক, ওর আম্মা যখন আমার সাথে প্রথম মিট করলো, তো আমি ওনার পা ধরে সালাম করতে চাইলাম, উনি সালাম নিল না, বোঝানোর চেষ্টা করলো যে
মানছি না,
না মানছি না, তারপরে আবার এটাও চিন্তা করছে, আমাকে বোঝাচ্ছে যে তার মেয়ে অনেক রাগী, সে এটা মানে ইয়া করতে পারবে না, আর আমি ওদের ফ্যামিলির কাছে, ওর মার বা বাবার সবারই ধারণা যে আমার ফ্যামিলি যে নেস্টি ফ্যামিলি, পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ারই সব, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলেই হতে পারে না, বাবার বাবা মার চাওয়াটা কিন্তু একদমই অযৌক্তিক না, আমি বাবা হলে ওটাই চাইতাম
না, আমি আমি এটা এটাই হয়তো পরে আলোচনা করবে, বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বিষয় নিয়ে আজকে একটু বিশদ আলোচনা করবে একটু পরে। আচ্ছা আমরা নাফিদার কাছে শুনি, নাফিদা তারপরে
জি করো, তারপরে ও যখন বাবার অফিসে গেল, ও বাবা ওকে বলেছিল যে আমার মেয়েটা না একটু এক্সপেন্সিভ, সে মাসে তার 5-6টা করে সে ড্রেস বানায়।
আচ্ছা আমি একটু বিষয় পরিষ্কার, নাফিদা তোমরা কি অনেক বড় লোক?
না গুরু, আমি
গুরু আসলে
সরাসরি প্রশ্ন করতে,
গুরু একটু প্লিজ, হ্যাঁ ওদের মানে বলতে গেলে উনি আসলে যে উনি হচ্ছে ভিশন গ্রুপের, মানে আপনার যে ভিশন, ঠিক আছে, ওটা ওনার একটা অফিস আছে, উনি কর্পোরেট ম্যানেজার আছে, যে আপনার এটা কি বলে এটা
মানে উচ্চ পদে আছেন?
না ওটা হচ্ছে না, উচ্চ পদে নিজে বিজনেস করে।
বাবা ম্যানেজিং ডাইরেক্টর, আমি একটু বলে নেই গুরু, প্লিজ আমি একটু বলি, বাবা ম্যানেজিং ডাইরেক্টর ছিল, বাট বাবা বাবা সবগুলো শেয়ার রিসেন্টলি সেল করে দিয়েছে।
বাট তোমার বাবা এমডি ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন
বাবা?
ঢাকাতে তোমাদের নিজেদের বাড়ি?
হ্যাঁ ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি।
আচ্ছা,
আমার বাবা সত্যি কথা আমার বাবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, হয়তো সে একটু
রাগী
ডমিনেটিক পার্সন, বাট তার সে যে একটা স্ট্রাগল পার্সন তার লাইফ থেকে সেটা
শেখার আছে, ডেফিনেটলি
শেখার আছে।
কারণ তোমার বাবা যে জায়গাতে এসেছেন সেই জায়গাতে কিন্তু পরিশ্রম ছাড়া আসা যায় না,
অন্য
মিনির সঙ্গে তোমার বাবা আসেনি কিংবা তার চেহারা দেখে কেউ দেয়নি, তার পরিশ্রমের কারণে এসে, তো সেটা শিক্ষণীয়
বিষয়। তো বাবা ওকে বললো যে আমার মেয়ে মাসে 5-6টা ড্রেস বানায়, তাকে আমি তার সে আমার কাছ থেকে তার ডিমান্ডটা ফুলফিল করতে পারে না দেখে সে স্টুডেন্ট পড়ায়, তুমি কি সেটা জানো?
আচ্ছা,
এবং সে আমার মেয়ে কিন্তু একরোখা টাইপের, যেটা বলবে সেটা করবে এবং খুব তারা।
আচ্ছা আমরা একটু আসি পাত্রের কাছে, পাত্র জি বলুন।
এখন গুরু যেটা হয়েছে যে আলটিমেটলি দেখা করলাম তো ওর মা ওই সময় যে আমার সাথে যে মিট করলো, মিট করার পরবর্তীতে ওর মাও কিন্তু মনে মনে কিছুটা কনভিন্সড হওয়ার পরে উনি একদিন আমার সাথে মার্কেটে বেরোলেন, তখন আমি ওনার হাত ধরে নিয়ে ওনাকে যে টেক কেয়ারটা করলাম ওটা ওনাকে আরো বেশি প্লিজড করে।
ওর বাবার সাথে তুমি দেখা করেছিলে?
ওই যে মানে ওর মা পৌঁছে দিল আর কি, মানে বাবার কাছে, তো তার আগ পর্যন্ত মাকে কনভিন্সড হয়ে গেল। মানে আসলে আমার বিহেভিয়ারটা একটু প্লয়েড বেশি, তো উনি যখন আমার মানে থিঙ্কিংটা হয় এরকম, আপনি যে থিঙ্কিং করলাম যে ওর মা আলটিমেটলি আমাকে যেটা বলতেছে,
তার মানে হচ্ছে তোমার শাশুড়ি তোমার শ্বশুরের কাছে পৌঁছে দিল।
হ্যাঁ মানে ইন্টারভিউ ফেস করার জন্য, উনি কনভিন্সড হওয়ার পরে।
আচ্ছা, এই বিষয়ে বিস্তারিত আমরা শুনবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আবারও ফিরে আসছি, আপনারা শুনছেন ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ, যেখানে আজ ভালোবাসার কথা বলতে উপস্থিত আছে নাফিজ এবং প্রিন্স। আপনিও যদি নাফিজ এবং প্রিন্সের মতো আগামী পর্বে আপনার ভালোবাসার কথা জানাতে চান এই বিশ্ব দরবারে প্রত্যেকটি মানুষকে, তাহলে মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস আপনার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আবারও বলছি OG স্পেস আপনার নাম এবং আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং আমি যখন কথা বলছি আমার পেছনে যে চুরির আওয়াজ হচ্ছে মানে মিউজিক ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে, ভালো লাগছে বেশ। চলে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন।
একেবারে তাই গুরু, তবে এই মুহূর্তে আমার নিচ্ছি ছোট্ট একটি টুইং ব্রেক, নতুন আবার ফিরে আসছি, সাথে থাকুন।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
এই আমার ট্রিট কিন্তু এখনো দিলি না।
আরে বাবা হবে, আগে হাতে 2 পাইস আসতে দে।
আরে সেটাই হলো বড় কথা, তুই যদি মন থেকে আমার প্রিয় ডিটোস কিনে খাওয়াস তাতেই আমি খুশি।
কিনলে ডিটোস পাবে ফ্রি সস, ডিটোস টমাটিনা অথবা চিকেন উইংস কিনলেই এখন একটি সস একদম ফ্রি।
এখন থেকে প্রতিদিন চলতে থাকবে ডিটোস ট্রিট, কারণ কিনলে ডিটোস পাবে ফ্রি সস।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ঢাকা FM 90.4
সারা দেশে
সবার সাথে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
বাজার মতো বাজে সব খানে আছে ঢাকা FM এবার সবার সাথে সাথে। বাজার মতো বাজে সব খানে আছে ঢাকা FM এবার সবার সাথে সাথে।
ঢাকা FM 90.4
ভালোবাসার বাংলাদেশ।
The original Guru Guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন এবং ভালোবাসা বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় ভালোবাসার প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমি তাসমিয়া আছি, সেই সাথে গুরু আছেন তোমাদের সাথে তোমাদের সকল ভালোবাসার প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য, এবং সেই সাথে কিন্তু আমাদের আজকের অতিথি আছেন ভালোবাসার বাংলাদেশের নাফিজা এবং প্রিন্স। ওকে, সো নাফিজা এবং প্রিন্সের কথাগুলো যদি আপনারা আজকে শুনবেন, আজকে ফেসবুক থেকে আমাদেরকে শুনতে পান, লাইভে শুনতে পান, টিউন করে শুনতে পান, পাশাপাশি যদি আপনি আমাদের সামনের পর্বগুলো আমাদেরকে অনলাইনে শুনতে চান, আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে ইন্টারনেট, এবং ইন্টারনেটের জন্য সবচেয়ে ভালো অপশন আমি সবসময় বলে আম্বারআইটি। আম্বারআইটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারে। আমি আবারও চলে যাচ্ছি আমাদের গুরু এবং আমাদের অতিথি কাছে।
আমাদের সময় একদম প্রায় শেষের পথে আজকের এই প্রেমালাপের পর্বের, তো আমরা কথা বলছিলাম হচ্ছে প্রিন্সের সাথে, যেখানে আমরা ছিলাম যে প্রিন্স হচ্ছে এখন পাত্র হয়ে শ্বশুরের সাথে দেখা করতে যাচ্ছে। তারপরে
জি গুরু, তো আমি গেলাম আমার শ্বশুর অফিসে, যাওয়ার পর ওনার সামনাসামনি যখন বসলাম, উনি আমাকে দেখার পরে আরো দু তিনজন লোক ছিলেন সাথে, তাদেরকে একজনকে উনি রাখলেন ওনার সাথে, আমাদেরকে মানে কথা বলবেন একজন আছে বিশেষ কেউ যিনি ওনার খুব
মানুষ এবং থাকে,
তো আর আমি একা। তো এবার বসে আছি শ্বশুর ভার্সেস জামাই, তো সামনাসামনি যখন বসে আছি তখন উনি আমাকে প্রশ্ন করলেন, যে আমি সরাসরি বললাম যে আমি রাফসান, মানে উনি আমাকে রাফসান নামে চিনি, আমি তখন ওই রাফসানের প্রেজেন্টেশন দিলাম, কারণ আমি প্রিন্স নামটা সবাই চিনে, উনি যাতে আমার লোকেশন কোনোভাবে ট্রেস করতে না পারে, তো এই কারণে বললাম। বলার পরে আমি যখন ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে উনি বললাম যে উনি বললো যে আমার মেয়ে, ওনার মেয়ের যত বদনাম আছে উনি এটা করলো যাতে আমি ওখান থেকেই যেন পালিয়ে যাই। তো এরপরে আমি জাস্ট বললাম যে আপনি যতগুলো কথা বললেন আমি প্রত্যেকটাই অ্যাকসেপ্ট করলাম, তো করার পর হচ্ছে তারপর আমি ওকে খুব ভালোবাসি
এবং আমি ওকে চাই।
জি, তো এখন উনি বললো যে ঠিক আছে তুমি তো চাও, বাট আমি, তুমি কি জানো যে বর্তমান যুগে ভালোবাসতে গেলে মানে কত কিছু লাগে, মেয়ের, আমার মেয়ের এটা আছে ওটা আছে, মানে জাস্ট বাংলা সিনেমা যেটা হয়, আসলে সিনেমা তো আমাদের জীবনের,
আমাদের জীবন থেকেই নেওয়া হয়।
এক্স্যাক্টলি, ওটা আমি তখন রিয়েলাইজ করলাম যে আসলে এরকমই হয়। তো আলটিমেটলি শ্বশুরকে জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে বলল যে 50-60 হাজার টাকা হলে বর্তমান বাজারে তুমি আমার মেয়েকে নিয়ে চলতে পারবে, তাতে তুমিও যেহেতু পড়াশোনা করেছো আমার মেয়েও পড়াশোনা করেছে, তোমরা দুজন চাকরি করলে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবে, তুমি এখন কত টাকা ইনকাম করো ঠিক আছে, সে অনুযায়ী ধরো তুমি কত 20-25 হাজার টাকা ইনকাম করো, আমার মেয়ে চাকরি করলে 20-25 হাজার টাকা ইনকাম করবে, তো 20-50 হাজার টাকার মতো তোমরা সংসার চালাতে পারবে, বাট জীবন চালানো কিন্তু অনেক কঠিন, কারণ যে কোনো সময় প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরে চাকরি আজ আছে কাল নেই, তো জীবনটা অনেক স্ট্রাগল মানে মধ্যে পড়ে যাবে। তো আমি জাস্ট ওনাকে খুব বললাম যে আসলে আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে পারি, হ্যাঁ বলো। তো আমি বললাম যে একটা মেয়েকে সুখী করতে জীবনে কত টাকা আর্ন করা প্রয়োজন, তো উনি তখনই বললেন যে 50-60 হাজার টাকা হলে মোটামুটি বর্তমান বাজারে চলা যায়। তখন আমি বললাম ঠিক আছে, ওকে কোনো প্রবলেম নেই, বাট তখন আমি জানি না যে আমি কি করব, বাট আমি বলে ফেলছি যে আমি যেদিন,
কত সালের ঘটনা, যখন তুমি ইন্টারভিউ দিতে গেছো,
ইন্টারভিউ দিতে গেছি তখন হচ্ছে যে আমাদের 17-র
দিকে, কারণ হচ্ছে যে ডেট সময় মেয়েদের বেশি মনে থাকে, এটা কিন্তু মেয়েদের খুব স্ট্রং গুণ, আমি রিয়েলি আমি অ্যাপ্রিসিয়েট করি, আমাদের ছেলেদের অনেক সময় দেখবে যে তারিখ সময় মনে থাকে না, মেয়েদের এখন স্পষ্ট কয়টার সময় কবে কোথায় কি রঙে কোন পোশাক, খুব ভালো মনে থাকে এগুলো মেয়েদের। হ্যাঁ, তারপর বলো।
গুরু, যেটা হলো যে ওই সময়টা যখন আমি তোমাকে বললাম ঠিক আছে আমি যখন 1 লাখ টাকা ইনকাম করবো ঠিক সেই দিন সেই দিনই বিয়ে করবো, এর আগ পর্যন্ত আমি কখনোই আপনার কাছে আসবো না বলে চলে আসলাম।
বুঝে বলেছিলেন নাকি
মানে বলার দরকার, মানে এটাই মানে আসলে কি ছেলে মানুষ, তো মানে ছেলে মানুষ চাইলে অনেক কিছু পারে,
ডেফিনেটলি
মানে এটা সম্ভব,
মানুষ চাইলেই আসলে অনেক কিছু পারে, মানুষ চাইলে মানুষের ভিতরে যদি ওই বোধটা থাকে যে আমি ভালো কিছু করতে চাই, আমি ওকে পেতে চাই, অনেক কিছু করতে পারে মানুষ।
হ্যাঁ, আর এর মাঝখানে তো আমার জন্য অনেক কিছু করেছে, যার ওর করার কারণে আমার মনের মধ্যে কনফিডেন্সটা চলে আসছে, তো আলটিমেটলি যাই হোক আমি বলে আসলাম, বলার পরে চিন্তা করছি আমি কি করবো কি করবো কি করবো এরকম ভাবতেছিলাম, তো করতে করতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে জব তো করছি পাশাপাশি বিজনেস করি, সহজে আর্ন করা যায় কোথায়, বেশি আর্ন করা যায় আপনি মনে করেন আপনি যদি ক্রাইম করেন তাহলে আর্ন করতে পারবেন অনেক সহজে। তো ক্রাইম তো আমার পক্ষে
সম্ভব না,
তো কারণ আজকে আর্ন করবো কালকে পুলিশ,
কালকে শেষ হয়ে যাবো।
এক্স্যাক্টলি। তো এর পরবর্তীতে আমি যেটা করলাম যে আপনার ওই আর্ন করার পরিপ্রেক্ষিতে যে আমি ট্রান্সপোর্ট বিজনেসে দিকে ইনভলভ হলাম।
আচ্ছা।
তো আলটিমেটলি আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ইভেন আমার মা কখনোই আমার উপর ভরসা করেন না, যে মার কাছে তো সন্তানের অর্ডার ছোট, তো আমার কখনোই 4-5 লাখ টাকা দিবেন না। তো আমার রীনা খালামণি যে উনি আমাকে লাইফের সবচেয়ে বেশি সাপোর্ট করে গেছে, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, ঠিক আছে, উনি আমাকে উনি একমাত্র ঝুঁকি নিয়েছেন যে হ্যাঁ না ও যেহেতু করতে যাচ্ছে ও করবে, তো আমাকে উনি আলটিমেটলি 6 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিলেন। এবং আমার মা যে কিনা সবচেয়ে বেশি ভয় পায় সেও আমাকে 3 লাখ টাকার মতো সাপোর্ট দিল। বাকিটা সাপোর্ট 11 লক্ষ টাকা ইনভেস্ট হলো, একটা গাড়ি কিনে ফেললাম, গাড়িটা দিয়ে বিজনেস স্টার্ট করলাম, 9 মাস পরে সেকেন্ড গাড়িটা কিনলাম, থার্ড মান্থ থেকে আর একটা গাড়ি কিনলাম। তো এভাবে করে যখন আমার সেকেন্ড গাড়িটা চলে আসে মার্কেটে 9 মাস পরে, ঠিক 9 মাস পরেই আমাদের মানে তখন আমি ওর বাবার সাথে আবার মুভ করলাম, বাবার সাথে বললাম যে আমার মাসে 1 লাখ টাকার উপর ইনকাম আছে, এই আমার ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে। ওর বাবা তখন বলল কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কি হবে, তুমি যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তোমার সার্টিফিকেট, মানে এরকম আমাকে ডিরেক্টলি বলেনি, ইনডাইরেক্টলি আমার কাছে মেসেজ আসছে যে সে আমার সার্টিফিকেট দেখতে চায়, সার্টিফিকেটের প্রবলেম আছে। আমার তো খুবই মানে এটা তো আসলে একটা ইনসাল্ট। তো উনি চাচ্ছে যে এনি হাউ অ্যান্ড এনি ওয়ে যেন আমি চলে যাই, বাট আমি তো চলে যাবো না। তো সেই অনুযায়ী উনি আমাকে যেটা করলেন যে বলল আমি ঠিক 1 লাখ টাকা আর্ন করলাম, আর্ন করার পরে ওর যে ছোট চাচা, ঠিক আছে, উনি আমার সাথে মিট করলেন, দেখলো যে আমি যাই বলি তাই আমরা করে দেখাই, মানে এক কথা যে উনি ওনাকে যা বলে আসছি ঠিক 9 মান্থের মধ্যে সেটা করে দেখিয়েছি, ব্যাংক স্টেটমেন্ট তাই, টাকা যেখানে আছে জমে আছে, প্রায় 7-8 লক্ষ টাকা এট এ টাইম ব্যাংক স্টেটমেন্ট, মানে আপনি কিন্তু বুঝতে পারবেন কোন টাকা কিন্তু 10 মাস 9 দিন ফেলে রাখবে না, তিলে তিলে জমানো 9 লক্ষ টাকা জমছে 9 মাসে, মানে ওই গাড়ি থেকে আর্ন।
তার মানে যেদিন থেকে তুমি গাড়ির বিজনেসে নেমেছো ওই দিন থেকেই উপরওয়ালার অশেষ সহমতে তোমার ইনকামও শুরু হয়ে গেছে, যেটা তুমি স্টেটমেন্টে দেখাতে পেরেছো।
হ্যাঁ। তো এটা আমি ওনাকে পাঠাই এবং উনি দেখলো যে না আমি পারি, তো ওনার মধ্যে একটা সফট করা হালকা একটু কাজ করে, বাকিটা ওর চাচার সাথে যখন আমি মিট করলাম, মিট করার পর উনি আমাকে খুবই পছন্দ করলো, পছন্দ করার পরে উনি বাকিটা সময় ওনার ভাইকে কনভিন্স করলো, কনভিন্স করার ছেলেটা স্ট্রাগল করে এবং ওর আব্বা আমাকে পছন্দ করে না এটা ভুল, ভিতরে ভিতরে বাবা তো পছন্দ করে বাট ওটা প্রকাশ করে না, এটা আমরা সন্তানের সময় বাবা মাকে বুঝতে ভুল করি, ঠিক আছে, আমরা অবশ্যই বুঝতে ভুল করি বাট বাবা মা পছন্দটা প্রকাশ করে না, কারণ ছেলে মেয়েদের কাছে এটা করে না সাধারণত। তো সেক্ষেত্রে ওই বাবা এটাই হলো, কনভিনসড হলো, কনভিনসড হওয়ার পরে আমাদেরকে নর্মালি আবার মানে ইয়ে করলো যে হ্যাঁ ঠিক আছে যে তুমি তোমাদেরকে আমরা বিয়ে দিব বা কিরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, ওই মুভমেন্টটাই আসলে নাফিজা মনে হয় একটু ভালো বলতে পারবে।
নাফিজা ভালো, একদম খুবই অল্প সময় টাইট সময় আর হাতে মাত্র আমাদের, আমি তোমাকে দেখে বলি আর 5-7 মিনিট।
আচ্ছা গুরু, তো ও যখন বিজনেসটা স্টার্ট হয়ে গেল, আমার বাবার কাছে সবকিছু আসার পরে বাবা একটু নিমরাজি ছিল, সম্পূর্ণভাবে সে রাজি ছিল না, তার কথা আমি ছেলের কি পরিচয় দিব, আমার মেয়ের জামাই, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ছেলের কি পরিচয় দিব,
ছেলে ব্যবসা করে,
গাড়ির ব্যবসা করে, ট্রান্সপোর্ট এন্ড বিজনেস করে এবং আমার বাবার তার জবটা পছন্দ ছিল না, একটা এয়ারটেল একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু, বাট এটাও তো আমার বাবার পছন্দ ছিল না,
মানে ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ার,
ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে অথবা ব্যাংকার, তার তো আলটিমেটলি বাবা মার সাথে আমার রিলেশনটা নিয়ে অনেক ফাইট হয়েছে, দুজনের মধ্যে অনেক সম্পর্ক খারাপ হয়েছে, আমি তার জন্য বাবা মা শুনতেছে না আজকে রিলেশন আমাদের প্রোগ্রামটা, কিন্তু আমি বাবা মার কাছে সরি, কারণ আমার ফিরে আসার পথ ছিল না কোনোভাবে, আমি তাকে এতটাই নিজেকে সোপে দিছি যে তার কাছ থেকে ফিরে আসার আমার কোনো ওয়ে নাই, আমার মনে হচ্ছিল যে আমাকে যদি প্রিন্সের থেকে আলাদা করা হয় আমার ভিতর থেকে কোন একটা আমার একটা কলিজাকে এটা নিয়ে চলে যাবে, আমার একটা কিডনি দিয়ে দিতে হইতেছে আমাকে, আমার অন্য কাউকে দিয়ে দিতে হবে, আমার কাছে ব্যাপারটা এইরকম ছিল। তারপর আমি আমার ছোট চাচাকে একদিন, আমার ছোট চাচা আমাকে বুঝাতো, অনেক বুঝাতো ব্রেকআপ করার জন্য, অনেক বুঝাতো, এর মধ্যে ওই একটু স্কিপ করে গেছে, সেটা হলো আমাকে ওর থেকে আলাদা করার জন্য আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দিতে চাইছে আমার বাবা, আমার বাবা কখনো আমাদের চোখের আড়াল করতে চায় না, আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দিবে, সে সব প্রসিডিউর রেডি করতেছে, যেদিন পাসপোর্টের জন্য টাকা জমা দিব তার আগের দিন রাতেবেলা আম্মা খুব কান্নাকাটি, আম্মা খুব কান্নাকাটি, আমার ঠান্ডার প্রবলেম আছে একটু, আমার অ্যাজমার প্রবলেম আছে, তো এই টাইমে আমার মানে পাশে কাউকে লাগে, আমার খুব সিরিয়াস অবস্থা হয়, তো আম্মার কথা হলো যে ও তো একা থাকতে পারবে না, ও বাইরে গেলে ওর এই সমস্যাগুলো তো কিভাবে ও ফেস করবে, আম্মা কান্নাকাটি করে আমার বাইরে যাওয়াটা স্টপ করলো, এর জন্য আমার অনেক অনেক থ্যাংকস। তারপরে আমি আমার ছোট চাচা আমাকে বুঝালো, পরে আমি একদিন কোরবানির ছিল, আমি আমার চাচাকে বললাম কোরবানির পরের দিন সকালবেলা, আমি আসলে সরাসরি কথা ফোনে কথা বলার মতো ওভার ফোনে কথা বলার মতো মানসিকতায় ছিলাম না, আমি চাচাকে কিছু টেক্সট করলাম, টেক্সটের কথাগুলো ছিল এইরকম যে আমার বাবা বা চাচা কেই ঢাকা শহরে আজকে এসে বাড়ি গাড়ির মালিক হয় নাই, প্লিজ মাদারীপুর থেকে উঠে আসছে, আমার বাপ চাচারাও একটা হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ থেকে উঠে আসছে, আজকে তারা ওয়েল এস্টাবলিশড, কিন্তু সেই ওয়েল এস্টাবলিশটা কিন্তু
তার পেছনের ঘটনা
একটু তাকে একটু ইমোশনালি ব্ল্যাকমেইল করছি
না, ইমোশনাল ব্ল্যাকমেইল যদি তুমি করেছ তো তোমার প্রেক্ষাপট থেকে, বাট কথাটা কিন্তু সত্য যে কেউই কিন্তু মায়ের পেট থেকে পড়ে, হয়তো কিছু মানুষ থাকে যারা ওই যে আমরা বলি যে সোনার চামচ নিয়ে যারা জন্মগ্রহণ করেছে, যারা জন্মের পরে দেখেছে গাড়ি বাড়ি আছে, সেটা একটা আলাদা বিষয়, বা ঢাকা শহরে যদি আমরা একটু পরিসংখ্যান করি দেখব যারা খুব সুউচ্চ মাত্রায় প্রতিষ্ঠিত তারা কেউই কিন্তু একদিনে আসেনি, সবাই কিন্তু তাদের জায়গা থেকে পরিশ্রম করে 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 আসছে।
আচ্ছা
তোমার পয়েন্ট অফ ভিউটা ছিল যে প্রিন্স একদিন তার
জায়গায় আসবে, আর আমি সবসময় প্রিন্সকে ইন্সপায়ার করতাম, প্রিন্স আমার বাবা যখন তার ফার্স্ট চাকরি করে অ্যাডভান্স কোম্পানিতে, তখন আমরা একটা সাবলেট বাসায় থাকতাম, আমাদের একটা চৌকি ছিল, ছোট্ট একটা খানাডুলি ছিল, আমরা ফ্লোরে বসে খাইতাম, আজকে আমি চারতলায় বিল্ডিং এ থাকি, কেন থাকি, আজকে সে কিছু করতে পারছে, তুমিও করতে পারবা, তুমি শুধু ভরসা রাখো, নিজের সাহস রাখো, আমি সবসময় প্রিন্সকে এই কথাটা বলে আসছি, কিন্তু এই ব্যাপারটাও আমার ফ্যামিলি একটু নেগেটিভলি নিছে, আমি কেন আমার বাবার উদাহরণটা আনছি, বাট আমি কিন্তু একটা মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করছি, বারবার বরাবরই আমার প্যারেন্টস আমাকে ভুল বুঝে গেছে এখানে, যে আমি তাদের বাবার কথা কেন টানতেছি, বাট আমি সিরিয়াসলি গুরু আমি আমার বাবাকে কোনো ছোট করতে চাই নাই,
আমার বাবা তোমার বাবাকে একটা আদর্শ হিসেবে দেখিয়েছো যে আমার বাবা যদি পারে তুমি
কেন পারবে না, তুমিও পারবে, আলটিমেটলি এই মানুষটা ওর জায়গায় হলে সত্যি কথা আমি কোনোদিন 11 লাখ টাকা লোন করে একটা মেয়েকে বিয়ে করতাম না, আজকে আমি এখানে বলে যাচ্ছি আমি কোনোদিন বিয়ে করতাম না, একটা মেয়ের জন্য 11 লাখ টাকা লোন করে লাইফে এত রিস্ক নেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, লাইফে মেয়ে যাবে মেয়ে আসবে, বাট সেই কাজটা করছে, সেখান থেকে আমার প্যারেন্টস বুঝে নাই যে আমাকে কত লাভ করে, স্টিল নাও আমার বাবা 3 বছর আমার সাথে কথা বলে না, কখন আমার সাথে একটু কথা বলবে, কখন আমার একটু বুকে জড়ায় নইবে, সে দাঁড়ায় থেকে আমাকে বিয়ে দিছে।
আমি আমি একটু প্রিন্সের কাছে যেতে চাই, তুমি একটু মানে আমি প্রিন্স আমি বিষয়টা একটু পরিষ্কার হতে চাই, যেটি হচ্ছে যে নাফিসা বলল যে 3 বছর ধরে ওর বাবা ওর সাথে কথা বলে না, বাট স্টিলও তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা আজ এই অনুষ্ঠানে নবদম্পতি, প্রায় 14 মাস তোমাদের বিয়ে হয়ে গেছে, একদম যে নব সেটাও বলা যাবে না, 1 বছর তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, এই ঘটনাটা কেন, মানে কোথায় আসলে প্রবলেমটা, খটকাটা কোথায়, বিয়ে দিয়েছে কিন্তু এখনো কেন কথা বলছে না,
এটা ও বলতে পারবে না, আমি ভালো বলতে পারবো, বাবার রাগ আমি তার অবাধ্য হয়েছি, আমার জন্য লাইফে অনেক বেটার বেটার অপরচুনিটি আসছিল,
আচ্ছা মানে তুমি চাইলে আরো বেটার অপশন নিতে পারতে,
বেটার অপশন আমার জন্য তখন রেডি, কিন্তু আমি কেন চুজ করতেছিলাম না, এবং আমি বলি নাই যে আমি সুইসাইড করব, আমি বলি নাই আমি পালাই চলে যাব, কিন্তু আমি একটা জায়গায়
এর মধ্যে অনেক বিয়েও ভাঙছে,
আচ্ছা
তো আমি বাবাকে মানে বাবাকে একটা জিনিস বারবার বোঝাতে চাচ্ছিলাম যে বাবা মানুষ চেষ্টা করলে সবকিছু পারে, যে আমরা কম্পিউটার আমরা মানুষই তো কম্পিউটার
বানাই, কম্পিউটার আমাদের তৈরি
করেনি, কিন্তু আমরা সেই কম্পিউটার উপরে যদি
নির্ভরশীল
হয়ে থাকি তাহলে কেন আমরা পারবো না, পারবো হয়তো আল্লাহ গড গিফটেড কিছু কাউকে দিয়ে রাখছে,
সেটা উদাহরণ
উদাহরণ, বাট সবার মতো আমি চেষ্টা করলে আমিও পারবো, বাবাকে বুঝাতে পারতেছিলাম না, কিন্তু আমি এটাও বুঝাতে পারতেছিলাম না আমার তো আমি ব্যাক করার মতো কোনো উপায় নেই, আমি পারবো না ব্যাক করতে, সম্ভব না,
মানে বিষয়টা হচ্ছে তুমি যাকে ভালোবাসো তুমি যার উপর আস্থা রেখেছো সেই মানুষটির উপর তুমি যতই বোঝাও না কেন বাবা সে আস্থাটা রাখতে পারছিলেন না, কারণ অনেকটাকে এরকম ছিল যে তোমাদের অর্থনৈতিক যে পরিবেশটা ছিল তার কাছে প্রিন্সের মানে ওই সময়কার অর্থনৈতিক স্ট্যাটাসটা খুব একটা বেশি ছিল না, আচ্ছা এক সেকেন্ড হতে পারে সে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার না, ছেলে যতই হোক পয়সা ইনকাম করছে ব্যাংক স্টেটমেন্টও রিয়েল, বাট ছিল তো ডাক্তার ইঞ্জিনিয়ার না, এই বিষয়গুলো মানে পারিপার্শ্বিক বিষয়গুলো অনেক বেশি ম্যাটার করছে
করেছিল, আর আমার বাবার একটা বিষয় কি তার ডিসিশনটাই ফাইনাল হবে, সে সবসময় তার ডিসিশনটাকে রাইট মনে করে, কিন্তু আমার মানে আমার ইচ্ছা ছিল যে তোমার কথায় যে ভার্সিটিতে পড়তে বলেছো পড়ছি, যে কলেজে পড়তে বলছো পড়ছি, যে স্কুলে পড়তে বলছো পড়ছি। আমার লাইফের একটা ছোট ডিসিশন, সেটা কি আমার নেওয়ার অধিকার থাকতে পারে না? আমার লাইফের একটা বড় ডিসিশন, এখানে আমি কিভাবে ডিসিশনটাকে এখন আমি চেঞ্জ করব ইনস্ট্যান্ট? গুরু ঘৃণা লাগতো এটা চিন্তা করে যে আমার পাশে প্রিন্সের পরিবর্তে কেউ বসবে, আমার পাশে প্রিন্সের পরিবর্তে কেউ আমার হাতটা ধরবে, এটা চিন্তা করলেই ঘৃণা লাগতো আমার, যে কিভাবে পসিবল, ইম্পসিবল আমার জন্য। তারপরে যখন আমি আমার চাচাকে ওই কথাগুলো বলার পরে আমার চাচা আমার বাবাকে ফোন দিয়ে বলল যে আমার বাবা বাবা বংশের বড় দেখে সবাই মিয়া ভাই বলে, বলল যে মিয়া ভাই আপনি কোনো কথা বলবেন না, বিয়ে আমি এখানেই দিব নাফিজাকে, আপনি একটা দিন তারিখ বা ঠিক করেন, প্রিন্সের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করেন বা আমি প্রিন্সের সাথে দেখা করি, দেখা করে তারপর আমি প্রিন্সকে বলতেছি। তারপর আমার চাচা একটা ডেট ফিক্স করলো, প্রিন্স আমি আমার চাচা সনি মিরপুরে সনি সিনেমা হলের ওখানে একটা রেস্টুরেন্ট আছে ভিআইপি রেস্টুরেন্ট, হ্যাঁ ওইখানে দেখা করলাম বিকালবেলা, দেখা করে আমরা বসলাম, ও কাকাওর সাথে কথা টথা বললো। আমার চাচা আমাদের দুইজনকে একটা আমাদের সাথে দুইজনের সাথে আলাদা আলাদা কথা বলছে, দুইজনকে কমন কোশ্চেন করছিল, কমন কোশ্চেন হলো ওকে কমন করছিল যে নাফিজাকে কেন বিয়ে করতে হবে, আর আমাকে কোশ্চেন করছিল প্রিন্সকে কেন বিয়ে করতে হবে। আলটিমেটলি আমরা দুই জায়গায় থেকেও না দুজন একই উত্তর দিছিলাম।
কি উত্তর দিয়েছিল?
আমরা দুজন দুইজনের কাছে কমিটেটেড।
আচ্ছা, এটাই মানে খুবই শক্তিশালী একটি কমিটমেন্ট, মানে এই বিষয়টাই হয়তো এখনকার সময়ে অনেক হালকা হয়ে গেছে। তোমার কাছে যে প্রশ্নটা ছিল কিংবা উত্তরটা ছিল, প্রিন্সের কাছে যে উত্তরটা ছিল, এই উত্তরটা যদি প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে বহাল থাকে আমার মনে হয় কোন সম্পর্ক মোচড়াবে কিন্তু ভাঙবে না।
গুরু এখানে একটু কথা অ্যাড করতে চাই কি, আমরা না এই যে 11 বছর প্রেম করছি, বিয়ের আগে 10 বছর প্রেম করছি, আমাদের প্রেমটা না কোন রেস্টুরেন্টের প্রেম ছিল না, গার্লফ্রেন্ডের বার্থডেতে বা আমাদের লাভ অ্যানিভার্সারিতে রেস্টুরেন্ট ভাড়া করে 10-15 হাজার টাকা খরচ করে গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার মতো প্রেম আমাদের ছিল না। আমরা দুইজনই তখন স্টুডেন্ট, প্রিন্স খুব স্ট্রাগল করতেছিল কারণ তার বাবা নাই। আমাদের প্রেমটা হয়তো দর্শকের কাছে একটু হাস্যকর লাগতে পারে ব্যাপারটা শুনলে, আমাদের প্রেমটা ছিল বোটানিক্যাল গার্ডেনের প্রেম। আমরা এই 10 বছর বোটানিক্যাল গার্ডেনে পার করছি, খুব কিছু কিছু সময় আমাদের যদি প্রিন্সের পকেটে 10 টাকার জায়গায় 20 টাকা হতো, যে সে 20 টাকার জায়গায় 10 টাকা আমার জন্য এখন খরচ করতে পারবে, হয়তো তখন প্রিন্স আমাকে রেস্টুরেন্টে
নিয়ে আসতো। এক কথায় তোমাদের প্রেমটা লোক দেখানো প্রেম ছিল না, যেটা ছিল বাস্তবতাকে মেনে ওই মুহূর্তে যে বহিঃপ্রকাশ করা উচিত ছিল সেটাই তোমরা খুশি থাকতা, এবং এটাই আসলে প্রেম হওয়া উচিত, এটাই ভালোবাসা হওয়া উচিত। এবং তোমার যে কথাটা তোমাদের চাচাকে বলেছিল যে আমরা দুজন দুজনের কাছে কমিটেড, এই মানে অনুভূতিটা যদি প্রত্যেকটা সম্পর্কের প্রত্যেকটা মানুষের ভেতরে থাকে আমার মনে হয় না যে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার চান্স থাকে। যেটা আমি বললাম যে অনেক দেখো সম্পর্কে ঝগড়া থাকবেই, তো এই ধরনের কমিটমেন্ট যদি এই ধরনের চিন্তাভাবনা যদি আমাদের সম্পর্কে মানুষজনদের ভেতরে থাকে যে কোনো সম্পর্ক মোচড়াবে খুবই স্বাভাবিক কিন্তু ভাঙবে না। বাট আজকে আসলে ভাঙার হারই বেশি আজকালকার চারিদিকে।
গুরু একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি যে নাফিজাকে গাড়িতে যখন আমাদের এখন কিন্তু সব হয়েছে ঢাকা সিটিতে, নিজেদের চলার মতো একটা পার্সোনাল গাড়ি আছে, নিজেদের থাকার মতো একটা বাসস্থান আছে, ঠিক আছে, যতটুকু মানে সুখে থাকা যায়, সুখে থাকা বলতে যা বোঝায় খুব কষ্ট করে করে। আজকে দর্শক দুদেশে একটা কথাই বলি,
শ্রোতাদের উদ্দেশ্যে,
হ্যাঁ যে শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি যে আজকে কিন্তু নাফিজা আর আমি নিজেদের ছোট একটা থাকার ঘর তৈরি হয়েছে নিজেদের, এবং সেই ঘরে আমি এখন ফার্নিচার কিনতে যাই, একসাথে কিনতে যাই, কোনো ফার্নিচার পছন্দ হয় না, ঠিক আছে, আমাদের জমানো টাকা থেকে আমরা ফার্নিচার একটু একটু করে আমাদের বাসায় মানে টাকা জমাচ্ছি, কিনছি, হয়তো আগামী 2 মাসের মধ্যে আমরা আমাদের নিজেদের বাসায় উঠবো,
নিজেদের গাড়িও আছে,
নিজেদের পার্সোনাল একটা গাড়ি কিনেছি, ঠিক আছে, সেখানে সেই গাড়ি করে আজকে অনুষ্ঠানে আসছি। আসার পথে নাফিজার সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে একটা বিষয়, সেটাই উল্লেখ করছি, সেটা হচ্ছে কি আমরা বাবা মার ভালোবাসা বুঝি না। নাফিজাকে বারবার বলছি তোমার বাবা দেখতে চায় যে তুমি সেফ জোনে আছো কিনা, তোমার বাবা বারবার একটা কথাই বলছি, তুমি একদম কাউন্টার দিবা না এটাই, আমি এটাই বুঝতে পারি যে উনি যদি বাবা আমি ওনার চোখের দিকে তাকালে এটাই বুঝি উনি বারবার আমাদেরকে আঘাত করছে যাতে পরবর্তীতে যেন ভেঙে না পড়ি, বাট এটা নাফিজা বুঝতে চায় না। বাট আজকে অনুষ্ঠান থেকে তুমি বুঝে নাও যে তুমি এটা বুঝতে পারছো না, কারণ তুমি এখন ইমোশনাল, বাট তোমাকে যতবার লোহা যতই পিটাবে ততই শক্ত হবে, উনি তোমাকে বেশিরভাগ শক্ত করে তুলতে চাচ্ছেন এবং তুমি যাতে না ভাঙো, আজকে উনি পিটাচ্ছেন তাই তুমি এখন ভালো আছো, তাই তুমি নিজের একটা গাড়ি করে তুমি আজকে প্রোগ্রামে পর্যন্ত আসতে পারছো,
ফ্লাইটে উঠতে যাচ্ছ,
হ্যাঁ তুমি আসতে পারছো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনার একটা সাপোর্ট অলওয়েজ আছে, বাট যেটা অদৃশ্য আমরা বুঝতে পারি না, বাট এই সাপোর্টটা উনি যদি না পেটাত, উনি যদি রাগ মন্দ না করত, তুমি কিন্তু এই লেভেলটাতে কখনোই আসতে পারত না, কোনোদিন সম্ভব না। কারণ তোমাকে যত বেশি মানে পিছনে তারা করবে, মানে যদি আমরা যদি বলি রেড বুল গেম, কখনো কেউ দেখেছি কিনা আমি জানি না, যে রেড বুল গেমটা যখন আমরা যখন দেখি যে সার যখন তারা করে তখনই মানুষ দৌড়ায়, যখন তারা না করে তখন মানুষ ঝিমিয়ে যায়। তো এই জন্য হচ্ছে উনি ওই রোলটাই প্লে করছে ওই জায়গাটাতে আমি মনে করি, এবং উনি যতই আমাদেরকে আঘাত করছেন এবং আঘাত করে যাবেন যতদিন পর্যন্ত আমরা ওই লেভেলটাতে না পৌঁছাব, মানে আমার ধারণা এটাই। এবং আমি প্রত্যেক ওনার প্রত্যেকটা জায়গায় আমি পজিটিভ সাইনটাই দেখি, ইভেন এখন পর্যন্ত যতই হোক আমরা কষ্ট পাই, আসলে আমি একদম আমার সাইড থেকে খুবই পজিটিভলি দেখি যে উনি চায় যে হ্যাঁ আমরা পারতেছি, তাই উনি আরো পেটাচ্ছেন, আমরা আবার পারতেছি, উনি আরো পেটিয়ে যাচ্ছেন, মানে উনি চায় যে আমরা যেন সেই লেভেল পর্যন্ত পৌঁছাই।
আমার মনে হয় যে তুমি প্রিন্স ব্যক্তিগত জীবনে প্রচন্ড স্ট্রং মাইন্ডের একটি ছেলে এবং খুব পজিটিভ মাইন্ডের ছেলে, মানে হাজারো নেগেটিভের ভেতরে তোমার সবকিছুকে প্লাস, যে আমরা বলি না মাইনাসে মাইনাসে প্লাস, তো অঙ্কের ওই সূত্রটা তোমার জীবনে খুব কঠিনভাবে তুমি কাজে লাগাও, সকল মাইনাস থেকে তুমি প্লাস করে ফেলো। আর নাফিজার যেই কথাটা ছিল, মানে প্রিন্স যে কথাটি বলল যে তোমার বাবা মার প্রতি এখনো তোমার অভিযোগ যে তারা কেন তোমার সাথে এমন করছে, এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করবো, বলো।
অভিযোগ না দাদা, আমি গুরু অভিযোগ না, আসলে আমি মানুষ এখনো বাবার কাছেই থাকি, বাবা কিন্তু আমাকে ফেলে দেয় নাই, আমার এমবিএ কমপ্লিট করাচ্ছে, আলটিমেটলি আমার এমবিএটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে, দু এক মাস পরে আমি আমার নিজের বাসায় উঠবো, নিজের ফ্ল্যাটে উঠবো, কিন্তু বাবা মার যে ভালোবাসাটা না, এই তিন বছরে সে ভালোবাসাটা আমি আর পাই নাই, হারাই গেছে। হ্যাঁ হয়তো মানে রাগ মানুষ
দেখাচ্ছে না, ওটা তোমাকে স্ট্রং করার জন্য আর কিছুই না, তুমি একদম মানে বুঝে নাও, এটা শুধু তোমাকে স্ট্রং করার জন্য, তুমি যাতে নিজের পায়ে হাঁটতে পারো, প্লিজ আর কিছুই না, অনেস্টলি।
আমি জানি না আসলে,
তুমি কিন্তু অনেক সৌভাগ্যবতী
গুরু, আমি এটা স্বীকার করি,
কারণ হচ্ছে আজকে সকল ঝামেলার মূল কাঠি তো এই পাত্রটি, মানে যদি এই পাত্রটি না হতো তাহলে তোমার বাবা মার কাছ থেকে হয়তো ভালোবাসা কোনো কমতি হতো না, তো যাকে নিয়ে প্রবলেম সেই ছেলেটাই কিন্তু দেখো তোমার বাবা মার পক্ষ নিয়ে বলছে যে না, তারা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে পেটাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দৌড়ের উপর রাখছেন, ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াতে থাকবো এবং সেই জায়গায় যে পৌঁছাবো যেখানে তোমার বাবা কিংবা তোমার মা তোমার হাজবেন্ডকে দেখতে চায়, প্রিন্সকে দেখতে চায়। তো এত পজিটিভ মাইন্ডের জামাই পাওয়াটা কিন্তু আসলে কম ভাগ্যের বিষয় না, রিয়েলি মানে তুমি অনেক ভাগ্যবতী একটি মেয়ে যে এত চমৎকার একটি ভালো মন মানসিকতার স্বামী তুমি পেয়েছ। মাইক্রোফোনের সামনে বসে আছে বিধায় কিন্তু না, কারণ আমার সামনে প্রচুর লোক বসে থাকে, বিগত বহু বছর ধরে তো এই অনুষ্ঠান করে আসছি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে, তো মানুষকে মোটামুটি আমি বলবো না যে একদম মুহূর্তের মধ্যে পরীক্ষা করে ফেলতে পারি, সেরকম ক্ষমতা হয়নি, বাট আমার সামনে মোটামুটি আমি বুঝতে পারি, কাউকে দেখলে কথা বললে মোটামুটি বোঝা যায়, এবং আমার কাছে এতটুকু মনে হয় যে প্রিন্স ব্যক্তিগত জীবনে খুব কি বলে ওটাকে, মানে সঠিক বাংলা শব্দটা হচ্ছে এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট বিষয়টা হচ্ছে তোমার আত্মসম্মান বোধ অনেক বেশি। হ্যাঁ, মানে তোমার আত্মসম্মান বোধকে অনেক বেশি, যে না মানুষ তোমাকে আঘাত করলো ওটাকে তুমি হালকাভাবে ঠিকই নাও, বাট তাকে তুমি পজিটিভলি অ্যান্সারটা আবার দিয়ে দাও তুমি কিছু করে, মানে এই কারণে বলছে তুমি খুব আত্মসম্মান বোধ তোমার আছে, আর এটা না থাকলে আসলে কোনো পুরুষ না কোনো মানুষই মানুষ না, সেটা আমি মনে করে থাকি। ওই যে আমরা প্রায় বলি যেটা পুরুষ না ওটা মানে মেয়ে মানুষ না, এরকম বলাটা ঠিক না, প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মসম্মান বোধটা থাকা উচিত। আমার কাছে মনে হচ্ছে তোমার আত্মসম্মান বোধটা প্রচুর, কারণ ওই যে শ্বশুরকে বলেছিল 1 লাখ টাকা ইনকাম করে দেখাবো, তুমি কিন্তু করে দেখিয়েছো, তোমার ওই আত্মসম্মান বোধ কিংবা জেদ ওই বিষয়গুলো আছে, বাট তোমার জেদ আত্মসম্মান বোধের যে বহিঃপ্রকাশ সেটা বাজে ভাবে না, পজিটিভলি খুব সুন্দর ভাবে, এটা শিক্ষণীয় একটি বিষয়
না। এই 3.5 বছরে কিন্তু আপনি দেখেন, 3.5 বছরে কিন্তু অনেক কিছু হয়েছে, এখন আলটিমেটলি ইনকাম কিন্তু 2 লাখ প্লাস, মান্থলি ইনকাম 2 লাখ প্লাস, মানে এটা যদি উনি না বলতেন
হয়তো জেদটাই হতো না।
এক্স্যাক্টলি, মানে আপনার পিছনে কিন্তু ওই শক্ত ফাউন্ডেশনটা কিন্তু আপনাকে কিন্তু এখনো যদি বলতে চান যে একটা বাড়ি করার ফাউন্ডেশনটা কি, আমাকে গড়ার ফাউন্ডেশন কিন্তু আমার পায়ের নিচে ওর বাবা, মানে আমার পায়ের নিচে বাবা বলতে এটাই বুঝাচ্ছি যে ওর বাবাটাই হচ্ছে আমাকে, ওর আব্বুই কিন্তু আলটিমেটলি অদৃশ্যভাবে আমাকে ধরে রাখছে শক্তভাবে,
তোমার টোটাল
ফাউন্ডেশনটাই
তোমার শ্বশুর,
মানে ওনার কথাগুলো বলেন ওনার যাই বলেন ঠিক আছে, ফাউন্ডেশনটাই কিন্তু উনি, আর উনি যদি ভেঙে যায় মানে উনি যদি আর আমার পিছনে তাড়া না করেন
তুমিও ভেঙে যাবা,
ইনকামটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে, তাই না? এটাই কিন্তু মনে হয় আমার কাছে।
অনেক ভালো লাগলো তোমাদের কথাবার্তা শুনে। আসলে আমি ভেবেছিলাম যে খুব মানে পুতুপুতু প্রেম কাহিনী হবে, পুতুপুতু প্রেম কাহিনী কাহিনী থেকে সবচেয়ে বড় কথা অনেক কিছু শেখার আছে। তোমাদের অনেক ট্র্যাজেডি গেছে, যে ট্র্যাজেডিগুলো আসলে হয়তো ওরকম না যে মার মার কাট কাট। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে তোমার কথাতে, ব্যক্তিগত প্রিন্সের কথাতে, তুমি খুব গোছানো, খুব গঠনমূলক চিন্তাভাবনার মানুষ এবং খুব ভেবে কাজ করতে চাও এবং খুব তাৎক্ষণিকভাবে বুদ্ধি নিতে পারো তুমি। এটা খুব ভালো ক্ষমতা তোমার একটা, যে বুদ্ধির কারণে তুমি অনেক ক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষকে বাঁচিয়েছ। সো ইটস এ ভেরি গুড সাইন। আর নাফিজার ক্ষেত্রে বলবো, নাফিজার প্রচন্ড ইমোশনাল, মেয়েরা মনে এমনি একটু বেশি ইমোশনাল হয়ে থাকে, আর সেটা যদি কাছের মানুষের কাছ থেকে আঘাত পেয়ে থাকে তাহলে তো সেই ইমোশনকে ধরে রাখা যায় না, যে বেরিবাদের মতো শুধু পানি আর পানি চারিদিকে থাকবে। আমি একটা কথা বলতে চাই আসলে তোমাদের কথা প্রসঙ্গে, আমি এটা কারোর পক্ষ নিয়ে না, নিউট্রাল ভাবে মানে নিরপেক্ষভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে নাফিজার অভিযোগ কিংবা অনুযোগ থেকে না, আমাদের বর্তমান সময় প্রত্যেকটা বাবা মার প্রথম চাহিদা থাকে, এখন না মানে আমার সে ছোটকালে যখন বুদ্ধি হতো আমার বোনদের যখন বিয়ের কথা তো তখন থেকে দেখতাম যে ছেলে কি ডাক্তার না ইঞ্জিনিয়ার। ব্যাংকার তো রিসেন্টলি 10 ইয়ার্স ধরে হয়েছে এরকম, আগে একটা শুনতাম যে জর্জ ব্যারিস্টার উকিল অথবা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার। ডাক্তার ইঞ্জিনিয়ারটা কমন, এটা আজীবন ছোটকাল থেকে শুনে আসছি, সবসময় থাকবে। এখন আমার কথাটা হচ্ছে আমি বাবা মার মানে এই মুহূর্তে অনেক আঙ্কেল আন্টিরা শুনছেন, অভিভাবকরা শুনছেন, তাদেরকে সম্মান রেখে বলছি, প্রত্যেকটা মানুষকে সম্মান রেখে বলছি, কাউকে কোনো আঘাত দেবার জন্য না। সেটা হচ্ছে যে আমাদের সমাজের কিংবা বিশ্বের যত উন্নয়ন আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার মানে বিষয় দুটো হয়ে গেছে যে তাদের যেই ফিউচার কিংবা তাদের যেই অবদান সমাজে, তাদের যেমন ডাক্তারকে বলা হচ্ছে গড, সেকেন্ড গডের মতো, যে তারা মানুষকে বাঁচিয়ে থাকে, ইঞ্জিনিয়ারদের বলা হয় তারা তৈরি করে থাকে, আবিষ্কার করে থাকে, দ্যাটস তাদের ভূমিকাটা অনেক বেশি। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া যে কোনো মানুষ মানুষ না আমার মনে হয়, কিংবা কোনো ছেলে তার মেয়েকে ভালো রাখতে পারবে না, এই চিন্তাধারা থেকে আমাদেরও মনে হয় একটু সরে আসা উচিত। কারণ বর্তমান বিশ্বায়নের যুগে প্রচুর পেশা আছে, প্রচুর উদাহরণ আছে, প্রচুর মানুষ আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার না, যারা তার মাকে মানে মেয়েকে ভালো রাখতে পেরেছে, তার বোনকে ভালো রাখতে পেরেছে। আর এমনও প্রচুর উদাহরণ আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, অনেক বড় বড় সার্টিফিকেট আছে, কিন্তু পত্রিকার পাতায় শিরোনাম হয়ে আসে যৌতুকের জন্য মেয়েকে মেরে ফেলেছে, পরকীয়া করছে ঘরে বউ রেখে, পেশাগত জীবন হতে তারা ডাক্তার, পেশাগত জীবন হতে তারা ইঞ্জিনিয়ার, কিংবা তার থেকে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আছে। আসলে মানুষকে বিচার করা উচিত তার মন মানসিকতাতে। বাট এটাও অপর পক্ষে সত্য যে একটি বাবা কিংবা একজন মা যখন তার সন্তানকে একটি ছেলের হাতে তুলে দেয়, ছেলেটা আসলে তার মেয়ের দায়িত্ব নেবার যোগ্যতা রাখে কিনা সেই বিচারটি করা অবশ্যই জরুরি। কারণ তাহলে বাবা মা হয়ে লাভ কি, আমি আমি বাবা মা হব কেন? বাট ওই যে গো ধরে থাকা যে ডাক্তার হলেই দেবো, ইঞ্জিনিয়ার হলেই দেবো, ডাক্তার না হলে আমার মেয়েকে সুখে রাখতে পারবে না, আমার বোনকে সুখে রাখতে পারবে না, এই চিন্তাভাবনা এই 21 শতকে এসে আমাদের মনে হয় যে আমাদের একটু ভাবা উচিত, একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এর বাইরে আসলে বেশি কিছু বললে আবার অন্য মানে দাঙ্গা বেঁধে যেতে পারে, ডাক্তাররা খেপে যেতে পারে, ইঞ্জিনিয়াররা খেপে যেতে পারে। তো আসলে কাউকে ব্যক্তিগত আঘাত করার জন্য না, এটা আমার ব্যক্তিগত অনুভূতি থেকে দেখেছি যে অনেকের ক্ষেত্রেই যে ছেলে কি ডাক্তার, ছেলে কি ইঞ্জিনিয়ার, এবং ছেলে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার হলেই সে একমাত্র পৃথিবীর জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আর বাকি সব আসলেই মানে যে বলে না যে গাঙের জলে ভেসে এসছে, তো বিষয়টা হচ্ছে ওরকমই যে বাকি সবাই হয়তো গাঙের জলে ভেসে এসছে আর বাকি সবাই হচ্ছে একদম। তো মানুষকে মানুষ হিসাবে বিচার করি, যোগ্যতাতে বিচার করি, মন মানসিকতাতে বিচার করি, পদবি তো আসলে ওটা কিছু সময়ের জন্য, বাট মানুষটা কি মনটা কি এটা কিন্তু সারা জীবনের জন্য। তো ওই বিষয়টার দিকে যদি একটু বেশি খেয়াল রাখি, আর আমার মেয়ে সুখী হয় কিনা, আমার বোন সুখী হয় কিনা, ও কিসে সুখী হয় এই বিষয়টা আসলে একটু জরুরি। কারণ জোর করে কিন্তু যেমন মন পাওয়া যায় না, জোর করে কারো সংসারও বাঁধা যায় না। আমরা অনেক ক্ষেত্রে মনে করে থাকি যে না জোর করে দিয়ে দেবো, বাট ভাবি না এতে কিন্তু সম্পর্ক একটা না, সম্পর্ক কয়েকটা নষ্ট হয়। সাপোজ আজকে মানে যদি এমন হতো যে নাফিজা অন্য কাউকে বিয়ে করছে, হয়তো বাবা মার কারণে, বাবার মন রক্ষার কারণে বিয়ে করলো, তাহলে কি হতো? নাফিজা যার সাথে বিয়ে করত সে ছেলেটি জীবনে সুখী হতো না, কারণ নাফিজা তাকে ভালোবাসতে পারত না প্রথম পর্যায়ে। তাই হতো, সে ছেলেটার কপাল গেল, নাফিজারও কপাল গেল, আরে যে পাত্রটি এখন জামাই হিসাবে বসে আছে যদি এ পাত্র না হতো তাহলে এরও কপাল যেত। তো মানে একসাথে কিন্তু, এবং মেয়েরা যদি ভালো না থাকে, ছেলেরা যদি ভালো না থাকে, আলটিমেটলি কিন্তু বাবা মাও ভালো থাকে না, এটাও কিন্তু সত্য। আজকে যদি নাফিজা কষ্টে যেমন আছে, হয়তো বাবা মাইক্রোফোনের সামনে এসে বলতে পারছে না, আজকে নাফিজা একটা সুযোগ পেয়েছে বিধে মাইক্রোফোনের সামনে এসে গুরুর সামনে অনেক কথা বলছে, ওর বাবারও কিন্তু হয়তো অনেক কষ্ট থাকতে পারে, যেটা মাইক্রোফোন নাই বিধায় হয়তো কেউ শুনছে না। আমি কি বুঝতে পারছি কথাটা? কষ্ট কিন্তু সবারই আছে নাফিজা। তো প্রত্যেকটা সম্পর্ককে আমরা সম্মান দিই, প্রত্যেকটা অনুভূতিকে আমরা ভালোবাসি, তাহলে আমার মনে হয় যে ভালো কিছু হবে, আবার এটাও আশা করা ঠিক না রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনের শুরু করাটা খুব জরুরি। তুমি যেমন পরিবর্তনের একটা শুরু করেছো, আমি বলবো যে তুমি তোমার জায়গাতে স্থির ছিলে যে না, আমি সরে আসব না, আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব, কিন্তু আমার বাবা মার অনুমতি নিয়ে। এবং সেটা হয়েছে, দুবছর সময় লেগেছে একটা ফ্ল্যাট করতে, গাড়ি করতে, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে। আরো কিছুদিন সময় যাওয়ার পর যখন সেই জায়গাটায় চলে যাবে যে জায়গাটায় তোমার বাবা প্রিন্সকে দেখতে চাইতো, তখন দেখবে তোমার বাবাই তোমাকে ডেকে বলছে যে আয় মা কাছে আয়। তো ওই দিনটা হয়তো আসবে, কারণ ভালো দিন একটু দেরি করে আসে, খারাপ দিনের আমরা চোখে বেশি পড়ে। যেমন আমাদের আশপাশে অনেকে বলে না যে ভালো মানুষ নয়, ভালো মানুষ কিন্তু বেশি, বাট ভালো মানুষ তো চোখে কম পড়ে, কারণ তারা তাদের ওই বাহ্যিক আচরণটা একটু কম করে, খারাপরা একটু বেশি লাফালাফি করে, যে কারণে খারাপদের চোখে পড়ে। ঠিক একইভাবে খারাপ দিনটা অল্প সময়ের জন্য দেখা যায়, বাট আলটিমেটলি খারাপের স্থায়িত্বটা কম হয়। ভালো দিন আসবে, ভালো সময় আসবে, তোমার যে ইচ্ছাটা যে তোমার বাবা তোমাকে ডাকে না, ভালোভাবে কথা বলে না, সেই ইচ্ছাটা পূরণ হবে, জাস্ট ধৈর্য রাখো, এছাড়া আর কিছু। এটা আসলে বলার উদ্দেশ্য ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও মানুষ ভালোবাসতে পারে, সংসার সুখের হতে পারে, সেই বিষয়টার প্রতি বিশ্বাস রাখা উচিত। আর ডাক্তারও ভালো, ইঞ্জিনিয়ার ভালো, কারণ ভাই আলটিমেটলি অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে হবে, পরে আবার কোন ডাক্তার শুনলে বলবে এই লোকের চিকিৎসা করা যাবে না। তো সকলকে বলছি যে প্রত্যেকটা মানুষকে সম্মান রেখে যে ভালো সবাই, সেটাকে খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়, এ দুটো বিষয় মনে রাখবেন। খুঁজেও যেমন নিতে হয়, বুঝেও তেমন নিতে হয়। বিদায় বেলায় যদি কিছু বলতে চাও দুজন।
হ্যাঁ, একটি কথাই বলি যে তুম শ্রোতারা যারা শুনছ, ঠিক আছে, নাফিজ আমাকে একটা প্রশ্ন করেছিল, তুমি আমাকে কি দেখে, তুমি আমার মনটাকে ভালোবাসো নাকি দেহটাকে? আমি বলেছিলাম যে আমি তোমার দেহটাকে বেশি ভালোবাসি। দেহটাকে ভালোবাসলেই আপনি মনটাকে ভালোবাসেন, মন বলতে কিছু নাই, আছে শুধু ব্রেন। আর ভালো যখন বাসবেন পায়ের তালু থেকে একদম মাথা পর্যন্ত, মনে হয় যে শরীরের একটা অংশ যদি কেটে ফেলেন, ঠিক আছে, মনে হবে যে আপনি ব্যথা পাচ্ছেন। মানে এটা হচ্ছে মানুষের সবসময়, আপনার একটা হিজড়ারও কিন্তু মন আছে, তাই বলে আপনি একটা হিজড়াকে বিয়ে করবেন না। আপনি একটা, তার মানে কি আপনি আলটিমেটলি মিথ্যা বলছেন, ওই মেয়েটাকে মিথ্যার আশ্রয় মধ্যে রাখেন না যে আমি তোমার মনটাকেই খুব ভালোবাসি। আসলে এটা একটা মিথ্যা কথা ছাড়া কিছুই না। সো আপনি, আমি বলবো এটাই যে প্রিয় শ্রোতা, আপনারা সকলেই মানুষের দেহটাকে ভালোবাসেন, দেহটাকে ভালোবাসলেই মাইন্ডটা ওটার মধ্যেই আছে, সবকিছু ওটার মধ্যেই থাকে। সো এ টু জেড পর্যন্ত, পায়ের তালকে মাথা পর্যন্ত ভালোবাসুন সবাইকে, মন থেকে ভালোবাসুন। আর অবশ্যই বাবা মার পছন্দ মতো, বাবা মা যাকে কাছে দিতে চায় তাকেই বিয়ে করুন, এবং নিজে যদি পছন্দ করে থাকেন বাবা মাকে রাজি করে বিয়ে করান, কখনোই পালিয়ে যাবেন না। বাবা মারা অনেক কষ্ট পায়, কারণ ওরা আমাদেরকে, ওরা আমাদের জন্য অনেক করেছে, আপনি কখনোই ওটা শুট করতে পারবেন না, কখনোই সম্ভব না। আর ভালোবাসাকে তো আমরা অবশ্যই মূল্যায়ন করি, কিন্তু বাবা মার ভালোবাসাটা বোঝা যায় না, ওটা শুধু অনুভব করতে হয়। আপনি যখনই কোনো নেগেটিভ কিছু পাবেন, অবশ্যই ওটাকে পজিটিভ সাইন হিসেবে বেছে নেন, দেখবেন যে অনেক দূরে এগোতে পারবেন। আর আপনার মনের স্পিরিটটা, আপনি যে কোনো কাজ করতে গেলে 100% কনফিডেন্স না, আমি বলবো আপনি 200% কনফিডেন্স, 2000% কনফিডেন্স, অথবা 2 বিলিয়ন% কনফিডেন্স। আপনার কনফিডেন্স লেভেল যদি অনেক লো হয়ে যায়, আপনি কনফিডেন্স লেভেলটা অনেক দূর পর্যন্ত রাখেন, যাতে কমতে কমতে যেন অ্যাটলিস্ট 100 এসে টাচ করে, তাহলে আপনি যে কোনো কাজ রিস করতে পারবেন। থ্যাংক ইউ।
চমৎকার নাফিজা, যদি তোমার কান্না থামে
না গুরু, আমি এখন হাসতেছি।
হ্যাঁ বলো, বিদায় বেলা কি বলতে চাও শ্রোতাদের উদ্দেশ্যে?
শ্রোতাদের বলতে চাব যে
সবাই একটা করে দূরবীন কিনেন।
দূরবীন কিনতে বলবো না, যারা আজকে প্রোগ্রামটা শুনছেন সবাইকে বলবো যে ভালোবাসাটা রেস্টুরেন্টের ভালোবাসা বানায়েন না, প্লিজ। রেস্টুরেন্টের ভালোবাসা না, ভালোবাসাটা হওয়া উচিত
ভালোবাসাটা ভুলে যাবো। তুমি রেস্টুরেন্টের কথা বললে তো ভালোবাসাটা এখন বুফে হয়ে গেছে, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে, তো বুফে না খেয়ে এক ভালোবাসাতেই থাকে, একটু এক ভালোবাসাতে থাকি। তো সেই অভ্যাসে আমাদের থাকতে হবে, সেই নীতিতেই আমাদের থাকতে হবে। হ্যাঁ বলো।
আর আমার রিলেশনে প্রথম থেকে আমার অনেক ফ্রেন্ড, সবার নামটা বলা পসিবল হচ্ছে না, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং এমবিএ লাইফের পর্যন্ত যত ফ্রেন্ড আছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, তাদের জন্য আমি আজকে হয়তো আমি প্রিন্সের। আর তার চেয়ে বড় কথা, উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে উপরওয়ালা চাইছে দিয়ে বিধায় হয়তো আমরা আজকে একসাথে আছি। আর শ্রোতাদের কাছে রিকোয়েস্ট যে ব্রেকআপ করেন না, একজন আরেকজনকে কষ্ট দিয়েন না, কষ্ট একজনকে কষ্ট দিয়ে না কখনো নিজে ভালো থাকা যায় না। আমরা যে বলি না ভালোবাসার মানুষ ভালো থাকুক, ভালোবাসার মানুষকে সাথে নিয়ে ভালো থাকেন। আরেক ভালোবাসার যে আপনাকে ভালোবাসতেছে তাকে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে কখনো ভালো থাকা যায় না।
অনেকে তো থাকে, কিভাবে থাকে তাহলে?
সেটা
না আরেকদিন আলোচনা করবো, কারণ এটাই বললাম না যে তুমি যে কথাটা বললে যে ভালোবাসাটা বুফে হয়ে গেছে, তো আজকে এই রেস্টুরেন্টের ভালোবাসার বুফের টেস্ট অনেক ভালো, 599 টাকায়, কালকে ওখানে 499 টাকায়, কোন জায়গায় আর আগে তো বুফের একটা রেঞ্জ ছিল, এখন কমতে কমতে এত কমে গেছে যে এখন 200 টাকা তো বিভিন্ন জায়গায় বুফের ভালোবাসা পাওয়া যায়। তো এই কারণে হচ্ছে বুফের পেছনে না দৌড়ে, মানে আমি সরি বুফের রেস্টুরেন্টের বিজনেসের কথা বলছি না ভাই, আমি জাস্ট একটু বুফে ভালোবাসার কথা বলছি, যে এই মেয়ের কাছ থেকে একটু ভালোবাসা কিংবা ওই ছেলের কাছ থেকে, ওই ছেলের কাছ থেকে, বিকালের কাছ থেকে, দুপুরের কাছ থেকে, রাত্রের কাছ থেকে, এরকম ছিন্ন 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 ভালোবাসা না নিয়ে সঠিক মানুষকে নির্বাচন করুন, সঠিক মানুষকে ভালোবাসো। বাবা মা সবসময় বুঝবে এটা আশা করা ঠিক না, বাবা মাকে বোঝাতে হবে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার বিশ্বাস দিয়ে, রেসপেক্ট দিয়ে ভালোবাসাকে বোঝাতে হবে। ভালোবাসা আসলে কিন্তু সস্তায় পাওয়াও যায় না, সস্তায় বিশ্বাস করানো যায় না, আর যে ভালোবাসা সস্তায় পাওয়া যায় ওটার পরিণতি মনে সস্তায় হয়।
আর আরেকটু জিনিস গুরু বলতে চাই, বাবা মাকে কখনো বলতে পারি নাই যে আমি যে ডিসিশনটা নিয়েছি তার জন্য তারা অনেক কষ্ট পাইছে, বাট আমি সরি, আমি তাদের কাছে সরি, তারা শুনতেছে না, জানি না এই জিনিসটা তাদের কাছে কোনোভাবে পৌঁছাবে কিনা কোনোদিন।
তুমি বললে আমি পৌঁছে দেবো, তুমি যদি বলে দায়িত্ব তখন নিতে পারবো, আমি পৌঁছে দিতে পারবো।
আমি সরি তাদের কাছে, আমি তাদের আগের সন্তানটি হইতে চাই
ইনশাআল্লাহ। উপর আল্লাহ শুনেছেন, আমরা সবাই শুনেছি তোমাদের ভালোবাসার কোনো খাদ নেই, খাদ থাকলে এখানে এসে এত চোখের জল ফেলতে পারতে না, কিংবা এত সুন্দর করে গুছিয়ে বলতে পারতে না, কারণ মিথ্যা কথা খুব সুন্দর করে ঘন্টা পর ঘন্টা বলা যায় না, 2-4-5 মিনিট বলা যায় এটা বিশ্বাস করি, কিন্তু ঘন্টা পর ঘন্টা এত মিথ্যা কথা বলা যায় না, যেখানে দুজন মানুষ পাশাপাশি বসে আছো, তো আমার মনে হয় না যে এখানে মিথ্যার খুব একটা জায়গা ছিল। উপরওয়ালা যেহেতু দেখছেন, একটা সময় তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, দুজন দুজনকে রেসপেক্ট করো, ভালোবাসো, বাবা মাকে ভালোবেসে যাও, বিশ্বাস রাখো। আলটিমেটলি যে একটা কথা আছে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো তর্ক না করে বিশ্বাস রাখো, বাবা মাকে শ্রদ্ধা করে যাও, তারা তাদের জায়গা থেকে 100% ঠিক, তোমরা তোমাদের জায়গা থেকে 100% ঠিক হয়ে দেখাও। আমি একথাই বলি রাখতে চাই যে অভিভাবকরা তাদের জায়গা থেকে 100% ঠিক, তোমরা তোমাদের জায়গা থেকে 100% ঠিক হয়ে দেখাও। এবং আমার মনে হয় তুমি যখন তোমার সত্যকার ভালোবাসার অর্থ দিয়ে বাবা মাকে বোঝাতে পারবে কিংবা বাবা মাকে হারাতে পারবে, ওই হারার ভেতরে কিন্তু বাবা মা প্রচন্ড আনন্দ পাবে। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা যখন তোমাদের সত্যিকারের ভালোবাসা দিয়ে, সত্যিকারের সম্মান দিয়ে নিজেদের ভালোবাসাটাকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেখাতে পারবে, বাবা মা তোমাদের কাছে হেরে গেলেও ওই আনন্দটা যে বাবা মা কি পায় এটা আসলে তোমরা বুঝতে পারবে না। এবং আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাও চায় সন্তানরা তাদেরকে হারাক, এই হারার ভেতরে অনেক আনন্দ, এই জয় বিশাল জয় এই হারার ভেতরে। তাই নিজেকে সম্মান করো, ভালোবাসাকে সম্মান করো, প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করো, আলটিমেটলি তুমি যাকে সম্মান করবে সে তোমাকে সম্মান দেবে, তুমি যাকে ভালোবাসবে অপর পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা আসবে, হয়তো একটু দেরি হবে কিন্তু আসবে, এই বিশ্বাসটা রাখো। আর শ্রোতাদের বলছি যে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসবো, আজকে অতিথিকে বিদায় দিয়ে আপনি যদি আগামী পর্বে আপনার ভালোবাসার বর্ণিল কথাগুলো আমাদের মাঝে শেয়ার করতে চান, স্টুডিওতে এসে গুরুর সামনে বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, এবং আমাদের ফেসবুক পেজ যেটা facebook.com/ILoveDhakaFM সেখানে ইতিমধ্যে 3টি পোস্ট দেওয়া আছে আমাদের ফেসবুক লাইভ সহ, আপনার কমেন্টস করুন, আপনাদের মতামতগুলো নিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসব, ততক্ষণ আবার কথা হবে, ভালো থাকবেন, ফিরে আসছি একটু পরেই।
আগে বেড়াতে এবং যাবার সময় যে গানটি আমরা প্লে করে দিচ্ছি, মানে আমাদের আজকের অতিথি তা একটি গান রিকোয়েস্ট করেছিলেন তাহসানের কণ্ঠে হঠাৎ এসেছিলেন মুনসুবা জাংশন টেলিফোন থেকে, সেই গানটা শুনতে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে, ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। এটাই কি প্রণয়ের অনুভূতি, তাই কতটা পথ খুঁজে ফিরে হঠাৎ তোমার ছায়া হবা, তাই ভুলে গেছি ছিল যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। এসো না তুমি আধা ভুলে আলোতে, জুড়িয়ে নেব মায়া চাদরে। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয়
জুড়ে। শুনছেন ঢাকা FM 90.4।
আমি সে যারাই বুঝেছে সোহাগ তো।
হ্যালো চেক চেক মাইক টেস্টিং 1 2 3 সব ঠিক আছে
ওস্তাদ সব সেট আপনি শুরু করেন
ভাইয়েরা আমার বোনেরা তোমার আসছে প্রতি শুক্রবার হ্যাঁ ঠিক শুনেছেন শুক্রবার বন্ধু বান্ধবী পরিবার আর আপনার পরাণ পাখি যান সবাই মিলে শুনতে পাতুন আপনার কান
ওস্তাদ শুনবটা কি
শুনবো ভালোবাসার রঙিন চশমা বন্ধুদের প্যারা সবাইকে ম্যানেজ করতে বুদ্ধি লাগে টেরা সাথে গান বাজনার ধুমধারাক্কা তারকার সাথে জম্পেশ আড্ডা
কিন্তু ওস্তাদ আমাদের কথা বলবো কই আর শুনবো কই
ঢাকা FM 90.4 সবার জন্য আনছে এবার
কি কি কি
হ্যালো চেক এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় আমি বাসমা থাকবো হ্যালো চেক নিয়ে হ্যালো চেক এবার বলো
This is
Thaka FM 90.4
Love Hate Challenge Motivation Lies Truth Impossible Virtue Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Shunchen, Dhaka FM 90.4.
ভালোবাসার বাংলাদেশ
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক
Welcome back, dear listener. Dhaka FM 90.4 tune kore achen and yes, you're one and only Arjita Smiya kintu achi. Bhalobasha Bangladesh show niye etokkhon tumra shunchile amader ajker otithi Nafisa ebong Prince er bhalobashar golpo. Jekhane ups and down shobkichui chilo shei sathe kintu ghurshe ups and down er sathe ki korte hobe na shei sokol proshno kingba উত্তর মানে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সে সাথে কিন্তু অনেক কিছু সলিউশন দিয়েছেন তবে এই মুহূর্তে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনবক্সে পাশাপাশি আমাদের ফেসবুকের পেজ যেটার লিঙ্ক হচ্ছে facebook.com/ilovedhakafm সেখানে বেশ কিছু কমেন্ট করেছেন বন্ধুরা সো সে কমেন্ট অ্যান্ড টেক্সটগুলো একটু রিড আউট করে নিচ্ছি কারণ একটু থ্যাংকস না জানলে তো হয় না তাই না ওকে আশিক শ্রাবণ তিনি জানিয়েছেন প্রিন্স ভাইকে অনেক বেশি ধন্যবাদ তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তিনজিনা আছেন বলছেন আই লাভ ইউ ওকে উই লাভ ইউ টু অ্যান্ড ইয়েস আমাদের সাথে আরো আছেন আবুল হাসান তিনি বলছেন খুব ভালো লাগলো গল্পটা শুনে ভালোবাসাকে জয় করার জন্য ডেফিনেটলি একটা শিক্ষণীয় গল্প শুভকামনা রইল প্রিন্স অ্যান্ড নাফিজার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসি 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 তাকে ভালোবাসাকে বেঁচে থাকুক ভালোবাসা জানিয়েছেন আর কে বয়স জীব আমাদের সাথে আরো আছেন টুটু টিটু কিমার পার্থ তিনি বলছেন গুরু আমি সৌদি থেকে শুনছি বাট পুষ্পিতাকে খুব মিস করছি অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর পুষ্পিতাটাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিন সঞ্জিদা মিতু বলছেন আমার মনেও পিঁপড়া কুটকুট করে কামড়ায় বাট সেটা ছেঁকা খাওয়ার জন্য নয় আমার কমেন্টসগুলো না পড়ার জন্য সঞ্জিদা মিতু তোমার কমেন্ট কিন্তু পড়ে দিয়েছি এখন কিন্তু এই কমপ্লেন আমাকে আর করতে পারবে না রাইট ওকে আমাদের সাথে আরো আছেন হুমায়রা হুমায়রা বলছেন আপু আচ্ছা 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 নাফিজ আপুর হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ নীরব মনের ভালোবাসা একই কথা বলেছেন মাহফুজুর রহমান বলছেন দেখা হয় নাই আজ 2 মাস হলো খুব কষ্ট হয় প্রতিটা সেকেন্ড ওকে গুরুকে জানিয়ে দিব আপনার কষ্টের কথা জাহাঙ্গীর আলম রাজ আছেন সাথে জমেছে মেঘ আকাশে আছেন আমাদের সাথে জাহিদুল ইসলাম রিপন বলছেন বাহ চমৎকার রোমান্টিক গল্প শুনছি অনেক ভালো লাগছে শান্ত ছেলে ফেরদৌস আছেন, তিনি বলেছেন, ভালোবাসা যদি হয় দামি তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি, ভালোবাসা যদি হয় জীবনের নাম তবে কেন অকালে ঝরে যায় হাজারো মানুষের প্রাণ। দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট ফর ঢাকা এফএম 90.4, আমি মোহাম্মদ ফেরদৌস সিঙ্গার, ডাবরিহাট রাজারহাট কুড়িগ্রাম থেকে। ধন্যবাদ বন্ধু আমাদেরকে কমেন্ট করার জন্য। গোবিন্দ সরকার জানিয়েছেন, আপনাদের ভালোবাসার কথা শুনে আজ মনে হচ্ছে সত্যিকারের ভালোবাসা এখন আছে, তাই পৃথিবীতে টিকে আছে। স্যালিউট আপনাদের ভালোবাসাকে, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। আমাদের সাথে মৌ রহমান আছেন, বলছেন, তাসমি আপু আমি রংপুর থেকে শুনছি, এটা কি রিয়েল পেজ? ইয়েস, দিস ইজ রিয়েল পেজ। ইজি গার্লফ্রেন্ড বিজি বয়ফ্রেন্ড নামে একজন বন্ধু বলছেন, আমি আমার দিদিমার কাছে শুনেছি চোরা নাকি রাত দুটো তিনটে নাগাদ চুরি শেষ করে বাড়ির পথে রওনা দেয়, বাট আপু অ্যান্ড ভাইয়া তো এই সময় চুরি শুরু করে। ওকে, এম এইচ নাহিদ বলছেন, ময়মনসিংহ থেকে বলছিলাম, তোমাদের কাছে আছি খুব, তবে মনটা ভালো নেই, জীবন থেকে শেষ হয়ে গেল, হারিয়ে গেল আজ একটা গল্পগুচ্ছ। জীবনটা তো এরকমই, তাই না? কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। জানিয়েছেন আমাদেরকে রংহীন রিঙ্কু, এবং সেই সাথে আছেন এমডি তাহসিন নিহাল আমাদের সাথে কমেন্ট করে আছেন। শান্তচিল আলামিন বলছেন, ভালোবাসা কি এখনো বুঝতে পারলাম না, এই গল্প শুনে শেখার কিছু আছে। ওকে, আরো আছেন আমার সাথে আরাফাত খান, তিনি বলছেন, আসসালামু আলাইকুম গুরু এন্ড তাসমি আপু, আসলে গুরু ভালোবাসা সবার কপালে টেকে না, আমিও সেই কপাল নিয়ে আসি নাই যে কপালে ভালোবাসা আছে। এই যে গুরু, কিন্তু কথা শুনলে একটু রাগি করবেন বটে। এবং ওকে, আমাদের সাথে আরো আছেন হচ্ছে ময়না, ওকে ময়না আছেন আমাদের সাথে, ময়না বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। এবং একটা কমেন্ট আমার বেশ নজর কেড়েছেন, এবং তিনি মানে একজন সম্মানীয় কি বলবো নারী বলবো আমি, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, এবং যখন আমি ওনার প্রোফাইলে একটু চেক করেছি, প্রোফাইলটা চেক করার কারণটা ছিল যে আমি একটা কোট দেখলাম, একটা শাল যেটা অনেক বছর আগে, তখন আমরা খুব ছোট, তো আমার কাছে মনে হল শি ইজ আ এইজ পার্সন, শি ইজ অ্যান এইজ পার্সন। সো আমি চেক করে দেখি যে আসলেই আমাদের হয়তো বা মা খালার বয়সী হবেন তিনি। তিনি লিখেছেন যে হোসনে আরা বেগম নামে ভদ্রমহিলা লিখেছেন, নাফিসাদের এই বাবা মেয়েকে রাজি করিয়ে বিয়ে করার আইডিয়াটা খুব ভালো হলো, আমাদেরও একই কথা ছিল 1996 যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম। আমি কানাডাতে অফিসে বসে আপনার এই অনুষ্ঠান শুনছি, অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবেই অনুপ্রেরণা দেবার জন্য। আমাদের সাথে আরো আছে, ওকে আমাদের সাথে আরো আছে রামিসা, রামিসা আছেন আমাদের সাথে, রামিসা বলছেন, আপু তোমার ভয়েস খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবং তিনি বলছেন যে তিনি একটা তাহসানের গান শুনতে চান, ওকে আমি ট্রাই করবো তাহসানের আরো একটি গান প্লে করার জন্য। আমাদের সাথে আরো আছেন রুম্পা, রুম্পা বলছে যে আজকে খুব ভালো লাগলো আজকে স্টোরিটা, এবং স্টোরি থেকে আমিও অনেক কিছু শিখতে পারবো, একেবারে তাই, প্রতিটা স্টোরি আমরা চেষ্টা করি তোমাদেরকে যেন কোনো শিক্ষা দেয়, তোমরা যেন কোনো ভুল ট্র্যাকে পা না দাও, এই চেষ্টাটা করতে থাকি আমরা। সুমাইয়া বলছে শাহজাহানপুর থেকে যে আপু আজকে আচ্ছা নাফিজা আপু এবং প্রিন্স ভাইয়াদের জন্য আমাদের জন্য অনেক আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকলো, ওকে থ্যাংক ইউ। আমাদের সাথে নূপুর আছেন, নূপুর আছেন আমাদের সাথে শনি আখড়া থেকে, তিনি বলছেন যে ওকে 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 আমি জানিয়ে দিব ওদেরকে, ঠিক আছে। আরো আছেন আমাদের সাথে নাবিলা, নাবিলা বলছেন যে একটা খুব সুন্দর লাভ স্টোরি, থ্যাংক ইউ। ইতি তোমার প্রিয় বলছেন, আপু আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো মেয়েরা ছেলেদের কাছে ছেলেদের কিসের প্রেমে পড়ে? নাফিস আপু প্লিজ, ওকে নাফিস আপু এখন সাথে নেই, বাট আসলে প্রেমে পড়ার কোনো কারণ লাগে না বলে আমি মনে করি, এবং বাকিটা কিন্তু গুরু, গুরু অনেক বেশি তোমাদেরকে ভালো বলতে পারবেন। আমাদের সাথে আরো আছেন ওকে শিমলা, শিমলা আছেন আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে, ও মাই গড, সে বলছে আপু অনেক ভালো লাগছে এবং অনেক দিন পর শুনলাম, আমার পরীক্ষা ছিল SSC, ওকে 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 থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকবেন সবটার সময়। প্রতি বৃহস্পতিবার আমরা রাত 11টা চলে আসি এবং থাকি রাত 2টা পর্যন্ত। ওকে, আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু আছেন, তবে এই মুহূর্তে আমি যে কাজটা করবো একটা গানে চলে যাব, এবং আমাদের বেশ কিছু বন্ধু তাহসান এবং মিথিলার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন, সো তাহসান এবং মিথিলার কণ্ঠে একটা গান শুনিয়ে দিচ্ছি, তোমার আমার ফ্রম দ্য একটা অসম্ভব সুন্দর একটি নাটক মিস্টার অ্যান্ড মিসেস, সাথে থাকুন ঢাকা এফএম 90.4, ফিরছি নতুন একটি আওয়ার কিছুক্ষণের মধ্যে। ভালোবাসাকে যাবে না ভোলা, যেতে দেয়া যাবে না ভোলা, তাই না?
জয় ভালোবাসার বাংলাদেশ।
যেন জাদুর মতো ডান্সে আমার আলতো করে বাঁধছে আমার ভাঙছে আমার সাধু
রেফ্রিজারেটর টাইম চেক এখন সময় রাত ২টা
সুরাইয়া মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার
যমুনা আমার প্রয়োজন বোঝে আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ আর আমি টোটালি টেনশন ফ্রি যমুনা আমার প্রয়োজন বোঝে
ভালোবাসার বাংলাদেশ
the original guru guru is back
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার নতুন একটি আওয়ারে সবাইকে আবার স্বাগতম ভালোবাসার বাংলাদেশ শুনছেন এবং ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন তাসমি আছি আপনাদের সাথে সেই সাথে কিন্তু গুরু আছেন আপনাদের সকল প্রশ্নের সমাধান নিয়ে আমি আবার গুরুর কাছে চলে যাচ্ছি জি গুরু
হ্যাঁ তাসমি, আমার মনে হয় যে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিছু এসএমএস কিংবা কমেন্টস যদি আমরা পড়তাম।
আচ্ছা গুরু, আমি প্রথমে একটা কমেন্ট পড়ব যেটা আমার চোখে খুব মনে হচ্ছে এটা পড়া যায়, যে সুমন সরকার বলছেন, এরকম মেয়ে পেলে তো জীবন সার্থক হয়ে যেত, আমরা তিন ফ্রেন্ড একসাথে শুনছি, কারো কপালে তো এখনো এমন এমন মেয়ে জোটেনি। গুরু, এরকম মেয়ে কি আর দুনিয়াতে আছে?
অবশ্যই আছে, আমি বিশ্বাস করি এরকম মেয়েও যেমন আছে, এরকম ছেলেও তেমন আছে, এরকম ভালোবাসাও তেমন আছে, শুধু নির্ভর করে সঠিক সময়ের উপর, সঠিক সিদ্ধান্তের উপর। আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো।
একেবারে তাই। তবে গুরু, আমার একটা প্রশ্ন আছে এখান থেকে, যে যেরকম ওনারা শুধু মেয়েটার উপরে নির্ভর করে বলছে, এরকম মেয়ে আছে কিনা? তবে
এটা আসলে ওনারা হয়তো ওনাদের ব্যক্তিগত একটা অনুভূতি, আসলে মেয়ে ছেলে বলে কথা নয়, বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে, প্রত্যেকটা সম্পর্ককে সম্মান দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা সময়কেও সময় দিতে হবে। আজকে যেমন প্রিন্স বলে গেছে, দেখো ওনারা চাইলে কিন্তু গোপনে বিয়ে করে ফেলতে পারত, বাবা মাকে কষ্ট দিতে পারত, কিংবা যে কোনো একটি পাগলামূল সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তারা সেটা নেয়নি, তারা ধৈর্য ধরেছে, এবং এখন পর্যন্ত নাফিজা তার বাবা মায়ের কাছে তার যে একটা চাওয়া, যে তারা তাকে আগের মতো ভালোবাসছে না, মেয়ে বলে ডাকছে না, হয়তো আদর করছে না, সেই দিনটা আসবে। শুধু বিশ্বাস রাখতে হবে এবং সঠিকভাবে জীবনের সিদ্ধান্তগুলো নিতে হবে।
একেবারে তাই। এবং আমাদের সাথে আরো আছেন আরফাত খান, বলছেন, আসসালামু আলাইকুম গুরু তাসমি আপু, আসলে গুরু ভালোবাসা সব কপালে থেকে না, আমিও সেই কপাল নিয়ে আসি নাই যে কপালে ভালোবাসা আছে।
আমার মনে হয় যে কপালের দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমাদের নিজেদের, আমাদের নির্বাচন করাটা অনেক বড় একটা বিষয়। দেখো শুরুতে কিন্তু নাফিজা এবং প্রিন্সেরও কিছুটা পাগলামি ছিল, নাফিজার যেমন একটা ধারণা ছিল তার আশপাশের বিভিন্ন ঘটনা থেকে, যে সে প্রথমত এটা ভেবেছিল যে না আমি তো এর সাথে বেশি দিন থাকবো না, জাস্ট টাইম পাস, নাফিজা নিজ কণ্ঠে সেটা স্বীকার করেছে। বাট একটা সময় যাওয়ার পর প্রিন্সের ভালোবাসা কিংবা প্রিন্সের ভালোবাসার কিছু শব্দ, কিছু অনুভূতি তাকে বাধ্য করে তার সিদ্ধান্ত থেকে পাল্টে যেতে। বাট সেই ক্ষেত্রে প্রিন্স যে কাজগুলো করেছিল, যে ছোট্ট একটু করে হাত কেটেছিল, সে নিজেই বলেছে। বাট এই ধরনের কর্মকাণ্ড করে কেউ ভাববেন না যে ভালোবাসা পাওয়া যায়। যে মেয়েটি আপনাকে ভালোবাসতে চাইছে না, কিংবা যে ছেলেটি আপনাকে ভালোবাসতে চাইছে না, কিংবা আপনার ভালোবাসাকে এখনো বুঝে উঠতে পারেনি, আপনি কাল সকালেই তার জন্য হাত কেটে লিখে দিলেন আমি তোমাকে ভালোবাসি, তার মানে কিন্তু ছেলেটি কিংবা মেয়েটি আপনাকে ভালোবাসবে সেটা কিন্তু না। হাত কেটে, রক্ত দিয়ে, চিঠি লেখা কিংবা কোনো দুর্ঘটনা ঘটিয়ে অপরপক্ষকে বাধ্য করা, এটা কিন্তু আসলে ভালোবাসা বহিঃপ্রকাশ না, কিংবা এভাবে ভালোবাসা পাওয়া যায় না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসাকে অর্জন করতে হয়, এবং অর্জন করার পর সবচেয়ে বড় কাজটি হল তাকে টিকিয়ে রাখা। অনেকেই অর্জন করে, সবাই টিকিয়ে রাখতে পারে না। তো এই বিষয়টির দিকে খেয়াল রাখা, মানে রাখাটা মনে হয় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে। তো ভালোবাসা হয়তো পাবেন, কিন্তু টিকিয়ে কয়জন রাখতে পারছেন সেটি একটি প্রশ্নবোধক।
ধন্যবাদ গুরু। এমডি বেলাল হোসেন বলছেন, ছেলেরাই পারে তার ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে, মেয়েরা ছেলেদের মতো আঁকড়ে ধরে রাখতে পারে না, কারণটা হল মেয়েদেরকে বুঝতে পারে না তার পরিবার ও তার আশেপাশের লোকজন, কিন্তু তাদের বোঝা উচিত ভালোবাসা দিয়ে গোটা দুনিয়াকে জয় করা যায়, কিন্তু টাকা দিয়ে নয়।
দেখো টাকা একটা অনেক বড় ফ্যাক্টর, আমি যদি বলি আমাদের জীবনের ক্ষেত্রে টাকার মূল্য নেই, শুধু ভালোবাসায় সবকিছু। ওই যে বলে না যে, যেটা ইয়ে বলেছিল নাফিজা বলেছিল, যে তুমি কি আমার জন্য দুধ কলা কিনে দিতে পারবে, কিংবা একটা বিস্কিট ভাগাভাগি করে খাবো, কিংবা শুধু ডাল ভাত খাবো। আসলে না এগুলো কিছুদিনের জন্য হয়তো মানা যায়, কিন্তু শুধু ডাল ভাত খেয়ে কিংবা শুধু বিস্কিট ভাগাভাগি করে খেয়ে এটা হয় না, আমরা মানুষ তো এটা সম্ভব হয় না। ফিল্মের জন্য এগুলো ঠিক আছে, বাট বাস্তব জীবনে আসলে এই ধরনের ঘটনাগুলো খুব একটা লাভবান হওয়া যায় না। বাস্তবতাকে আমরা মানতে শিখি, বাস্তবতাকে বুঝতে শিখি, এবং বাস্তবতাকে বুঝে সেটাকে জয় করাটাই হচ্ছে সত্যিকার অর্থের ভালোবাসার পরিচয়, সেটা ছেলে হোক কিংবা সেটা মেয়ে হোক, যেই হোক।
তাহলে কি গুরু ব্যাপারটা এরকম, যে যে ব্যাপারটা সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয়, যে আমরা ভাগাভাগি করে খেতে পারবো বা গাছের নিচে থাকতে পারবো?
এগুলো হয় না তাসমিয়া, এগুলো আসলে আমরা বলি যে আমরা গাছের নিচে থাকবো আমরা, এটা হয় না। কারণ তুমি যতই বড় না কেন, তুমি তো মানুষ, তোমার ভিতরে লোভ থাকবে, লালসা থাকবে, তুমি পাশে ইচ্ছে থাকবে, তুমি পাশের বাসার একটি মেয়েকে যখন দেখবে সে দামি গাড়িতে চড়ছে, দামি কাপড় পরছে, তখন তোমার ভিতরে কিন্তু ইচ্ছা হবে, হয়তো দুদিন মনে করবেন না থাক না আমার ভালোবাসার মানুষটা পারছে না, দুদিন ভাববে, তিন দিন ভাববে, চার দিনের দিন মনে হবে যে একটা অপদার্থকে আমি ভালোবেসেছি কিংবা একটা ফালতু ছেলেকে ভালোবেসেছি, তখন আর ভালোবাসার মানুষটার ভালোবাসার কোনো কথা ভালো লাগবে না। তাই এগুলো ফিল্মে ডায়লগ, ফিল্মেই ভালো লাগে, তিন ঘন্টার জন্য আমরা ফিল্ম দেখি, পরিসমাপ্তি ছেলে মেয়েটিকে পেয়ে যায়, এটা ফিল্মের জন্য ভালো হয়। জীবনও ফিল্ম থেকেই নেয়, কিন্তু ফিল্মে অনেক কিছু করতে পারি আমরা আমাদের নিজেদের মতো করে, মানে ডিরেক্টর তার নিজের মতো করে করতে পারে, বাট আমাদের জীবনটা তো তিন ঘন্টার না, আমাদের জীবনটা বহুদিনের, অনেক লম্বা একটা সময়, এখানে প্রচুর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ইমোশনাল খুব বেশি হওয়া যাবে না। খুব বেশি মনসমন হওয়া যাবে না। আমার কাছে মনে হয়েছে নাফিজা এবং প্রিন্সের যে ভালোবাসার কাহিনীটা আজ আমরা শুনলাম তার অন্যতম একটি কারণ ছিল প্রিন্স কিন্তু ইমোশনাল না, প্রিন্স অনেক বাস্তববাদী এবং প্রিন্স সবকিছুকে খুব সুন্দরভাবে পজিটিভলি হ্যান্ডেল করতে পারে,
বিচার করতে পারেন, তিনি
বিচার করতে পারে এবং সেটাকে আমার যেটা মনে হয় যে প্রিন্স তার তাৎক্ষণিক বিচার বুদ্ধিতে অনেক গুরুতর বিষয়কে সহজে সমাধান করতে পারে। তো নিজের প্রতি কনফিডেন্ট লেভেলটাও কিন্তু থাকা উচিত।
জি গুরু, আপনার কাছে আর একটা প্রশ্ন রঙহীন রিঙ্কু করেছেন, কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা, রাইট গুরু?
কাউকে ভালোবাসা তো আসলে কঠিন কাজ না, ভালোবাসা সৃষ্টি করাও কঠিন কাজ না, কঠিন কাজটা হচ্ছে ভালোবাসা টিকিয়ে রাখা। আমার কাছে যেটা মনে হয় যে আজকাল আশপাশে আমরা অনেক ভালোবাসায় দেখে, যে বললাম না যে আজকে একটি চমৎকার শব্দ কথার পিঠে কথায় চলে এসছে যে ভালোবাসাটা বুফের মতো হয়ে গেছে, যে এখান থেকে কিছুটা, ওখান থেকে কিছুটা, ওখান থেকে কিছুটা, আলটিমেটলি খাওয়ার পর হচ্ছে আমরা ভুলে গেলাম যে আজকে কি খেয়েছি, কাল ক্যারেক্টার রেস্টুরেন্টের ভালোবাসার বুফে টেস্ট করব। আসলে ভালোবাসাটা বুফে না, ভালোবাসা টেস্ট করার বিষয় না, ভালোবাসাটা হচ্ছে বিশ্বাস করার বিষয়, শ্রদ্ধা করার বিষয় এবং নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকার একটি বিষয়, ভালো দিকে সামনে এগিয়ে যাওয়ার বিষয়। আজকে ভালোবাসা ছিলই বিধে, কিন্তু যে প্রিন্স দুবছর আগে তার ভালোবাসার কথা যখন বলতে গিয়েছিল তার তেমন কোনো পরিচয় ছিল না, আজকে দুবছর পর তারা আগামী দুমাসের মধ্যে তাদের নিজস্ব ফ্ল্যাটে উঠবে, তাদের নিজস্ব গাড়ি আছে, তারা তাদের পছন্দ মতো করে ফার্নিচার করতে পারছে, কেন? ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, ধৈর্য ছিল, পরিশ্রম ছিল এবং ইচ্ছা ছিল আমরা ভালো থাকবো, একসাথে থাকবো। এই যে ভালো থাকবো, একসাথে থাকবো, এই বিশ্বাসটা রাখতে হবে এবং ওই যে বারবারই বলি সময়কে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, একটা না একটা ভালো ফলাফল আসবে।
জি, সুহেব আহমেদ আছেন ইতালি থেকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি, ইজি গার্লফ্রেন্ড এর বিজি বয়ফ্রেন্ড বলছেন যে আমি আমার দিদিমার কাছে শুনেছি চোররা নাকি রাত দুটো তিনটা নাগাদ চুরি শেষ করে বাড়ি ফেরে, এবং বাট আপু অ্যান্ড ভাইয়া তো এই সময় চুরি শুরু করে। জি, মজা করে এসএমএস করেছে, বাট গুরু আমার প্রশ্নটা হচ্ছে মানে সবাই আমরা কেন রাতের টাইমটাই চুজ করি কথা বলার জন্য, মানে এই ব্যাপারে
এটা তো আসলে না, অন্য কিছু কাজ করে না, বিষয়টা হচ্ছে আমরা কেন রাতে প্রোগ্রাম করছি। তার উত্তরটা হচ্ছে যে রাতে যেটা হয় মানুষ তাদের সকল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে মুক্ত করে নিজেদেরকে সময় দেয়, তো এই সময় সে চাইলেই রেডিও টিউন করতে পারছে, এই সময় সে চাইলেই তার বয়ফ্রেন্ডের মোবাইল নাম্বারটা টিউন করতে পারছে, কথা বলতে পারছে, আশপাশে প্রকৃতি স্তব্ধ থাকে, তখন শুধুমাত্র আমি, তুমি এবং আমরা, এ কারণেই এই ভালোবাসার সূত্রপাত রাতেই বেশি হয়।
ইউনিক সিএম হয়তোবা তার নামের মতো ইউনিক কোন আইডিয়া যাচ্ছেন গুরুর কাছে, তিনি জানতে চেয়েছেন একটা মেয়েকে পাঁচ বছর ধরে প্রপোজ করতে পারছি না গুরু, কি করব গুরু?
পাঁচ বছর ধরে প্রপোজ করতে পারছো না কেন, সেই বিষয়টি বললে আসলে আমি তোমাকে বলতে পারতাম, কারণ দু লাইনে আসলে আমি তোমাকে খুব একটা উত্তর দিতে পারবো না, বাট আমার মনে হয় যে পাঁচ বছরে একটা সুযোগ পাওনি যে নিজের মুখ থেকে বলার যে আমি তোমাকে ভালোবাসি। ওই যে নাফিজা বলল যে ভালোবাসি, কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, ভালোবাসাটা কিন্তু পাপ না, আমাদের আচার আচরণে আমরা ভালোবাসাকে আজকে পাপ বানিয়ে ফেলেছি, আমাদের কিছু বাহ্যিক আচার আচরণ, আমাদের কিছু লোভ লালসার কারণে আমরা ভালোবাসাকে পাপে নিয়ে গেছে, ভালোবাসা কিন্তু পাপ না, ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর মধ্যে একটি, পবিত্র নামগুলোর মধ্যে একটি, কিন্তু আমাদের কিছু আচার আচরণের কারণে আমরা ভালোবাসাকে অপবিত্র বানিয়ে দিয়েছি, তাই আমার মনে হয় যে সুস্থ সুন্দর পবিত্র ভালোবাসাকে গ্রহণ করা উচিত, তার জন্য নিজেদেরকেও একটু সেভাবে তৈরি করা উচিত।
জি গুরু ধন্যবাদ। জমেছে মেঘ আকাশে জানতে চেয়েছেন ভালোবাসা বাসিটাই করা দরকার বিয়ের পর বউকে, তবে ভালোবাসার সম্মান থাকবে।
ডেফিনেটলি ভালোবাসার সম্মান রাখতে, আসলে বিয়ের পরেই যে ভালোবাসা হয় সেটা এমন কোনো কথা না, বিয়ের পরে বউকে ভালোবাসবে এছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, এই প্রত্যয়টা থাকা উচিত, এর প্রতিশ্রুতি থাকা উচিত, কারণ বিয়ের আগে যেটাই তুমি করো না কেন, বিয়ের পর একটা মেয়ের জীবন, দুটো পরিবারের সম্পর্ক কিন্তু এই সম্পর্কটার সাথে যুক্ত, চাইলেই কিন্তু তুমি যেখানে সেখানে যেতে পারো না, প্রতিষ্ঠিত সম্পর্ক, স্যার প্রতিষ্ঠিত সম্পর্কে তুমি যদি সম্মান না দাও পৃথিবীও তোমাকে সম্মান দেবে না, সময়ও তোমাকে সম্মান দেবে না, অন্য কোন জায়গা থেকে তুমি ঠিকই তুমি আঘাত পাবে। সো আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্ককে সম্মান দেওয়াটা খুব জরুরি।
ধন্যবাদ গুরু। এবং জাহাঙ্গীর আলম রাজ একটি কোয়েশ্চেন করেছেন,
রক্ত দিয়ে কি লিখলে ভালোবাসা পাওয়া যায়? জি না ভাই, আমি একটু আগে বলেছি রক্ত দিয়ে লিখলেই ভালোবাসা পাওয়া যায় না, এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা থাকবেন না, অনেকেই হয়তো প্রিন্সের কথা থেকে ভাবতে পারেন যে লিখলেই পাওয়া যায়, প্রিন্স কিন্তু আসলে সেটা বলেনি, সে শুধু বলেছে যে আমি কোনো ধরনের খারাপ ছেলে হব না, এই ইচ্ছাটা আমার শুরু থেকেই ছিল, আমাকে সবাই ভালো ছেলে বলবে, গুড বয় বলবে, সো গুড বয় হওয়ার চেষ্টা করুন। প্রিন্স যেটা বলেছে সেটা কষ্টটা থেকে হালকা হওয়ার জন্য, হয়তো সেই মুহূর্তে একটা স্টেপ নিয়েছিল, বাট তাই বলে আপনি নিলি যে সফল হবেন তা কিন্তু নয়, সো প্লিজ এই ধরনের কোনো কাজ করবেন না, সে আশাটাই করছি।
মাহফুজুর রহমান হিমেল বলছেন, দেখা হয় না আজ দু মাস হল, খুব কষ্ট হয় প্রতিটা সেকেন্ড গুরু, ব্যাপারটা মনে সে জানতে চেয়েছে যে মানে দেখা না হওয়াটাই কি ভালোবাসার মধ্যে
না, কেন দেখা হয় না সেটা তো আসলে জানা দরকার ছিল যে কষ্ট তো হবে, ভালোবাসা মানুষকে দেখতে না পারলে তো প্রচন্ড কষ্ট হবে, বুকের ভেতরে একদম টর্নেডো বয়ে যাবে, সাইক্লোন বয়ে যাবে, সুনামি হয়ে যাবে। বাট কেন হচ্ছে না সেই বিষয়টা একটু মানে জানালে হয়তো আমি সঠিক কথাটা বলার চেষ্টা করতে পারতাম।
তবে গুরু আমি আমি পার্সোনাল একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড
কিছুটা অবশ্যই না আছে। দেখো পৃথিবীতে যে প্রবাদগুলো এসছে সেগুলোকে কিন্তু তুমি ফেলে দিতে পারবে না। আমি ভালোবাসাটা কি, ভালোবাসাটা হচ্ছে যে প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, যেটা আমি বলি সবসময় প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না, ভবিষ্যতেও করবে না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটির সাথে যদি একটি দীর্ঘ সময় পর্যন্ত আমার ব্রেকআপ থাকে কিংবা দেখা না হয়, সে যদি আমার চোখের বাইরে চলে যায়, সময় তোমাকে বাধ্য করবে সেই শূন্যস্থানটা পূরণ করে দিতে। সো ডেফিনেটলি আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিছুটা হলেও তো সত্য।
ধন্যবাদ গুরু। টিটু কুমার পার্থ বলছেন, গুরু আমি সৌদি থেকে শুনছি বাট পুষ্পিতাকে খুব মিস করছে।
আশা করি মিস জেনি না হয় সে ধরনের কোন একটি ব্যবস্থা নিন, বাকি কথা আমাদেরকে জানালে আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম। বাট আপনি সৌদি থেকে অনেক দূর থেকে শুনছেন, তার জন্য আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত।
ধন্যবাদ গুরু। শিশির সিলেট থেকে বলছেন, গুরু প্লিজ আপনি মাসুমকে জানিয়ে দিন, আমি তাকে পাগলের মতো ভালোবাসি।
আমি মাসুমকে জানিয়ে দিন, আসলে না এই এসএমএসটা মানে এই ধরনের এসএমএস পড়তে গেলে আমি একটু ইতস্তত বোধ করি, কারণ হচ্ছে আমি একটি ছেলের প্রস্তাব কিংবা একটি মেয়ের প্রস্তাব আরেকজনকে জানাবো তখনই যখন সেই বিষয়টি সম্পর্কে আমি একটু বিশদ জানতে পারবো। বাট যেহেতু তুমি ভালোবাসছো তো তোমার ভালোবাসাকে সম্মান জানিয়ে বলছি। কাকে জানাতে বলেছে? মাসুদকে,
মাসুমকে,
মাসুমকে জানাতে বলেছে। কে?
শিশির।
শিশির, তোমার ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে বলছে শিশির, তুমি মাসুমকে ভালোবাসছো বা তুমি নিজে মুখে বললে আমার মনে সবচেয়ে বেশি খুশি হতো সে,
এবং তার অলরেডি শুনেও ফেলেছে। আকবর হোসেন চৌধুরী সিলেট থেকে, সিলেট থেকে দুজনেই আমাদেরকে কমেন্ট করেছেন, বলছেন আপু একটা মানুষকে আমি ভালোবাসি, ওই মানুষটা আমাকে আগে অনেক ভালোবাসত কিন্তু এখন কেন ভালোবাসে না, এখন আমি কি করব?
এখন কেন ভালোবাসে না, এখন এটা তো আমরা জানি না, স্টোরিটা আমরা না জানলে, ঘটনাগুলো যদি আমরা না জানি আসলে এখন কেন ভালোবাসে না, এটা আমরা কি করে বলবো? আমাদেরকে একটু বিস্তারিত জানালে আমাদের বলতে সুবিধা হয়। আমার মনে হয় যে 2:14 আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, অসংখ্য এসএমএস এবং কমেন্টস পড়ে আছে, কিন্তু সময়ের কারণে, সময়ের ব্যস্ততার কারণে কিংবা ঘড়ির কাটার কারণে আজ আমরা সকল এসএমএস কিংবা কমেন্টস গুলো পড়তে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি বন্ধু হিসেবে এতটুকু ক্ষমা হয়তো আপনাদের কাছে পাব। আমাদের উদ্দেশ্য থাকে প্রত্যেকটি প্রোগ্রামে ভালোবাসা যে গল্পগুচ্ছ থেকে একটি একটি করে গল্প, জীবন্ত গল্প আপনাদের সামনে তুলে ধরি, সেখান থেকে একটি মানুষও যদি তাদের জীবনকে পরিবর্তন করতে পারে সঠিকভাবে, অবশ্যই সঠিকভাবে, সঠিক বুদ্ধি নিয়ে, সঠিক মন মানসিকতা নিয়ে, তাহলে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। ভালোবাসাতে কোনো দোষ নেই, ভালোবাসাতে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই, ভালোবাসা অনেক পবিত্র, শুধু আমরা বুঝতে পারি না, আমাদের না বোঝার কারণে, কিছু ভুল ত্রুটির কারণে আজ ভালোবাসাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন হাহাকার করছে, বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে, সেই দোষটা একান্তই ব্যক্তিগত আমাদের এক একটি মানুষের, ভালোবাসার কোনো দোষ নেই। ভালোবাসার কারণেই পৃথিবী টিকে ছিল, টিকে আছে, ভবিষ্যতও ভালোবাসার কারণেই পৃথিবী টিকে থাকবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষ হয়ে বাঁচবেন। ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, কারণ আপনি যখন একজন ভালো মানুষ হবেন আপনি তখন একজন ভালো পিতা হবেন, ভালো ভাই হবেন, ভালো বন্ধু হবেন এবং ভালো একজন প্রেমিক হবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও হাজির হব ভালোবাসার কোন এক গল্পগুচ্ছ নিয়ে।